This track was downloaded from FusionBD.com.
সবাইকে আজকের অন্ধকারের গল্পে। আজ 2015 সালের প্রথম এপিসোড এবং সবাইকে আবারও নতুন বছরের অনেক শুভেচ্ছা। আজ রবিবার 4 জানুয়ারি 2011 সালের 7 জানুয়ারি শীতের সকাল ভোর 6টা উত্তরবঙ্গের হাড় কাঁপুনি শীতের কুয়াশায় কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তের কাঠতারে ঝুলছিল 13 বছর বয়সী বাংলাদেশি কিশোরী ফেলানি। বাবার সাথে জীবিকার তাগিদে পেটের টানে ওপারে গিয়েছিল বালিকা। তার বাবা নুরুল ইসলামের সঙ্গে আসাম থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। তাদের সাথে কোন বৈধ পাসপোর্ট না থাকায় সকাল 6টার দিকে তারা দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া বাঁশের মই দিয়ে পার হবার চেষ্টা করে। বাবা কাঁটাতারের বেড়ার উপর দিয়ে মই বিয়ে আগেই ঢুকে পড়ে এপারে। বাবার পথ অনুসরণ করে কিশোরী ফেলানিও মই বিয়ে কাঁটাতারের উপর দিয়ে পার হতে যায়, কিন্তু কাঁটাতারের সাথে আটকে যায় তার সোয়েটার। কাঁটাতারের সেই কাপড়টি ছাড়াতে না পেরে ভয় পেয়ে চিৎকার করে ওঠে ফেলানি। চিৎকার কানে যায় বিএসএফ এর। আর ওই সময় টহলরত বিএসএফ এর কনস্টেবল অমিয় ঘোষ ফেলানিকে দেখে গুলি চালায়। কাঁটাতারের সঙ্গে গায়ে থাকা সোয়েটারে আটকা পড়ে ফেলানি। সময় তখন ভোর 6:15। গুলিবিদ্ধ বালিকাটি পানি পানি করে আধা ঘন্টা চিৎকার করে কাঁটাতারে ঝুলে থেকেই। তারপর এক সময় নিজেকে সঁপে দেয় ওপারের জগতে। গুলিবিদ্ধ অবস্থায় আধা ঘন্টা ঝুলে থেকে পানির অভাব নিয়েই ভোর 6:45 দিকে মৃত্যুবরণ করে ফেলানি। এরপর টানা 4 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকার পর নামানো হয় ফেলানির মৃতদেহ। সেদিন কাঁটাতারের ওপার থেকে ওই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে হতভাগা অভাগা অসহায় বাবাটা দূর থেকে দাঁড়িয়ে দেখে সবই। আজ অন্ধকারের গল্পে আমাদের সঙ্গে উপস্থিত 2011 সালের 7 জানুয়ারি সে হতভাগা অভাগা অসহায় বাবা নুরুল ইসলাম, তিনি ফেলানির বাবা। আর ওর সঙ্গে থাকবেন ফেলানির মা জাহানারা বেগম। এই ঘটনার পর বাংলাদেশে এবং সারা দেশে সব বিশ্বের সবকটি দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে কড়া প্রতিবাদ উঠে, হোঁচট খায় বিশ্ব মানবতা। সেদিনের সেই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা শুধু ফেলানির পরিবারকে নয়, বিশ্ব বিবেককে আজও কাঁদায়। অন্ধকারের গল্পের আজকের এপিসোড থাকছে ফেলানিকে নিয়েই। ফেলানির হত্যাকাণ্ড কিভাবে ঘটেছিল, এই হত্যাকাণ্ড আজকে তার বাবা নুরুল ইসলাম স্টুডিওতে, তিনি জানাবেন বিস্তারিত কিভাবে সব হল, কেনই বা সেদিন তারা চোরাই পথে কাঁটাতারে মই বিয়ে তারা সীমান্ত পাড়ি দিচ্ছিলেন, কোথা থেকে কোথায় ছিল তাদের গন্তব্য, কিভাবে সবকিছু হয়ে গেল, কিভাবে হারিয়ে ফেললেন তার কন্যাকে, সবকিছু আজকে আমাদের সঙ্গে শেয়ার করতে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এবং আগামী 7 জানুয়ারিকে সামনে রেখে আমাদের আজকের এই এপিসোডটি, এবং আজকে আজকে আমাদের সঙ্গে রয়েছেন এই দুজন, এবং ফোনে আমরা চেষ্টা করব অন্যদের সঙ্গেও কথা বলতে, এবং দেশে এবং দেশের বাইরে থেকে অনেকে আমাদের সঙ্গে ফোনে কথা বলবেন। আর আমাদেরকে যদি কিছু লিখতে চান 16260 এই নাম্বারে SMS, আর ফেসবুকে আমরা আজকে ফেরানের বাবা নুরুল ইসলাম এবং তার মা জাহানারা বেগমের ছবি আমরা পোস্ট করেছি আমাদের ঢাকা FM 90.4 ফ্যান পেজে facebook.com/ঢাকা FM 90.4, এবং অন্ধকারে গল্পের একটি ফ্যান পেজ রয়েছে, সেখানেও চাইলে আপনারা জয়েন করতে পারেন facebook.com/OG90.4। OG90.4 এ তো আমরা ছবি পোস্ট করবই, এবং আজকে দুজন অতিথি কিন্তু কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে এসছেন, আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে এসছেন এত দূর থেকে, তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন নুরুল ইসলাম। কখন রওনা দিয়েছিলেন কুড়িগ্রাম থেকে?
কুড়িগ্রাম থেকে কালকে 9টায় রওনা দিয়েছি,
রাত 9টায়।
9টা
ঢাকায় পৌঁছেছেন কখন?
ঢাকা ভোর 5টা।
আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা আপনার কাছ থেকে সেদিনের সেই ঘটনাটি তো শুনবই বিস্তারিত। আমরা পত্র পত্রিকাতে বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনাটি সম্বন্ধে অনেক আগে থেকে আমরা সবাই অবগত, বাট আপনার সঙ্গে তো আমার এর আগে কখনো দেখা হয়নি, যেহেতু পুরোটা আমি জানতে পারিনি। সো আমরা চাইবো যে আজকে আপনার কাছ থেকে পুরো ঘটনাটি শুনতে, কিভাবে কি হয়েছিল, ওই দিনে সেই ঘটনাগুলি আজকে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আশা করছি আমাদের সঙ্গে যারা শ্রোতা বন্ধুরা থাকবেন, আমাদের ফ্রেন্ডস যারা রয়েছেন এই মুহূর্তে টিউন করেছেন ঢাকা FM 90.4, তারাও আপনার কাছে প্রশ্ন করবেন। সো যারা লিখতে চান তারা পাঠিয়ে দিন প্রশ্নগুলি 16260 এই নাম্বারে, SMS এছাড়া ফেসবুকে আপনি লিখতে পারেন facebook.com/OG90.4। আজকে আমরা ফেলানের একটা খুব রেয়ার একটা ছবি আমরা কালেক্ট করেছি, যেটা আমাদের সংগ্রহে ছিল না এর আগে, আর এই ছবিটি আমি নিজেও এর আগে আজকের আগে আমি এই ছবিটি দেখিনি। আমরা ফেলানের ছবি বলতে যেটা আমরা বুঝি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, কাঁটাতারের উপরে লাল সোয়েটার, গায়ে একটা মেয়ে ঝুলছে, চুলগুলি ঝুলে আছে নিচের দিকে। আমাদের কাছে এই ছবিটাই সবার আগে আসে, ফেলানের নামটি যখনই আমাদের মাথার মধ্যে আসে। আর এই ছবিটার বাইরে আরেকটি ছবি, যেটা খুবই রেয়ার একটা ছবি, ফেলানের একটা ছবি রয়েছে, সেটাও আমরা পোস্ট করব আমাদের ফ্যান পেজে, দুটি ফ্যান পেজে আপনারা দেখতে পাবেন। তো বিচার তো চলছে এই মুহূর্তে, বিচার স্থগিত আমরা জানি, তো কি অবস্থায় রয়েছে এখন বিচারটা, যদি একটু শুরুতে জানাতেন আমাদেরকে, ঠিক বর্তমানে কি অবস্থা?
বর্তমানে অবস্থান তো 17 তারিখে ভারতের বিচার আদালতে সাক্ষী দিছি, তো উনিরা আমাকে তো বলছে যে 4 মাস ইস্তেমা করছে বিচারটা, 4 মাস পরে আমাকে রায় শোনাবে।
আচ্ছা আচ্ছা,
এটাই শুনেছি।
এবং আপনার রায় নিয়ে আপনার যে চাওয়া রয়েছে আমরা দেশবাসী সেটা জানি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি করেছে।
আমি ক্ষতিপূরণের দাবি করছি আদালতের সামনে।
জি জি, তো আপনি সব মিলে কতবার গিয়েছিলেন এই মামলার কাজে? ইন্ডিয়াতে
দুবার সাক্ষী দিয়ে আসলাম।
দুবার সাক্ষী দিয়ে এসেছেন,
এবং 13-তে সাক্ষী দিয়েছি, একবার 17-তে সাক্ষী দিয়ে আসলাম।
আচ্ছা আচ্ছা, তাও মামলার অনেকদিন পরে, হত্যাকাণ্ডের প্রায় 2-3 বছর পরে গিয়ে,
দুই বছর পরে
গিয়ে আপনি সাক্ষী দিতে গিয়েছেন, তো এতদিন কেন আসলে হয়নি? আপনার কি মনে হয় এতদিন আপনারা কেন বিচার পাননি?
এতদিন আমি আশা ছিলাম যে আমি বিজেপি এর বিচার পাবো কি না পাবো, যাকে ইনশাআল্লাহ আমার বিচারটা সরকারের আন্তর্জাতিক ভাবে ভারত সরকার এবং বাংলাদেশ সরকার এটা যাক উনির বিচারটা
তারা গুরুত্ব সহকারে বিবেচনা করে বিচার আওতায় আনার চেষ্টা করেছে, এবং বিচার চলছে, বিচার চলছে এই মুহূর্তে, এবং রায়ের অপেক্ষায় আপনি, 4 মাস স্থগিত আপাতত। তো আজকে এর আগে আজকে আমরা অনেক কথা শুনবো আমাদের আজকের অতিথি নুরুল ইসলাম এবং ফেলানির বাবা যিনি, এবং ফেলানির মা জাহানারা বেগমের কাছ থেকে। এর আগে হয়তোবা এমন ভাবে তারা কোনো গণমাধ্যমের সামনেই উপস্থিত হননি, তাদের এই বক্তব্যগুলি, তাদের এই কথাগুলি তারা এভাবে এর আগে হয়তোবা কারো কাছে প্রকাশ করেননি। আমরা আসলে আজকে অন্ধকারে গল্পে এনেছি শুধু এই ঘটনাগুলির জন্যই, যে ঘটনাগুলি যে ঘটলো আমরা তো শুনেছি যে এরকম ঘটনা ঘটেছে, বাট কিভাবে হলো, কেন হলো, সবকিছু আজকে আমরা তার কাছ থেকে জানবো, এবং অনেক কিছু জানবো যে এর আগে আমরা হয়তো কখনো শুনিনি। আমরা জাহানারা বেগমের সঙ্গে একটু কথা বলতে চাই, ফেলানের মা আমাদের সঙ্গে। কেমন আছেন আপনি? অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, কুড়িগ্রাম থেকে ঢাকা এসেছেন আজ সকালে। আজকে আপনার মেয়ে, আমাদের মেয়ে, আমাদের বোন ফেলানিকে নিয়ে আমরা শুনবো আপনার কাছ থেকে। ফেলানি আপনার কত নম্বর সন্তান?
ও প্রথম।
আপনার প্রথম সন্তান?
হ্যাঁ।
ফেলানির কতজন ভাই বোন?
ওনার ভাই বোন ফেলানিকে দিয়ে 6 জন, 3 মেয়ে 3 ছেলে।
আচ্ছা আচ্ছা, ফেলানির তাহলে আরো 2 বোন 3 ভাই ছিল।
হ্যাঁ।
ওকে, সো প্রত্যেক অন্ধকারের গল্পের এপিসোডের শুরুতেই একটা প্রতিবেদন থাকে নির্ধারিত এপিসোডের উপর ভিত্তি করে, সেটা তৈরি করেছেন আমাদের অন্ধকারের গল্পের টিম মেম্বার ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ। আমরা শুনে আসি সেই প্রতিবেদনটি, তারপরে আমরা ফেলানির বাবা নূর ইসলাম এবং ফেলানির মা জাহানারা বেগমের কাছ থেকে বিস্তারিত শুনবো। সঙ্গে থাকুন, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। আমি জুয়েল আপনার সঙ্গে। আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে, এছাড়াও ফেসবুকে লিখতে পারেন facebook.com/dhakafm90.4 এবং facebook.com/og90.4। দুটি ফ্যান পেজ, যেকোনো একটাতে আপনি আপনার মন্তব্য লিখতে পারেন এবং অনেকেই অলরেডি SMS পাঠিয়েছেন। সত্যি আমরা আজকে বিস্তারিত শুনতে চাই যারা অপেক্ষায় রয়েছেন এবং লিখেছেন আজকে আমরা সব জানবো, ইনশাল্লাহ আজকে আমরা সবকিছু জানতে পারবো কিভাবে কি হয়েছিল। ওকে, সঙ্গে থাকুন, শুনে আসি আজকের প্রতিবেদনটি।
জীবিকার প্রয়োজনে ভারতের আসামে কাজ করলেও দেশে ফিরে মেয়েকে বিয়ে দেবেন ফেলানির বাবা নুরুল ইসলাম, এই আশায় রাতের আধারে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন। ফেলানি ও তার বাবা মুই বেয়ে কাঁটাতারের বেড়ার উপর উঠলেই গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। গুলিবিদ্ধ ফেলানির লাশ দীর্ঘ 5 ঘন্টা ধরে ঝুলতে থাকে কাঁটাতারের বেড়ায়। কুড়িগ্রাম জেলার ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্য ঘেঁষা 268 কিলোমিটার সীমান্তের মানুষকে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে সীমান্তে যেতে হয়, আর সীমান্তে গেলে তারা পড়ে নানা সমস্যায়, বলছিলেন ফুলবাড়ি এলাকাবাসী এবং ফেলানির মা জাহানারা বেগম।
মনে করেন আমাদের বাড়িতে সীমান্ত এলাকায় এখন গরু ছাগল তো অনেকই মনে করেন যাওয়া লাগে, ওই এলাকা দিয়ে যদি গরু ছাগল আনতে যাওয়া হয় তারা ধরে নিয়েও যায়, আবার মাছ দূরও করে, মানে যেকোনো এমনি ভালো মানুষই মাইরে ফেলতে কয় যে গরু চুর, এগুলো গরু চুরি করবার আছে।
আমার মতো কোন মার বুক যেন খালি না হয়, যেরকম আমি আমার বুক খালি হয়ে যেরকম আমি কাঁদতেছি ওরকম যেন কোন মা না এরকম না হয় আমার মতো, এটাই আমি আশা করি যে আমার মতো মার কোন বুক যেন খালি না হয়, আমি যেরকম কাঁদতেছি ওরকম যেন কোন মা না কান্দে।
2011 সালের 7 জানুয়ারি নির্দোষ নিষ্পাপ কিশোরী ফেলানিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে দেশ বিদেশে সমালোচনার ঝড় ওঠে। দেশ বিদেশে সমালোচনার ঝড় উঠলেও দীর্ঘ 3 বছর পর ভারত সরকার 2013 সালের 13 আগস্ট ফেলানি হত্যার বিচার শুরু করে এবং ওই বছরের 6 সেপ্টেম্বর অভিযুক্ত আসামি অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় BSF এর নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট। 1 বছর পর রায় পুনর্বিবেচনার কাজ শুরু হয় 2014 সালের সেপ্টেম্বরে। 17 নভেম্বর ফেলানির বাবা আবার গিয়েছিলেন সাক্ষ্য দিতে, এ সময় তার সাথে ছিলেন আইনজীবী আব্রাহাম লিঙ্কন, বিজিবি পরিচালক ATM হেমায়েতুল ইসলাম। অভিযুক্ত আসামি অমিয় ঘোষ অসুস্থ হয়ে পড়ায় বিচার প্রক্রিয়া 4 মাসের জন্য স্থগিত করেন আদালত। আইনজীবী আব্রাহাম লিঙ্কন বলেন,
ফেলানির মামলা তো এখন বিচারাধীন আছে, আগামী 25 মার্চ আবার পরবর্তী তারিখ ধার্য হয়েছে। গত তারিখে ফেলানির যে হত্যাকারী অমিয় ঘোষ সে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেনি, সে কারণে মামলাটি দিনান্ত রয়েছে 25 মার্চ এই বছরের পরবর্তী তারিখ। আমরা যেটা আশা করি যে মামলাটিতে সুবিচার আমরা পাবো, যদিও ভয়ের জায়গাটা হচ্ছে যে যারা বিচারক আছেন তারা একই বিচারক মন্ডলী, তারা ইতিপূর্বে এই বিচারটি তারাই করেছিলেন, ফলে আশঙ্কার জায়গা এটা। আবার আশার জায়গাটা হচ্ছে যে যেহেতু ভারত বিচারটি পুনর্বার করছে, নিশ্চয়ই বিচারটি পুনর্বার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে বলে আমরা বিশ্বাস করি না, বা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা যেই বিষয়গুলো কোয়ারিজ করেছে তো সেইগুলোতে ফেলানির বাবা যে সমস্ত উত্তর দিয়েছে তাতে আমার আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন আইনজীবী হিসেবে যে এখানে ফেলানির হত্যাকারী যে তার সাজা হওয়াটা অবশ্যই যুক্তিযুক্ত বলে প্রতীয়মান হয়।
ফেলানি মারা যাওয়ার পর সীমান্তের অবস্থা কি এবং মামলার বিচার নিয়ে বলছিলেন বিজিবি পরিচালক ATM হেমায়েতুল ইসলাম।
আমাদের সাথে তো রেগুলার বিচার দেখা সাক্ষাৎ হচ্ছে, অবশ্যই তো রিলেশন আগে চেয়ে অনেক বেটার, রেগুলার আমরা দেখা সাক্ষাৎ করি, মিটিং হয়, সৌজন্য সাক্ষাৎ হয় অল লেভেল, আমার সেট বলতে পারবো কুড়িগ্রাম। পরবর্তীতে আমাদেরকে এখন আসলে আমরা ওইরকম অফিসিয়াল কোনো কিছু জানি না, ওইটা ওইভাবেই আছে, পজিটিভ আশা করবো তো সবসময় আমাদের দিকেই আসে, এখন কি আশা কি করবে এটা তো বলতে পারতেছে, আমরা তো এজ এ নেশন সবসময় পজিটিভ রেজাল্ট আশা করব।
বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা বলছেন ফেলানি হত্যা মামলায় সুবিচার করা হবে, কিন্তু মানবাধিকার সংগঠনগুলি এই আশ্বাসের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
তারেক আহমেদের প্রতিবেদনটি শুনলাম। আজকের এপিসোডের উপর ভিত্তি করে তারেক আহমেদের এই প্রতিবেদনটির জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই। অন্ধকার গল্পের টিম সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আজকে আমাদের স্টুডিওতে, অন্ধকার গল্প স্টুডিওতে রয়েছেন বিএসএফ এর ভারতীয় সীমান্তরক্ষী, বিএসএফ এর গুলিতে নিহত ফেলানির বাবা নুরুল ইসলাম এবং মা জাহানারা বেগম। আজকে আমরা ফেলানির মৃত্যুদিনে সেই ঘটনাগুলি তো জানবই, তবে তার আগে আমাদের আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন, যে দুজন অতিথি, শুরুতে আমরা একটু নুরুল ইসলামের কাছ থেকে জানতে চাই যে ঠিক কি কারণে আপনারা ইন্ডিয়াতে গিয়েছিলেন। শুরুতে জানি যে আপনার জন্ম এবং আপনার পৈতৃক বাড়ি কোথায়।
আমার জন্ম আমার নিজস্ব বাসা কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট নারসিরি থানা।
আচ্ছা আচ্ছা।
দক্ষিণ রামখানা কলোনিটারি।
আচ্ছা
জি।
তো আপনি ইন্ডিয়াতে কবে যান, কত সালের কথা?
ইন্ডিয়াতে আমি যখন আমার বয়স 7-8 বছর তখন আমি যাই। আমার বাবাকে আমার বাংলাদেশের পুলিশে মারছে বিনোদসে। তখন আমার বাবা যখন মারা যায় তখন আমাদের অবস্থা কিছু ছিল না, আমাদের সংসারটা তছনছ হয়ে যায়। তছনছ হওয়ার পরে আমি তখন খাওয়া পাই না, তখন ভাত পাই না বাংলাদেশে। তখন আমার বাবাকে মেরে ফেলছে, সংসারটা কিছু নাই আমাদের। আমার তিনটা ভাই, আমরা তিনটা ভাইকে কে খাওয়াবে, তখন ছোট আমরা, নাবালক শিশু। তখন আমার মা না পেরে আমাদের তিন ভাইকে নিয়ে যায় ভারতে। ভারতে যাই, আমার মা কাজ করে, ভিক্ষা করে, তিন ভাইকে আমরা খাওয়ায়। এখন পরে আমরা যখন
কোথায় গিয়ে উঠলেন আপনারা?
আমরা ভারতে হ্যামিল্টনগঞ্জ, বেঙ্গল, ওটা বেঙ্গল।
আচ্ছা।
হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। ওখানে যাই আমরা তিন ভাইকে, মা বাসাবাড়ি কাজ করে, ভিক্ষা শিক্ষা করে খাওয়ায় আমার তিন ভাইকে। যখন আমরা একটু বুঝমন হই, যখন 8-9 বছর হয়, তখন আমার মা আমার বাড়িতে মানুষের বাড়িতে কাজ করে, গরু চরানের কাজে রেখে দেয়। কাজের এগিয়ে দেয়। তখন আমার মা কি করে, তখন ওখানে মারা যায় মা
ইন্ডিয়াতে।
হ্যাঁ, ইন্ডিয়াতে মারা যায়। তখন মারা যায় যখন আমার তিন ভাই একদম কোন দেখা মানুষ নেই আমাদেরকে। তখন আমার আমার যে ছোট ভাইটাকে আমার বোনে নিয়ে যায়, আর আমার দুই ভাই থাকি, দুই ভাই মানুষের গরু টরু চড়াই খাই, এটা বুঝ মানেছি। তখন আমার বড় ভাই তখন দেশে এসে ঘুরে আসে, তখন আমি একলাই থেকে যাই। আমি কে যে আমাকে আদর করে তার বগলে থাকি আমি।
আচ্ছা আচ্ছা। কোন নির্দিষ্ট বাড়ি অথবা কোন জায়গা ছিল না আপনার থাকবার?
হ্যাঁ, ওখানে কোনো ছিল না আমার।
আচ্ছা আচ্ছা।
আমি বাড়িতে তো আমার কিছুই নেই, বাড়িতে খালি বাড়ি চালা, আমাদের খাওয়া কে দিবে? তখন মানুষের বাড়িতে যে আমার আদর করে তার বাড়িতে থাকি, তার বাড়িতে খাই।
আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে।
হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে। তখন আমি যখন আমার এরকম পরিবার, মানে আমার এরকম অবস্থা, যখন আমার বয়স হলো 12-13, তখন আমি বাংলাদেশে ফিরে আসি একবার। আসার পরে মানুষের বাড়িতে আসি, বাড়িতে আসার দিকে আমার মা নাই, কেউ নাই, কি আমার মন টেকে না, ভালো লাগে না। তখন আবার আমি যাই, তখন বেড়াটারা কিচ্ছু হয় না, এমনি হাইটে গেছি, হাইটে গেছি, কেউ জিজ্ঞাসা করে না।
মানে কাঁটাতারে যে বেড়া তখন
ছিল না, তখন আমরা হাইটে গেছি, হাইটে পারেছি।
না,
কোনো সমস্যা নাই, আমরা গেতাম।
কোন বর্ডার দিয়ে আপনারা?
আমরা সুদ্দিহাটে বর্ডার দিয়ে গেছি।
এটা কি কুড়িগ্রামে?
হ্যাঁ হ্যাঁ,
কুড়িগ্রাম।
তখন তো কিছু ছিল না, তখন মানুষের বাড়িতে কাজ টাজ করেছি, খাইছি, আইছি। এরকম যখন বুঝমানে হওয়ার পরে তখন আমি এই যে আমার ফালানি মাকে, ফালানি মাও কিন্তু কষ্ট করছে, অনেক কষ্ট করছে। তাদের বাপ মারা যাওয়ার পরে ওকে ওর দাদি কুলে করে যখন বসানো ছিল, মানে 5-6 বছর বয়স ফালানি মার, তখন ওর দাদি নিয়ে যায় আলিপুর দিয়ে।
আচ্ছা আচ্ছা।
নিয়ে যায় ওর দাদি ভিক্ষে করে ওকে খাওয়ায়, এবং ওর দাদির সাথে সাথে ঘুরে, ঘোরার পরে ওর দাদি আবার নিয়ে আসে বাড়িতে। নিয়ে আসার পরে তখন আবার যখন নিয়ে যায়, তখন তো বেড়াটা ছিল না, 5 মাস 1 বছর পর পরে আসতো, তখন ছিল না,
খুব সহজে যাতায়াত করা যেত,
তখন কিছু ছিল না।
আচ্ছা আচ্ছা।
তখন আমার কেউ কেছে করতো না,
মানে বিএসএফ না, তৎকালীন বিডিআর
কিছু বলতো না,
কোন ধরনের বাধা
না, কিছু বলতো না। তখন আমি ফালানি মার সাথে আমার আলিপুর ওই সাইডের দেখা।
আচ্ছা।
তখন আমি জিজ্ঞেস করি তোর বাড়ি কোথায়, আমাদের বাড়ি বাংলাদেশে। তা আমাদের বাড়ি বাংলাদেশে। তখন আমি ফালানি মাকে ভালোবেসে আমি বাংলাদেশে আইয়া পরের বাদে বিয়ে করি।
কত সালের কথা মনে আছে?
বিয়ের পনেরো, আমার তখন পনেরো ষোলো বছর।
আচ্ছা, মানে কত সাল?
না, ওটা আমার সঠিক খবর নেই, ওটা ছেলে মানুষ আমি অত।
আচ্ছা আচ্ছা, আমরা একটু জাহানারা বেগমের সঙ্গে একটু কথা বলে আসি এই বিষয় নিয়ে। জাহানারা বেগম, আমরা শুনছিলাম ফেলানির বাবা আপনার হাজবেন্ড উনি বলছিলেন যে আপনার জীবনটা অনেক কষ্টে কেটেছে, আপনার সম্বন্ধে একটু বলুন আমাদের।
আমার জীবনটা কষ্টে কাটছে অনেক, ছোটর থেকে আমার বাবা মারা গেছে। আমরা ভাই বোন ছিলাম, দুই ভাই চার বোন।
আচ্ছা,
তখন তো আমার মা খাওয়া দিতে পারে নাই, তখন আমার দাদির সাথে ওই ভারতে যাই, আলিপুরদুয়ার।
আলিপুরদুয়ার, তখন আপনার বয়স কত মনে আছে?
তখন আমার বয়স ছয় থেকে সাত হবে।
ছয় থেকে সাত। আচ্ছা,
তখন যাওয়ার পরে ওই আমার দাদি বলে যে কি করে খাবি এই জায়গায়, এখন ভিক্ষা করে খাইতে লাগবে, এখন তো তুই কোনো কর্ম করার বড় হস নাই যে কাজ করে খাবি। পরে ওই যে দুই তিন বছর ভিক্ষা করছি, করার পরে মানুষের বাসায় কাজ করছি, এটা সেটা আগ্রম বাগ্রম করতেই থাকছি।
ভিক্ষা করতেন আর থাকতেন কোথায়? রাতে থাকতেন কোথায়?
থাকতাম প্ল্যাটফর্মে,
মানে স্টেশনে।
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা,
রেল স্টেশনে থাকতাম। তখন তো ওই যে বাংলাদেশে কোনো ধরাধরি ছিল না,
মানে বাংলাদেশ থেকে যাওয়া যেত এবং আসাও যেত, ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে যাতায়াতের কোনো সমস্যা ছিল
না।
আচ্ছা আচ্ছা, তারপর?
পরে ওইখানে থাকতে থাকতে পরে এই যে ফালানির বাবার সাথে দেখা হয়।
আচ্ছা,
দেখা হওয়ার পরে তখন ফালানির বাবা একদিন প্ল্যাটফর্মের মধ্যে আমরা ভাত খাইতেছি, তখন ফালানির বাবাকে দেখছি, দেখার পরে উনিও কাছে যেয়ে বসছে, বসে আর কি জিগাইতেছে তোমাদের বাসা কই, তোমরা থাকো কই।
তখন আপনি কি কাজ করতেন?
তখন আমি ওই যে বাসা বাড়ি কাজ,
বাসা বাড়িতে কাজ করতাম। আচ্ছা,
তখন ফালানি বাবাকে জিগাই, তখন ফালানি বাবা কয় আমাদের বাসাও তো ভারত, এই বাংলাদেশে, ছোটর থেকে আমি এই জায়গায় আসছিলাম, আমার মা মারা গেছে, তা আমার তো এখন কেউই নাই, তরম করতে করতে আমার দাদির কাছে থাকে আর কি। থাকার পরে তখন আমার দাদি বলল তোরও কেউ নাই আর জাহানারও কেউ নাই, তাহলে চল বাসায় যে তোর বিয়া দিয়ে দিই।
আপনার দাদি এই কথা বললেন?
হ্যাঁ, বলার পরে তখন ফালানি বাবা আসলো, আইসা যখন আমরা আসি তখন কাটা তাপটার কিছু ছিল না।
আচ্ছা, যখন আপনার দাদি আপনাকে বললেন যে এরকম ফালানি বাবা নূর ইসলামের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিব, আপনি কি রাজি হয়েছিলেন?
হ্যাঁ, তখন তো আর অতটুক জ্ঞান বুদ্ধি ছিল না।
আচ্ছা,
যে ওনার মা নাই বাবা নাই, হয়তো বিয়ে হইলে হয়তো কি ভবিষ্যৎ হবে, অতটুক জ্ঞান ছিল না।
আচ্ছা আচ্ছা, না সেটা আসলে কোনো বিষয় না আমার মনে হয়, বাবা মা না থাকলেই যে একটা একটা মানুষ একেবারে ব্যর্থ তার সাংসারিক জীবনে, এটা আসলে কোনো বিষয় না। যাই হোক, আপনি শুরুতে ওই সময় না বুঝে এক প্রকার রাজি হয়ে গেছিলেন, তাই তো?
রাজি হয়েছি মানে ফালানি বাবার কেউ নাই, এটাই
একটু মায়া ছিল আপনার,
মায়াতে আমি রাজি হয়েছি। পরে আমাদের দেশে বাংলাদেশ আইসা পরে বিয়া হলো, বিয়া হওয়ার পরে এখন ফালানি বাবা এই জায়গায় কি কর্ম করে খাওয়াবে, আবার আমরা ওই ভারতে গেলাম।
কতদিন পরে বিয়ের?
বিয়ের মনে করেন যে এই দুই আড়াই মাস এরকম।
আচ্ছা, শুধুমাত্র বিয়ের জন্যই কি বাংলাদেশে এসেছিলেন আপনারা?
না, থাকার জন্য আসছিলাম,
মানে একবারে থেকে যাবেন এরকম একটা পরিকল্পনা ছিল যে আর আপনারা ইন্ডিয়াতে ফেরত যাবেন না, ওই ভিক্ষা করবেন না, বাসা বাড়িতে কাজ করবেন। তারপর
পরে ফালানি বাবার তো এই জায়গায় মাটি সম্পত্তি নেই, বা ওনার বাবাও নাই মাও নাই, কে আমাদেরকে খাওয়া দিবে? পরে আবার গেলাম গা ভারতে, ভারতে যাইয়া ওইখানে ফালানি বাবা রিক্সা চালায়, ঠেলা চালায়, কামলা দেয়, হাজিরা করে, এরম করে দীর্ঘদিন আমাদের চলে যায়।
আচ্ছা, কোথায় গিয়ে উঠলেন
তখন? ভারতে ওই আলিপুরদুয়ারে।
আবারও আলিপুরদুয়ারে গেলেন?
ওইখানে দীর্ঘদিন চলে, চলার পরে যখন আমার মনে করেন যে এক বছর দিনের পরে আমি ভাবলাম যে যাই আমাদের বাসায় যাই ঘুরে আসি, ফালানি বাবাকে নিয়ে আসলাম। আসার পরে
এক বছর পরে আবার বাংলাদেশে আসলাম।
হ্যাঁ, আসার পরে তখন ফালানির জন্ম হয় বাংলাদেশে, বাংলাদেশে জন্ম হয়। জন্ম হওয়ার পরে কিছুদিন এখানে থাইকা আবার চলে যাই, এখন বাচ্চার খাওয়া দিতে পারি না,
আবারও ইন্ডিয়াতে চলে যাই।
হ্যাঁ, খাওয়া দিতে পারি না, কিছু দিতে পারি না, তখন ফালানিকে নিয়ে আমি চলে যাই বাংলাদেশে, এই বাংলাদেশ থেকে ভারত চলে যাই।
আচ্ছা, ওর বাবা?
ওর বাবাও যায় আমার সঙ্গেই।
আচ্ছা,
যাওয়ার পরে ওইখানে কাজকর্ম করে খাইতে 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 মনে করেন যে তিন চার বছর ওইখানেই রয়ে গেলাম
আলিপুর দুয়ারে।
হ্যাঁ আলিপুর দুয়ারে রয়ে গেলাম।
ওকে, নুরুল ইসলামের কাছে যাই, আপনার কাছ থেকে শুনবো যে আমরা শুনছিলাম আপনার স্ত্রী জানাচ্ছিলেন যে তার দাদি আপনার সঙ্গে তার বিয়ে দেবার কথা বললেন, তারপরে আপনারা বিয়ের জন্য বাংলাদেশে ফিরে আসলেন, তারপর বিয়ে করে কোনো কাজ পাচ্ছিলেন না, কোনো কাজ আসলে কি ছিল না?
বাংলাদেশে তো অভাব ছিল, সেই অভাব ছিল, বাংলাদেশে তো কোনো ভাত ছিল না।
আচ্ছা, আমরা ঠিক
আমরা বাংলাদেশে ঘুমের ছাত খাইয়া
বাংলাদেশের এই উত্তরবঙ্গের এই এলাকা, আপনাদের বাড়ি যে এলাকাতে আপনি বলছেন, বিশেষ করে কুড়িগ্রাম, নীলফামারি, রংপুর, দিনাজপুর, এইদিকে কিছু জায়গাকে মঙ্গা পীড়িত জায়গা, গাইবান্ধা মঙ্গা পীড়িত জায়গা হিসেবে ধরা হতো, তো সেই সময়কার ঘটনা যে কোনো কাজ নেই, খাবার নেই, তারপর সংসারটা চালানো খুব কষ্ট হয়েছে,
কষ্ট খুব কষ্ট গেছে আমাদের 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 যে তো কষ্ট গেছে এক উপর মালিকই জানে। তখন আমরা থাকতে থাকতে ফালানি যখন এই যে ছয় বছর সাত বছর, তখন ফালানিকে একবার নিয়ে আসলেন, আমার ভাইরা ছেলের সাথে বিয়ে ঠিক করে হয়ে গেছে।
আচ্ছা, এরপর আপনারা যে সংসারে যে অভাব অনটন আসলো বিয়ের আড়াই মাসের মাথায় আবার ইন্ডিয়াতে ব্যাক করলেন।
জি।
আচ্ছা, তখনও তো কোনো বর্ডারে কোনো কাঁটাতারে বেড়া চেড়া কোনো বাধা ছিল
না?
আচ্ছা, তারপর আলিপুর দুয়ারে গেলেন, আলিপুর দুয়ারটা আসলে কুচবিহার জেলাতে।
আচ্ছা,
তো সেখানে গিয়ে আপনি কি কাজ করতেন? রিক্সা চালাতেন,
রিক্সা চালাতাম, মানে ঠেলা চালাতাম, মানে এই সব নানান জাতি কাম করে খাইছি।
আচ্ছা আচ্ছা, তখন তো ফেলানি একাই নাকি, আর কোনো সন্তান?
কোনো সন্তান ছিল না।
আচ্ছা আচ্ছা,
তখন আমরা মানে চ্যাংরা মানুষ, একটা ছেলে মেয়ে হয়েছে আর কি, তখন তো আমরা চ্যাংরা মানুষ, আঠারো বিশ বছর বয়স, পাঁচ বছর বয়স, তখন তন করে ধরে খাই দাও, পরে পরে আবার ফালানিকে নিয়ে যখন ফালানি হাটে তখন একবার নিয়ে আসলাম, এসে আমার বাইরা ছেলে যে আছে
বাংলাদেশে
আসলাম, বাইরা ছেলে যে আছে বাইরা ছেলে আসল, তখন দেখা মানে যে ফালানিকে দেখা মানে পছন্দ হয়েছে।
তখন বয়স কত আসলে
ফালানি? চার বছর,
চার বছর।
হ্যাঁ, মানে হাটহাটি করে
তাকে দেখে আপনার ভাইরা মানে আপনার স্ত্রীর বোনের ফেলানির ছবি বলতে আমরা কাঁটাতারে ঝুলে থাকা সেই ছবিটার কথাই জানি। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্যান পেজে ফেলানির একটা ভালো ছবি, মানে ও দাঁড়িয়ে আছে এমন একটা ছবি আমরা পোস্ট করব। ফেলানির বাবা যেমনটি বলছিলেন যে ফেলানি সুন্দর ছিল, সুস্বাস্থ্যের অধিকারী ছিল এবং বয়সে বাড়ন্ত গঠন ছিল। সো আপনার ভাইয়ের ছেলে এবং আপনাদের পারিবারিক ভাবে একটা বিয়ে সিদ্ধান্ত হয়ে যায়, বড় হয়ে এদেরকে বিয়ে দেওয়া হবে।
জি জি।
তারপর
তখন ফালানি তো ১৩ বছর, সাড়ে ১৩ বছর, এখান থেকে ওরা খবর পাঠায় যে ফালানিকে নিয়ে আসো।
আচ্ছা, ওই ঘটনা যেটা আপনাদেরকে বলো তখন ওর বয়স তিন চার বছর, এরপর আপনার কিছুদিন থেকে আবার চলে গেলেন?
চলে গেছি, চলে যায় কামার রুজি কইরা
আবারও সেই কাজ করতে।
তখন তারপর আমি না ফালানি যখন বারো তেরো তখন আমি পানের দোকান টোকান করি, তখন দোকান চা দোকান করি, পানের দোকান করি তখন।
আচ্ছা আচ্ছা,
এটা আসাম বঙ্গাতে, তখন বঙ্গাতে চলে গেছে, তখন
বঙ্গা, আচ্ছা বঙ্গা গাঁও,
তখন ওখানে চলে গেছে, ওখানে আমি দোকান করি, পানের দোকান করি, চা দোকান করি।
আচ্ছা আচ্ছা, তারপর
তারপরে ফালানি যখন ১৩ বছর হয়ে যায় তখন এখান থেকে খবর পাঠায় ফালানিকে নিয়ে আসো, দিন তারিখ বিয়ের দিন তারিখ করি, বিয়ের দিন তারিখ করি, এরা দিন তারিখ ফেলায়, দিন তারিখ ফেলার পরে পরে আমরা ওইখানে দিন তারিখ ফেলাই, ওইখানে পরে ফেলানির কাপড় সবর যা দেওয়া দরকার, একটা ফাঁস ফাঁস মেয়ে বিয়ে দেব, তার যা কিছু লাগে আমরা খাটনি করে মেহনত করে জিনিস বানাইছি।
আচ্ছা,
ওর আসার সময় তখন আমরা দিন তারিখ একদম যেদিন ফেলানি মারা গেল ৬ তারিখে আমরা আসছি, ৭ তারিখে ফেলানিকে মারিয়ে ফেলেছি, ৮ তারিখে ফালানির বিয়ে
ছিল। তার মানে আমরা জানতে পেরেছি পত্র পত্রিকাতে যে বিয়ের উদ্দেশ্যে আপনি আপনার মেয়েকে নিয়ে আসছিলেন, আপনার স্ত্রী তখন বাংলাদেশে নাকি ভারতে?
না, ভারতে,
সে ভারতে ছিল।
বিয়ের যে,
আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, যেহেতু এই প্রশ্নটি এখন করা অপান্ত, সুপ্রিয় শ্রোতা ক্ষমা করবেন, তারপর প্রশ্নটি চলে আসলো আমার মাথায় যে ওর তো বয়স আসলে বিয়ের জন্য ছিল না, মানে ১৩ বছর বয়সে আপনার মেয়েকে আপনি বিয়ে দিতে চাইলেন, মানে কি পরিবার থেকে চাপ ছিল
না? ছেলেদের পরিবার থেকে চাচ্ছিল, আর আমি চিন্তা করলাম যে আমার নিজের যেটা তারাই পালবে, সেই জন্য আমি আর কি যে আমার নিজস্ব
আত্মীয়ের মধ্যে
আত্মীয় নিজস্ব, এখন আমার হলো মেয়ে, ওর হলো মেয়ে, একই, সেই জন্য আমি তো ই করছি। যে নিজস্ব মানুষ,
মানে খালাতো ভাইয়ের সঙ্গে
নিজস্ব মানুষ, অন্যরাই পালবে।
এই কারণে আপনি এত দ্রুত বিয়ে দেওয়ার বিষয়টা ওইভাবে গুরুত্ব দেন, এত অল্প বয়সে বিয়েটা দেওয়া ঠিক না।
তো উনিরা চাইতেছে যে আমরাই পালবো, ফলে নাকি আমার কাছে রেখে যা আমরা, আমি তোর খালা, আমি পালবো।
তারপর আপনি ওকে নিয়ে বিয়ের উদ্দেশ্যে রওনা দিলেন?
রওনা দিলাম ছয় তারিখে,
ছয় তারিখে
ওইখান থেকে মেলা দিচ্ছি দিনে দশটা,
সকাল দশটায়।
হ্যাঁ জি।
তারপর
দশটার এখন চৌদ্দিন হাটে।
আচ্ছা, এটা আপনি রওনা দিয়েছিলেন বনগাঁ থেকে? হ্যাঁ, বনগাঁও। এখান থেকে আপনি রওনা দিয়ে কোথায় আসলেন?
আসলাম চৌদ্দিহাট,
চৌধুরীহাট।
বাসে থেকে নামার পর সাথে সাথে তখন এই যে দালাল গুলো অনেকগুলো আমাকে ধরে ফেলায়।
ওটা কি সীমান্ত এলাকা?
সীমান্ত এলাকা চৌদ্দিহাট। দালাল গুলো ওরা 8-10 জন ধরে ফেলায় আমাদেরকে।
আচ্ছা,
যারা নতুন লোক দেখলেই জিজ্ঞাসা করে, হ্যান কই যাবা, কি করবা, মানে দিলস্তিকার।
ততদিনে কি বর্ডারে কাঁটাতার দেয়া হয়ে গেছে এবং এরপরে আপনারা সহজভাবে আগে যেমনটি করে
যাতায়াত
করতে পারতেন?
বের হওয়ার পর আমি আসি নাই, কেন আমি জানি যে বের আমি এখন যাব না।
আচ্ছা আচ্ছা,
আসলামই না, তখন আমি দোকান টান করতাম, টাইম পাইতাম না আসার জন্য।
মোটামুটি আপনার সংসারটা ইন্ডিয়াতেই ছিল?
চা দোকান করতাম, পান দোকান করতাম, তখন তো আমি আসার টাইম নেই, দোকান থেকে টাইম আসতে পারি না।
আচ্ছা আচ্ছা,
তোর মা ওই ফালানির কষ্ট করে কানের জিনিস, হাতের ই, এগুলো সব কষ্ট করে বানিয়ে তোর মা কি করলো, আমি কানের গুলো পরে দিলাম ফালানিকে। ফাঁস মেয়ে বিয়ে দিব কেগো, আমি কানের গুলো বিন্দে দিলাম, ওর মাকে বললাম কেগো তুমি চুরিগুলো একটু পরে দাও। যাক, মা বাবে মেয়েকে সাজের টাজিয়া গা গোসল ধুইয়া বিয়ের উদ্দেশ্যে ওর মা বিদায় দিয়ে দিল আমার সাথে। ওর মাকে বললাম যে তুমি যাও, তুমি যা, মেয়েটা শুধু হাতে তুলে দিয়া শোকা, কলমটা পরিয়া হাতে তুলে দিয়া শোকা, তোমার তো বোন। তো আর ফালানি মা বললো যে না তুমি যাও, তুমি যা, শুধু খালি বিয়েটা পরে দে, এদিকে আমার দোকান পাটও আছে, আমার দেখতে লাগবো, তুমি তুমি পুরুষ মানুষ দেখতে পারবো না, তাহলে তুমি তো যাই খালি বিয়েটা পরে হাতে তুলে দিয়া শোকা, উনি উনি তো খালা, উনি পারবে।
আচ্ছা, আমরা ফেলানি মায়ের কাছে একটু যাই। আপনি আপনাদের পরিবার, আপনার বোনের ছেলের সঙ্গে আপনি আপনার মেয়ের বিয়ে ঠিক করেছিলেন, তো সেই প্রস্তুতিটা কেমন ছিল আসলে? আর মানে আপনাকে একই প্রশ্ন, যে এত অল্প বয়সে বিয়ে দেয়া নিয়ে আপনার কোনো কি খারাপ লাগা ছিল কিনা, দুশ্চিন্তা ছিল কিনা যে এত অল্প বয়সে বিয়ে দিচ্ছি মেয়েটাকে?
দুশ্চিন্তা ছিল, কিন্তু মেয়েটা অল্প বয়সে বিয়ে দেওয়ার জন্য আমিও চাই নাই, কিন্তু মেয়েটা ওইখানে ভারতে সবাই আর কি বিয়ের জন্য, ওনার বয়স তখন 13 বছর, তখন ওই ভারতের লোকজন আমার ফেলানিকে বিয়ে দেওয়ার কথা বলে
এবং বিভিন্ন উত্তক্ত করত।
হ্যাঁ,
এটাই হচ্ছে মূল কারণ। এবং আমরা ইতিমধ্যে জেনেছি তাদের ফেলানির বাবা মায়ের কাছ থেকে যে ও সুস্বাস্থ্য অধিকারী ছিল এবং বাড়ন্ত গঠনের ছিল, যার কারণে যে বয়স 13 সেটা বোঝাই যেত না, যার কারণে ইন্ডিয়াতেও তার জন্য বিয়ের বিভিন্ন ধরনের প্রপোজাল আসত এবং অনেকে চাপ সৃষ্টি করত। আর এবং একটা মেয়ের সিকিউরিটির জন্যই আসলে আপনারা চেয়েছিলেন যে ওকে দেশে গিয়ে খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিতে। জাহানারা বেগম, তারপর বলেন যে তারপর আসলে কিভাবে কি হলো?
তখন এটা আমার মনের আশা, তখন আমি ভাবলাম যে চিরস্থায়ী তো আমরা এই ভারতে থাকবো না। ফেলানির বাবা আমাকে বলল যে আমার ভাগ্নের নাম আমজাদ, তো উনি বিয়ে করতে চাইছে, তো এই যে মোবাইলে যোগাযোগ করে তাহলে ওইখানেই দেওয়াটা ভালো। এটা ফেলানির বাবা আর আমি বুঝলাম, বুঝে বললাম যে ঠিক আছে ওইখানেই মেয়েটা দিয়ে দিই। এইটা ভাইবা দুইজনে আর কি বিয়ের দিন তারিখ আর কি মোবাইলে যোগাযোগ হয়েছে। হওয়ার পরে
আপনার বোনের ছেলে তখন কি করত, ওর বয়স কত ছিল?
আমার বোনের ছেলের বয়স তখন 16-17 নাহলে 18 এরকম হবে।
আচ্ছা আচ্ছা,
উনি এই যে ঢাকায় গার্মেন্টসের সুপারভাইজার।
আচ্ছা, এখন তখন কি করত?
ওই তখনও এগুলোই করত,
তখনও এটা করত,
ছেলে গার্মেন্টসে থাকে।
আচ্ছা আচ্ছা, গার্মেন্টসে চাকরি করত,
এখনো করে,
এখনো করে। আচ্ছা আচ্ছা, তারপর?
তারপরে আমার বোনের সাথে কথা বললাম, তো আমার বোন বলল যে তুই মেয়ে পাঠায় দে তোর স্বামীর কাছে, তোর মেয়ে যে কথা আমার মেয়ে একই কথা, এটা তুই ভাবিস না যে ছেলে আমার ছেলে দিয়ে নিতেছি, হয়তো তোর মেয়েকে আমি দুই দেখব, এটা কোনো সময় ভাবিস না। তা আমি এটা মনের মধ্যে আর কোনো সন্দেহ না রেখে ফেলানির বাবার হাতে দিলাম। অবশ্য আমার বোনে কিছু চায় নাই, বিয়ের জন্য কিছু চায় নাই, তবু আমি ফেলানির বাবাকে বললাম যে মেয়ের জন্য আমরা ভারত থাকতেছি, খাটতেছি, হয়তো আমার মেয়ে যদি চিরস্থায়ী সুখী থাকে তাকে আমি খুশিভাবে, যেহেতু মনে করেন যে হাতের গলার ঠ্যাঙ্গের এগুলা সব আমি আর কি নিজে মেহনত করে,
হ্যাঁ তারপরে আংটি,
হ্যাঁ
কানের দুল, এগুলি
সব আমি মেহনত করে নিজে রক্ত পানি করে আমি খাটনি করে আর কি বানিয়ে দিলাম। ভারতেরই 42-43-44,000 টাকার জিনিস আমি বানাই দিছি।
আচ্ছা, 40,000 রুপির স্বর্ণালঙ্কার আপনি বানিয়েছিলেন আপনার মেয়ের জন্য।
বানাইয়ে আমি ওগুলা পরাইয়ে ফেলানি বাবার হাতে দিলাম যে যাইয়ে মেয়েকে বিয়েটা তুমি দিয়ে আসবা, পরে আমি দুই তিন মাস পরে যাব, যাওয়ার পরে আমি মেয়ে জামাই আইনা আমি আর কি একটু অনুষ্ঠান করে তারপরে আমি দিয়ে থেকে আসব।
আচ্ছা, ততদিনে তো কাঁটাতারে বেড়া হয়ে গেছে এবং আগে আপনারা খুব সহজে যেভাবে যেতেন তখন তো আর যেতে পারতেন
না,
তো আপনার কি মানে ভয় হতো না যে আমার মেয়েটাকে এভাবে পাঠাচ্ছি বিপদ হতে পারে, অথবা যে অন্য একটা দেশে যেখানে এই দেশের দুই দেশের মধ্যে একটা কাঁটাতারের বেড়া রয়েছে আমার মেয়েকে, যদিও এই দেশে আপনারই দেশ, তো আপনার এই ধরনের ভয় কি কাজ করতো
না? ভয় কাজ করতো, তবুও আমি বলছি, বলার পরে এই যে চৌধুরী হাটে যে দালাল গুলা থাকে ওইখানকার একটা দালাল আর কি আমাদেরই পাশে একজন লোক আছে, উনি আবার বাংলাদেশ আসা যাওয়া করে, করার পরে ওনার কাছে আবার ফির আমি একদিন হঠাৎই বলছি যে আমার মেয়েটা বিয়ে দিতে লাগে, আমি এখন বাংলাদেশ ফিরে যাব। তো উনি আবার বলছে যে ঠিক আছে, তুমি কোন দিক দিয়ে যাবা, কাকে পাঠাবা, তুমি আমার কাছে খবর করো, আমি তোমাকে মেয়ে গেট দিয়ে পার করাই দিব।
আচ্ছা,
উনি আর কি আমাকে বলছে। বলার পরে তখন আমি ফালানি বাবাকে বললাম যে তুমি যে মেয়ে নিয়ে যাবা, মেয়ে তো আমার উঁচায় লম্বায় অনেক হিষ্টপিষ্ট, কিন্তু ওর বয়সে ও 5 ফুট উঁচা জিনিস ও দেখে নাই বা উঠে নাই, তে ও যে কাঁটা তারের বেড়া তুমি নিয়ে যাবা, কিন্তু দালাল টালাল যদি কাঁটা তারের বেড়ায় নিয়ে যাইতে চায় তুমি আমার মেয়ে আমাকে রিটার্ন আনবা, কিন্তু তবু ওই ঝুলন্ত অবস্থায় মনে করেন যে কাঁটা তারের বেড়ার উপরে মই দিয়ে
রাইট। এবং আমরা ছবিতে দেখেছি সেটা অনেক উঁচু একটা কাঁটা তার এবং এই বেড়াটি পার হতে একটা মইর মাধ্যমে পার হতে হয়। এর আগে ওর এই ধরনের অভ্যাসও ছিল
না,
এই ধরনের উঁচু জায়গায় ওঠা, তারপরে এই ধরনের দুঃসাহসিক কাজের তো কোনো এক্সপিরিয়েন্স ছিলই
না।
আচ্ছা আচ্ছা, তারপরে
ফেলানি বাবাকে আমি বললাম, তে ওই লোকটা বলল কি ঠিক আছে তোর মেয়ে যে কথা আমার মেয়ে একই কথা, তে তুই মেয়ে পাঠাই দে, তোর মেয়ের বিয়ে তো আমি সেইভাবে গেট দিয়ে পার করে দিব, বিএসএফকে বলে দরকার বললে টাকা বেশি দিয়ে আমি পার করে দিব। আমি সেই আশায় আর কি ফেলানি বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে ওই দালালকে আমি মোবাইল করি যে মেয়ে তো পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পরে আমার ভিতরটা কিরকম যান আগুনের মতো জ্বালা পোড়া ধরে গেল। তখন আমি ওই দালালকে মোবাইল করি যে আমার মেয়ে যে গেল আর ফেলানি বাবা আর ফেলানি যে গেল, তাহলে তারা কোন জায়গায় পৌঁছিল, কি করলো, এগুলো আর কি ওই দালালটাকে বলি। দালালটা মনে করেন যে এনারা 10টার সময় রওনা দিছে, আমি 11-12টার দিকে ওই দালালের কাছে মোবাইল করি, করার পরে তখনকার দেখি আর মোবাইল খোলে না,
বন্ধ,
মোবাইলটা বন্ধ।
যে দালালের মাধ্যমে আপনি কথা বলেছিলেন যে দালাল পার করে দিবে,
তে মোবাইল তো বন্ধ, তখন আমি একদম হুতাশ হয়ে গেলাম। আমি তো জানা আছে যে আমি মেয়েকে ভারত থেকে বাংলাদেশ পাঠাইতেছি, কিন্তু অবশ্য আমার মেয়ে কিন্তু জানে না যে না যে আমি বাংলাদেশ যাইতেছি বা আমি ভারতে আসিলাম, এটা কিন্তু আমার ফালানি জানে না।
মানে ওর মধ্যে ওই ব্যাপারটি ওঠেইনি, মানে চিন্তায় আসেনি যে সে একটা দেশের নাগরিক, অন্য একটা দেশে থাকে এবং বিয়ের কারণে সে আরেকটি দেশে যাবে, মাঝখানে একটা সীমান্ত রয়েছে এবং দুই ধারে রয়েছে বিজিবি এবং বিএসএফ,
এগুলো
কিছু জানতো
না। ওগুলা আমরা কোনোদিন বলতামই না তাকে, হ্যাঁ বলতাম যে একই দেশ।
ফেলানির জন্ম তো বাংলাদেশে, কতদিন পরে বাংলাদেশে জন্মের কতদিন পরে সে আসলে ইন্ডিয়াতে যায়?
ওই যে জন্ম হওয়ার পরে 2-2.5 মাস পরে আমি চলে গেছি।
তো তারপর থেকে সে ওখানেই থাকে এবং তার সে জানে ওখানেই তার বাড়ি,
ওইখানেই থাকে। আবার যখন ফালানির 3-4 বছর হয় তখন আর কি আমি ঘোরার জন্য আসি বাংলাদেশে।
আচ্ছা আচ্ছা,
আসার পরে তখন ওই যে আমার বোনের ছেলে,
জি আমরা এটা শুনেছি,
হ্যাঁ
আচ্ছা ঠিক আছে। তারপরে আপনি ওই যে আপনার সেই দালালকে আপনি ফোন দিচ্ছিলেন যে সে ফোনটা ধরছিল না?
না ধরছিল না।
তারপর থেকে বলুন,
দালালে ফোন দিতেছি ধরে না, তখন আমার মনটা আর কি হুতাশ হয়ে গেল। এখন মার মন তো জানেনি কিরকম মার মনটা, বাড়িতে আমি এখন ঘরেও বসতে পারি না, কোন জায়গায়ও যাইতে পারি না, খালি ওইটাই আমার ধান চাল যে আমার মেয়েটাকে পাঠাইলাম দূরাষ্টর ব্যাপার। কিন্তু আমি কোনোদিন আমার মেয়েকে আমি বলি নাই যে আমরা ভারত থেকে আমরা বাংলাদেশের নাগরিক, এই কথাটা আমার মেয়েকে আমি কোনোদিন স্মরণ করে দেই নাই।
আমি স্কুলে যেত,
স্কুলে যেত না, উনি ঘরেই আর কি মাদ্রাসায় পড়তো, উনি কোরআন হাতে নিছে, উনি স্কুল টিস্কুল পড়তো না আর কি। হয়তো আমার মেয়েটা আমি জীবনেও নাকে আমি বলি নাই যে আমরা দুই রাষ্ট্রের ব্যাপার আমাদের,
হ্যাঁ এই ধারণাই তার ছিল
না, এই ধারণাই ছিল না।
সো এই কারণে আপনার একটা ভয় তো ছিল যে মেয়েটা তো এগুলি বুঝেই না, সে এরকম একটা ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যাচ্ছে এবং একটা সীমান্ত পার হয়ে আরেকটি দেশে যাবে, ততদিনে কাঁটাতারে দেয়া হয়ে গেছে এবং দুই সীমান্তেই মানে যারা প্রতিরক্ষা বাহিনী রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী তারাও যথেষ্ট তৎপর। সো এই আপনার ভয়টা কাজ করছিল। ফেলানির বাবার কাছে কোনো মোবাইল ফোন ছিল?
ফালানির বাবার কাছে মোবাইল ছিল, কিন্তু ফালানির বাবার মোবাইল অফ ছিল। না পাওয়ার পরে তখন বাংলাদেশে আমার ভাই ওনার কাছে আমি মোবাইল দিই, দেওয়ার পরে ওনাকে বললাম যে এরকম করে ব্যাপার, আমি ফেলানিকে আর ফেলানির বাবাকে পাঠাই দিছি, তে ভাই তুই একটু দেখিস, কিছুতেই যান ফেলানিকে কাটা তার উপর দিয়ে যান পার না করে। হ্যাঁ, হয়তো ফেলানিকে কাটা তার উপর দিয়ে পার করলে হয়তো আমার ভিতরে খুব ভয় হইতেছে। হ্যাঁ, এটা আমি আমার ভাইটাকে বলছি,
মায়ের মন থেকে কিন্তু একটা আলাদা ভীতি চলে এসেছে।
হ্যাঁ, তখন মনে করেন যে আমি মেয়ে পাঠাই দিয়ে, কিন্তু আমার ভিতরটা খুব অস্থির হইতেছে, আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। গা ক্লান্ত হওয়ার পরে তখন আমার ভাইকে বললাম, তখন আমার ভাই বললো ঠিক আছে আপা তুই চিন্তা করিস না আমি দেখতেছি। তে এরকম ভাবে সারা দিনটা কাটে গেল, কোনো মোবাইল টোবাইল কোনো কিছু পাই না। তে আরো যে পাঁচটা বাচ্চা আছে ওরা কিন্তু খুব ছোট ছোট, তে ওনাদেরকে আমি এখন যদি কান্দাকাটি করি তাহলে ওনারা কিন্তু ক্লান্ত হয়, হ্যাঁ হয়তো একটা হাল্লা হয়ে যায়। তে আমি খুব ধামাচামা দিই,
মানে ব্যাপারটা নিজের মধ্যে রেখে, এই দুশ্চিন্তা টেনশন গুলি নিজের মধ্যে রেখে। আচ্ছা,
তবু নিজের মধ্যে রাখার চেষ্টা করলেও কিন্তু আমার চোখ দিয়ে এমনি পানি ঝরঝর করে পড়ে। তখন আমি লোকজন জিগায়, ফেলানি মা তুমি ফেলানিকে যে দিলা কিন্তু আমাদের যেন কিরকম একটা সন্দ লাগতেছে। তা আমি আবার কইলাম যে কি সন্দ, বাবার সাথে গেছে কোনো সন্দ নাই, লোকজনকে আমি বুঝাইতাছি।
কিন্তু আপনার ভেতরে যে ভয়টা রয়েছে, কি ভয়? অন্যরা যে কথাটা বলছে,
হ্যাঁ হ্যাঁ। তে এরকম করতে করতে কোন রকম রাত মনে করেন যে পোয়ায় পোয়ায় আর কি আজান দিবে, ফজরের আজান দিবে, তখন
সাত তারিখ
ওনাদেরকে ছয় তারিখে পাঠাই, ছয় তারিখের রাত্রে বেলা, হ্যাঁ ফজরের আজান দিবে
মানে তখন সাত তারিখ হয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ, তখন আমি স্বপ্নে দেখতেছি আমার ওই ফেলানির একটা ছোট একটা বোন আছে, ফেলানি খুব তাকে প্রচন্ড আদর করত বা অথচ ফেলানির মতোই আর কি।
ওর নাম কি?
ওর নাম হলো কাজলি,
হ্যাঁ
কিন্তু ফেলানির মতোই আর কি, একটু রং চেহারা। হ্যাঁ, কিন্তু ফেলানি যে অভিনয়টা করছে আমার সঙ্গে, কিন্তু আমার মেয়েটাও ওইটাও সেই অভিনয়টা করে। হ্যাঁ, তে ভোরবেলা আমি স্বপ্নে দেখি,
মানে ওর মতোই ছিল চাল চলন আচার আচরণ। আচ্ছা,
তে আমি ভোরবেলা স্বপ্নে দেখতেছি যে আমাকে এক জায়গায় আমি আমার ওই ছোট মেয়েটাকে নিয়ে গেছি, কাজলিকে নিয়ে গেছি, আমাকে তিনজন লোক আমাকে ধরছে, ধরার পরে আমার হাত পা বেঁধে ফেলেছে, বেঁধে আমার মেয়েটাকে কাজলিকে আমার হাতের থেকে ছিঁড়া নিয়ে গেল। গা নিয়ে যাইয়া কিন্তু একটা বড় যে তরোয়ালের মতো আমাকে বাঁধে আমার মেয়ের সামনে একটা তরোয়াল এই ঠিক এই জায়গাটার মধ্যে মারলো,
আপনার বুকে।
হ্যাঁ, আমার মেয়ের বুকে মারলো, ওই ছোট মেয়েটার।
হ্যাঁ, কাজলির।
হ্যাঁ, ওইটা দেখা আমি একদম ঘুমের থেকে চিল্লাই উঠছি, চিল্লাই উঠছি, ওইটা বলতেছি হে আল্লাহ তুমি এটা কি করলা, হ্যাঁ আমি এটা কি দেখলাম, এটা তো আমার মনটা যেন কিরকম পাগল হয়ে গেলাম। আমি এখন এই ফেলানি বাবার কাছে মোবাইল করি, মোবাইল পাই না, ওই যে দালালের কাছে মোবাইল করি, মোবাইল পাই না, তবু আমি এখন কি করি, কোন রাস্তা পাইতেছি?
সম্পূর্ণ অসহায় এবং অস্থিরতার মধ্য দিয়ে কাটছে সময়গুলি। সুপ্রিয় শ্রোতা শুনছেন অন্ধকারে গল্প, এবং আজকে আমার স্টুডিওতে এসেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী ফেলানের জন্মদাতা পিতা নুরুল ইসলাম এবং তার মা জাহানারা বেগম, যারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশের সেই শেষ প্রান্ত বলতেই হয় কুড়িগ্রাম। সেই কুড়িগ্রাম থেকে আজকে আমরা অন্ধকারের গল্পে স্টুডিওতে এসছেন, ঢাকা এফএম স্টুডিওতে এসছেন, এবং মৃত্যুর প্রায় চার ঘন্টা যে সীমান্তের কাঁটাতারে ঝুলেছিল ফেলানির লাশ সেটা তো আমরা জানি, এবং আগামী বুধবার 7 জানুয়ারি ফেলানি হত্যার 4 বছর পূর্ণ হবে। 2011 সালের 7 জানুয়ারি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন বাংলাদেশী নাগরিক, বাংলাদেশী কিশোরী আমাদের ফেলানি। এমন একটি আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই অন্ধকারের গল্পের টিমকে, প্রডিউসার সাদেক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ এবং আরও একজন রিপোর্টার রয়েছেন জান্নাতুল ফেরদৌস শিপন, এবং পুরো অন্ধকারের গল্পের টিমকে ধন্যবাদ জানাতে চাই আমি জুয়েল। ঢাকা এফএম সব লিসনারের পক্ষ থেকে অনেকেই এসএমএস গুলি পাঠাচ্ছিলেন, একবার একটু পড়ে দিলাম। জাহানারা বেগম বলছিলেন সেদিনে সেই ঘটনাটি যে তার আগের দিন তিনি তাদেরকে পাঠিয়েছেন দেশে, বাংলাদেশে পাঠাবার জন্য তার মেয়েকে এবং তার স্বামীকে তিনি বিদায় দিয়েছেন এবং খুব দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটছে, এবং ভোর রাতে ফেলানি ঠিক যে ভোরেই গুলিবিদ্ধ হয় ভোর 6টায়, তার কিছুক্ষণ আগেই তার মা স্বপ্নে দেখছেন যে তার ছোট ফেলানির ছোট বোন কাজলিকে কারা যেন ধরে তার বুকে তলোয়ার বিদ্ধ করেছে। সো এই স্বপ্ন দেখছিলেন ফেলানির মা। ঠিক ওই মুহূর্তে একজন মায়ের অবস্থা কি হতে পারে আমরা নিশ্চয়ই অনুমান করতে পারি, তেমনটি হয়েছিল জাহানার বেগমের। তখন আপনি চেষ্টা করছিলেন ফেলানির বাবার সঙ্গে যোগাযোগ করতে, ওই দালালের সঙ্গে যোগাযোগ করতে, কাউকে পাচ্ছিলেন
না? না, আমি কাউকে পাচ্ছিলাম না। হয়তো হঠাৎই আমি আমার ভাইয়ের কাছে আবার মোবাইল করছি, আবার মোবাইল করার সঙ্গে আমার ভাই বলতেছে যে আপা তুই এখন আমার সঙ্গে মোবাইল করিস না, হ্যাঁ আমি খবরটা নিয়ে তোকে মোবাইলটা জানাবো। হ্যাঁ, অতস্ত হয়তো ফালানির বাবা তখন হয়তো বাংলাদেশে, উনি রওনা হয়েছে কিন্তু মেয়ে আমার কাঁটাতারের মধ্যে ঝুলাইয়া।
ততক্ষণ তো আপনি জানতেন
না? না, আমি জানতাম না।
ওকে, এরপর থেকে আমরা একটু নূর ইসলামের কাছ থেকে শুনি। আপনারা বিদায় নিয়ে আসলেন এবং আপনি একটা বাস স্টপে এসে থামলেন, তারপর অনেকগুলি দালাল আপনি বলছিলেন সেখানে। আচ্ছা, আপনার স্ত্রী যার সঙ্গে কথা বলছিল, যে দালালের সঙ্গে যার মাধ্যমে আপনাদের এপারে আসবার কথা, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবেন, সেই দালালের সঙ্গে দেখা হয়েছিল?
আমি তো দালাল, আমার বাসা থেকে নামছে অন্য দালাল শিখলে।
আচ্ছা আচ্ছা, মানে যার সঙ্গে কন্ট্রাক্ট ছিল আপনাদের তাকে আপনারা পাননি, অন্য একজন দালালের সঙ্গে? বলুন তো কিভাবে তার সাথে দেখা হলো, কোথায় দেখা হলো?
তারা বাসা থেকে নামার সাথে সাথে বলো এই কই যাবা।
আচ্ছা, এই সেই জায়গাটির নাম কি আমরা ভুলে গেছি?
চৌধুরীহাট।
চৌধুরীহাট, ওকে।
বলো কই যাবা? আমি তো বাংলাদেশে যাব, আমার মেয়ে বিয়া, তো আমি বললাম যে বাংলাদেশে যাবো, আমরা পার করে দেবো। আমি তোমরা পার করে দিবা তাহলে তো মানে পার করে দিব, 3,000 টাকা নেবে।
3,000 টাকা নেবে?
আমি দেখো আমার বিয়া তো মেয়ে, আমি কালকে আমার মেয়ের বিয়া, 3,000 টাকা দিব ঠিকই, আমার মেয়ে যেন কোনো মুশকিল না হয়, কোনো ই যেন না হয়, তো ওরা বলতো না,
এবং আমরা যেন সাবধানে যেতে পারি।
হ্যাঁ, মোশারফ হোসেন এটা বলে,
মোশারফ হোসেন সে দালালের নাম।
হ্যাঁ, মোশারফ।
আচ্ছা, আপনি তো জানতেন যে যেতে হবে কাঁটাতারের উপর দিয়ে, মইবে যেতে হবে, এটা জানতেন?
না দালাল, আমি জানি যে কাঁটাতারের উপর দিকে যাওয়া যাবে না, আমরা জানি যে দালালে 3,000 টাকা নেবে, অন্য সাইডে পারবে,
যেভাবে
ভালো হতে পারবে,
কষ্ট করে যাওয়া লাগবে না, স্বাভাবিক ভাবে
মোটেই যাবে,
কারণ সে 3,000 টাকা নিচ্ছে। ওকে,
তা আমি বলছি যে আমার বিয়ে তো মেয়ে, আমার মেয়ে কোনো ক্ষতি না হয় সেভাবে আমাদেরকে ভালো জায়গা দিয়ে পার করে দিবা, কোনো দিনে অসুবিধা না হয় আমাদের, যে বলে না কিছু হবে না, আমি নিজে চিন্তায় পার করে দেবো, তাদের বাড়িতে নিয়ে যায়, তাদের বাড়িতে নিয়ে যেয়ে মেয়েকে রাখে, আমাকে নিয়ে গেল বন্দরে, বন্দর নিয়ে যায় ঘুরে, তার আমার মেয়েকে ওর বাড়িতে শুয়ে রাখলো, অনেকক্ষণ পরে আমাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওর বাড়িতে থেকে আরেক বাড়িতে নিয়ে যায়, আরেক বাড়িতে নিয়ে যায়, সারা রাত আমাদের কষ্ট করাইছে ঠান্ডার মধ্যে, সারা রাত। আরেক বাড়িতে যেখানে মারা গেছে সীমান্তে, তার বাড়ির মানে সীমান্তের ওই বোগালেই আশপাশে বাড়ি ছিল, ওই বাড়িতে মেয়ে ঘুমাইছে, কবে ঘুমাক।
আচ্ছা, এবং সুবিধাজনক সময় আপনাদেরকে সীমান্ত পার করা হবে?
হ্যাঁ হ্যাঁ, ঘুমাক এখানে।
আচ্ছা,
তো ঘুমাক।
আপনার মেয়ে কি এর মধ্যে জিজ্ঞেস করছিল যে কোথায় যাচ্ছি আমরা, কেন যাচ্ছে সে তো জানে, সেটা বিয়ের জন্য সে যাচ্ছে, কোথায় যাচ্ছে এবং যেতে?
না না, মেয়ে কিচ্ছু বলে না। আমি যখন বয়ে থেকে নিয়ে আসি, আমি স্টেশনে বলছি মা গো কোনো খারাপ লাগে, বেশি কথা কইতো না আর কি, কথা মা, হ্যাঁ বল মা, বাবা কিছু ভাল লাগে আমার, না অত খারাপ লাগে না, আমি কিছু খারাপ লাগে না, তাহলে ঘুরে নেওয়া ব্যর্থে, আমি এইভাবে বলছি স্টেশনে, না বলতে বলেছি না বাবা কিছু খারাপ লাগে না। পরাবর কিন্তু যখন ট্রেনে চড়ে আমি কুচবিহার নামি, যখন গাড়িতে উঠি বাসে উঠি, তখন আমি বললাম একদম মা কিরম লাগে, মা মেয়ে দিয়ে হাসি মুখে বাংলাদেশ আসবে, কোনদিন আসে নাই, দেখে নাই, ও তো মানে বুঝবে না, তো কেউ দেখে নাই বাংলাদেশে, খুশি হয়ে আসতেছে, আমার নানি দেখবে, জেঠা দেখবে দেখবে খালা দেখবে খুব খুশি ঘর থেকে যখন যখন ঘর থেকে সাজিয়ে তাকে বাইর করি একবার আমি পিছন দিকে তাকাইলাম মেয়ের মুখমুখি দেখি মেয়ে হাসতেছে হাসতেছে হাসার দেখে আমি মা হোক তাহলে আমি রাস্তার মধ্যে তিন চারবার জিজ্ঞেস করছি আবার দিন আটা চৌদ্দ ঘাটের কাছাকাছি যখন আসছি তখন মা ঠান্ডা লাগে কুচবারে বোধে কুচবারের মধ্যে ভাত খাওয়াইলাম মেয়েকে মা দেখো ভাত খাও খাইলো আমিও খাইলাম কটা খাওয়াই আমি কাপড় চাপড় নিয়ে গেলাম মা কিছু কাপড় চাপড় নিবা নিলে নাও আমি তোমার কাপড় চাপড় কিনে দেব কয় না বাবা কিছু কাপড় চাপড় নিম না নিয়ে আসলাম নিয়ে আসার পরে চৌদ্দ ঘাটে ওই যে দালালে দালাল ধরে আমি নিয়ে চিন্তা পার করে দেবো আমার তিন হাজার টাকা লাগবে তাই আমি তিন হাজার টাকা দিবো আমার মেয়ে কিন্তু বিয়ে তো মেয়ে কোনো জানি মুশকিল মুশকিল না হয় সর্রা তো আমাদেরকে কষ্ট করাইলো ভোর যখন চারটা আজান দেয় তখন দেখি মেয়েকে ডাকতেছে ঘুমের মেয়ে ডাকতেছে ডাকতেছে এই চল চল চল
মোশারফ
হ্যাঁ মই লাগাইছে চল যাতে লাগবে আমি দেখ মই রূপ দিয়ে নিয়ে যাবি
তখনই আপনি শুনেছেন যে মই দিয়ে
হ্যাঁ 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 তখন আমি বলছি যে মই দিয়ে নিয়ে যাবি দেখ আমার মই দিয়ে তো আমরা যাবো না কেনা মই দিয়ে নিয়ে চিন্তা যাবো আমি না মই দিয়ে আমি যাবো না আমি দালালে তিন চারবার না করলাম যে মই দিয়ে আমি যাবো না দরকার গেট দিয়ে যদি পুলিশের বলবো যদি গেট দিয়ে পার হতে দিবে না আমরা মেয়ে নিয়ে আমি ঘুরে যাবো বাড়িতে আমি যাবো না কন্যা মই লাগাইছে চল যাওয়া যাবে মেয়ে টাইনে নিয়ে ময়ের উপরে উঠে দিল
যে বাড়িতে আপনারা ছিলেন সেখান থেকে সীমান্তের দূরত্ব কত
বলেই
একদম কাছে
হ্যাঁ
খুব কাছে ওখানে কোন বিএসএফ এর কোন ডিউটি ছিল কিনা টহল ছিল কিনা ওই সময়টাতে
না আমি দেখিনি দালালে মই লাগাইছে দালালে সবকিছু জানে আমি তো বলিনি জানে আমাকে দালালে মই লাগাইছে দালালে সবকিছু আমার দেখিনি কি করলো ঘুমের মেয়া এই
দৌড়িয়া
উঠিয়া দৌড় মেরে দৌড়ে দৌড়ে নিয়ে গেল মেয়ে মেয়ে ময়ের উপরে উঠে দিল তো চিন্তা করলাম মেয়ে একা আমি তাহলে মেয়েকে বেসারবো
ঠিক কয়টা বাজে
তখন ভোর ফজর আজানের পরে পনেরো বিশ মিনিট পরে
ফজরের আজান দিয়েছে
তখন মেয়ে যখন উঠে দিল তখন আমি চিন্তা করলাম মেয়ে আমার মেয়ে তাহলে তো মেয়ের হাত ধরছি আমি তখন
আমরা এই জায়গাটাতে আরেকবার আসবো আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের অনেকেই লিখছেন এবং সবাই অনেক দোয়া করছেন তারা ফেলানির জন্য অনেক দোয়া করছেন এবং আল্লাহর কাছে তারা চেয়েছেন যে ফেলানির জন্য আল্লাপাক বেস্ত বাসী করবে আমরা দোয়া করছি ফেলানি যেখানে থাকুক ভালো থাকুক আমাদের অন্তরে তো থাকবে চিরদিন ফেলানি সে জায়গা সে করে নিয়েছে আরমান হুসেন তিনি লিখেছেন ফেলানির বাবা মাকে আমার সালাম জানাবেন সত্যি আজকে অনেক বেশি কষ্ট লাগছে যে তাদের ফেলানির বাবা মায়ের কাছ থেকে ওর গল্পগুলি শুনে ধন্যবাদ সঙ্গে থাকুন আর কষ্ট তো লাগছেই কিন্তু এই গল্পগুলি কিন্তু এতক্ষণ পর্যন্ত যতটুকু আমরা শুনেছি এত বিস্তারিত কিন্তু এর আগে আমরা কোথাও খুঁজে পাইনি মানে শুনিনি আসলে সো আজকে অন্ধকার গল্পের যে দুজন এসছেন ফেলানির বাবা এবং মা তারা সেই ঘটনাগুলি আজকে আমাদের সঙ্গে জানাচ্ছেন যেগুলি আমরা এর আগে শুনিনি আরো বিস্তারিত করে তারা আমাদেরকে কিন্তু জানাচ্ছেন সো সঙ্গে থাকুন আমরা তো আশা করছি যে আজকের অন্ধকারের গল্পে আপনারা অনেক কিছু লিখবেন আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে কিছু প্রশ্ন কিন্তু আপনাদের শুনতে শুনতে আপনাদের মধ্যেও কিন্তু এসে যাবে কিছু প্রশ্ন হয়তো বা আমিও স্কিপ করে ফেলছি সো এই প্রশ্নগুলি যদি থাকে অবশ্যই আমাদেরকে লিখে পাঠান 16260 এই নাম্বারে আর ফেসবুকে লিখতে পারেন facebook.com/dhakafm90.4 এ আর এই দুজন জানার বেগম এবং নুরুল ইসলাম ফেলানির পিতা এবং মাতা তারা কুড়িগ্রাম থেকে গতকাল রওনা দিয়েছিলেন ঢাকা এফ এম এর উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে আপনাদের কাছে তাদের মেয়ের গল্পটি শোনাবেন আজ সকালে তারা পৌঁছেছেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্তিকর জার্নির পরে তারা আমাদের স্টুডিওতে এসেছেন সবার পক্ষ থেকে আপনাদেরকে আরও ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ সেই সঙ্গে অন্ধকার গল্পের টিমকে যারা কাজ করছেন অন্ধকার গল্পে তাদের সবাইকে ধন্যবাদ জানাই আচ্ছা একজন জিজ্ঞেস করেছেন ফেলানির তখন বয়স কত ছিল ফেলানির বয়স ছিল মাত্র ১৩ বছর মহাখালী থেকে রাফিদ মুস্তাকিম তিনি লিখেছেন বাসায় এসে শুনছি আমার খারাপ লাগছে খুব আজকের কথাগুলি শুনে সজল তিনি লিখেছেন এই ঘটনাটি শুনতে পেয়ে আমার গা এখন শিউরে উঠছে বাবুল হুসেন তিনি লিখেছেন এরপরে শালিখা মাগুরা থেকে তিনিও লিখেছেন আচ্ছা তিনি জিজ্ঞেস করেছিলেন অনেক আগে এসছে তিনি জিজ্ঞেস করেছিলেন যে কেন তারা সীমান্ত পার হচ্ছিল নিশ্চয়ই শালিখা থেকে আমাদের এই বন্ধু সেলিম আপনি নিশ্চয়ই এতক্ষণে সে উত্তরটি পেয়ে গেছেন কেন ফেলানি এদেশে আসছিল তার বিয়ের উদ্দেশ্যে সে আসছিল নাসির তিনি লিখেছেন খুব খারাপ লাগছে আমার কান্না পাচ্ছে লিজা তিনি লিখেছেন যে ফেলানির যে চলে যাওয়া এটা পুরো জাতিকে কাঁদিয়েছে। লিজা শুধু জাতিকে না, পুরো বিশ্ববাসীকে কাঁদিয়েছে। এবং এই ফাঁকে একটা ইনফরমেশন শেয়ার করি, আমরা কাঁটা তারের উপরে যে ছবিটা আমরা দেখি এটা কিন্তু আমাদের বাংলাদেশের কেউ তুলে নিয়ে ছবিটি, এই ছবিটির গল্প আমরা শুনব নুরুল ইসলামের কাছ থেকে কিছুক্ষণ পরে। এটা তুলেছিল ইন্ডিয়ান একজন ব্যক্তি, যিনি একজন ফটোগ্রাফার, যিনি ঘুরতে গিয়েছিলেন। সো কাঁদিয়েছে সবাইকে আসলে। কবির সুমন ফেলানিকে নিয়ে গান করেছেন, বাংলাদেশের একটি ব্যান্ড শহরতলি তারাও ফেলানিকে নিয়ে গান করেছেন। আমরা সেই গানগুলি শুনব অনুষ্ঠানের কোন একটা ফাঁকে। আচ্ছা, আমরা আবারও যাই নুরুল ইসলামের কাছে, যে ভোর 5:30-6 এরকম সময়, এখনকার দিনে ফজরের আজান যে সময়টাতে হচ্ছে, ঠিক 7 জানুয়ারি ভোরে এই ঘটনা। ঘুম থেকে উঠে আপনাদেরকে নিয়ে গেল মইতে, উঠে পার করে দিবে কাঁটাতারে বেড়ায়, এবং আপনার কন্ট্রাক্টের সঙ্গে তো কোনো মিল ছিল না, সো আপনি প্রতিবাদ করছেন যে আমরা এভাবে যাবো
না।
আচ্ছা, তারপর থেকে
দালালে আমি 3-4 বার বললাম দেখলে এখন যাওয়া যাবে না। আমি তো বললাম দিনের বেলায় আমি গেট দেবো, যদি পুলিশের সঙ্গে বলবো, যদি যাবো না আমি মেনে আমি ঘুরে যাবো।
আচ্ছা,
দালাল আমার কথা শুনলো না, আমি 3-4 বার বলছি দালালকে।
আচ্ছা, ফেলানি তো তখন ঘুম ঘুম অবস্থা।
হ্যাঁ, তখন ঘুম ঘুম অবস্থা।
ওর আসলে কি অবস্থা ছিল, ও কি তখন কিছু বুঝতে পারছিল কি হচ্ছে,
নাকি
ভয়টাই পাচ্ছিল?
না না না, দালাল দেবো তো কিছু বলতে দেন, ঘুমের মেয়ে টাইন না দুপুরে উঠে দিল,
অলরেডি ঘুম হচ্ছে।
তখন আমি মেয়ের চিন্তা করলাম, মেয়েকে উপরে উঠে দিল, তাহলে মেয়ের হাত ধরছি আমিও, আমি ধর মেয়ের সাথে উঠছি।
জি,
ওটার সাথে সাথে সামনে বিএসএফ ছিল, ওইখানেই দালালদের সাথে বিএসএফ ছিল। বিএসএফ কি করলো, দুই উপরে মেয়ের উপরে উঠে দিল দালাল, আর সাথে সাথে বিএসএফ গুলি করলো।
আচ্ছা, এই বিএসএফ কি এর আগে আপনারা দেখেছিলেন?
না।
আচ্ছা,
যখন গুলি করছে তখন আমি বিএসএফ টা দেখলাম যে আমার খালি সামনে থেকে উঠলো আর গুলি করলো বিএসএফ টা।
আচ্ছা, ওখানেই সে ছিল?
হ্যাঁ, ওখানেই ছিল, ওখানেই ছিল।
আচ্ছা, আপনারা এর আগে খেয়াল করেননি?
না।
এবং ওই মুহূর্তে তো পরিষ্কারও হয়নি
আমি চিন্তা করি যে দালাল আর বিএসএফ মিলে এই কাজটা করছে, আমি এটা সঠিক জানি। কিন্তু দালাল যদি বিএসএফ যদি একটা থাবা মারে, দালাল দুজন ধরতে পারে বোগালেই, কিন্তু যখন গুলি করছে তখন কিন্তু দালাল বোগালেই।
আচ্ছা, এতক্ষণ আপনারা ওখানে ছিলেন, বর্ডার অবস্থান করছিলেন, আপনারা ওখানে যাবেন কি যাবেন না সেটা নিয়ে আপনাদের মধ্যে আলোচনা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, ততক্ষণেও আপনারা কোনো বিএসএফ দেখেননি?
না,
যখনই আপনাদেরকে রাজি করিয়ে ঠিক মইতে উঠিয়েছে,
বেড়ার ওখানে নিয়ে গেছে, তখন খালি দালালের মই ধরে আছে যে ওঠো, মেয়ে কাউকে উঠেছে, মেয়ের হাত ধরে আমি উঠছি, ওটার সাথে সাথে বিএসএফ বোগাল থেকে গুলি করলো,
খুব কাছ থেকে
গুলি করছে। তখন আমি
ঘোষ,
হ্যাঁ, অমিয় ঘোষ আমার মেয়েকে পাখির মতন গুলি করলো। যখন গুলি আমার মেয়ের যখন ডাইন পাশে লাগে, তখন মেয়ে একটা বাবা গেছিলেন, মেয়ের দমটা আটক হয়ে গেল। তখন আমি কি করছি, ওকে যে উল্টা পরে যেতে নিয়েছিলাম আমি, তখন আমি কি করছি, ঝাঁপ মেরে আমি বেড়াটা ধরছি, ঝাঁপ না পেলে আমিও শেষ, বেড়া ধরে শাশুড় খাইয়ে আমি নিচে পড়ে যাই। তখন মেয়ের দিকে দাঁড়িয়ে নিয়ে আসে মোয়ের উপরে, তখন কেছে মা মা তুমি নামো, কই আমি আমার মই দিয়ে উঠতে নিয়েছি মেয়ে পাড়ার জন্য। যারও যে বিএসএফ সদস্য আসলো আর ডিউটি গুলা, ওরা দেখি গুলি আসুন সব দুপুরে এসে উপরে উঠতেছে, ময়ের উপরে উঠতেছে। তখন সেনা আমি গেছি আল্লাহ আমার মেয়েকে তুমি দেখে রেখো। আমি আমি পরে কি করছি, আমি পরে হাঙ্গর পেরে ওখানে সইরা, পরে যত লোক আসলো বর্ডারের সাইডে, আমি সবকে চিল্লা চিল্লা হাল্লা করছি, আমার মেয়ে বিএসএফ করে গুলি করে মেরে ফেলাইলো, তো আপনারা আইগান আইগান, মানে আমি খালি এটাই তো বলছি। আর সব পরে মসজিদের লোক টোক ছিল, ওরা আমাকে পরে সুস্থ করে পানি টানি ঢাইলে আমাকে বাড়িতে পাঠাইছে। বাড়িতে এসে আমার যেন আমার শালা টালা আবার শাশুড়ি টাশুড়ি সবাইকে এসে বলছে আমার ফালানিকে গুলি করে মারছে বিএসএফ, আপনারা আইগা যান।
ওই সীমান্ত থেকে আপনাদের বাড়ি কত দূর?
2 কিলো, 1.5 কিলো হবে,
1.5 থেকে 2 কিলো, খুব কাছে
কাছে
ওকে। তো আমরা যেটা শুনছিলাম যে শুরুতে আপনি আগে কাঁটাতারের উপরে ওঠেন মই দিয়ে, তারপর আপনি ফেলানিকে হাত ধরে তুলতে?
না না না,
আগে ওকে উঠানো হয়।
ওকে আগে উঠানো হয়। তখন আমি যখন আসি, তখন আমি বাড়িতে এসে খবর দিই, তখন শুনলাম যে ফেলানি, আমি রেখে আসার পরে ফেলানি অনেক পানি 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 চিল্লাইছে, কেউ আছে আমার বাঁচাও, কেউ আমার বাঁচাও, আমাকে পানি দাও, অনেকক্ষণ চিল্লা চিল্লি করছে ওইখানে।
তাহলে
বিএসএফ ও তাহলে তাকে নামাইলো না, পারলো না, তার মধ্যে আরো মেরে কাড়াতালের সাথে এঙ্গেলের সাথে ঝুলিয়ে দিছে। আমি তো তখন এঙ্গেলের সাথে ঝুলিয়ে না রেখে আসিনি, আমি আমি মেয়ে দাঁড়ানো অবস্থায় রেখে আছি।
জি,
সেই মেয়ে আমার এঙ্গেলের সাথে কিভাবে আসলো, এটা বিএসএফ ঝুলিয়ে রেখে দিছে, ধাক্কা মেরে দিছে, ঝুলিয়ে রেখে দিছে।
আচ্ছা, আপনি শেষ পর্যন্ত দেখেছেন সে মইতে ছিল?
হ্যাঁ, আমি মইতে দাঁড়ানো অবস্থায় রেখে আছি,
মইয়ে দাঁড়ানো অবস্থায় আপনি দেখে এসেছেন?
হ্যাঁ, দেখে আসছি।
এবং সে তো কাঁটাতার পর্যন্ত উঠতেও পারেনি, এর মধ্যে তাকে গুলি করা হয়েছে।
জি,
এবং গুলি করার পরে সে বাবা বলে একটা চিৎকার
চিৎকার করছে, বাবা মনে চিৎকার করে সে একটা মানে চিৎকার খেয়ে মানে দমটা আটক হয়ে গেছে তার। গুলিটা আমার সামনে করছে, চোখের সামনে করছে, এখন সামনে থেকে করছে।
কি ভয়ানক দৃশ্য! পিতার সামনে তার কন্যা, যে কন্যাকে তিনি বিবাহ দিতে নিয়ে যাচ্ছেন, যার একদিন পরই 8 তারিখে যে মেয়েটির বিয়ে, সেই মেয়েটিকে তার আগের দিন এভাবে প্রাণ দিতে হয়েছে। তিনি দেখেছেন, তিনি প্রত্যক্ষ করেছেন তার মেয়েকে বিএসএফ এভাবে তাকে গুলি করেছে তার বুকে, এবং গুলিটা খাবার পরে যে বাবা বলে যে চিৎকার, সেই চিৎকার বোধহয় তিনি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবেন না। এবং তিনি সেটাই বলছিলেন যে ওই অবস্থায় আপনি যখন কাঁটাতারের এপারে চলে আসতেন, আমাদের দেশের মধ্যে সীমান্তে চলে আসতেন, ততক্ষণ পর্যন্ত তো বেঁচে ছিল
না, বেঁচে ছিল, দাঁড়িয়ে অবস্থায় ছিল
এবং মুয়ে ছিল।
আমি আমি তাও পারো জন্য উঠছি যে মেয়েকে আমি পারো, মেয়ে দাঁড়িয়ে আছে, মা তুমি নামো, কয়ে কয়ে আমি উঠতেছি। তখন আরো যে বিএসএফ সদস্য আছে ওরা দেখে দৌড়ে এসে মেয়ের উপরে উঠতেছে। তখন সেখানে আমি সাইরে ভাগছি, আল্লাহ আমার মেয়েকে তোমরা দেখো, কয়ে দিয়ে আঙুর বাইরে আমি সরে এখানে বড় লোক সব চিল্লা চিল্লি করে ডাইগে আমার মেয়েকে বিএসএফ গুলি করলো, আপনারা আগে নাই গেন। তখন আমি মানে হুশ পাত্তা, মানে তখন হুশ নাই, মানে আমার কি হুশ যে আমি তখন কইতাম। তখন লোক কি করছে আমার পানি, মাথা পানি টানে দিয়ে আমাকে কত বাড়িতে যে আমরা দেখতেছি, আমরা ক্যাম্পে ফোন দিতেছি।
আপনি তো তখন পর্যন্ত জানেন যে আপনার মেয়ে বেঁচে আছে,
হ্যাঁ,
এবং আপনার মেয়ে গুলিবিদ্ধ, এটা তো আপনি দেখে গেছেন।
আমি চোখের সামনে দেখছি, আমার সাথে মারছে, মানে গুলিটা আমার বুকে না লেগে মেয়ের বুকে লাগছে। তখন আমি বাড়িতে এসে আমার মা, আমার বড় ভাই যে আছে, বড় ভাই, আমার শাশুড়ি, সাল্লা বাবুকে সবাই বলি যে তোমরা আগে যাও, আগে যাও। আইসানে আমি বাড়িতে হুশ সারা, আমাকে ন্যাপ ট্যাপ দিয়ে ঢেকে রাখছে, মানে আমার হুশ নাই। পরে ওই অবস্থায় আমি 1.5 মাস ছিলাম আমি বেহুশে, মানে কোনো ইয়ে নাই, আমার খাওয়া দাওয়া নাই, কোনো ইয়ে নাই। পরে আমি গেছি দেখেন, আমার যদি বাসে রাখতে চান আপনারা, সবাই বাংলাদেশে, আমি ইয়েকে সবই সামাজিক বাবুকে সবই সবাইকে বলছি যে আমার যদি বাসে রাখতে চান তো আমার ফালানি মাকে আইনা দেন, তাহলে আমি বাঁচবো না, তাহলে আমি বাঁচবো না, আমি তাহলে ফালানির সাথে শেষ।
আচ্ছা, এটা ছিল 7 জানুয়ারির ঘটনা 2011 সালের। সেদিন বাংলাদেশ ভারত সীমান্তে আমাদের দেশের নাগরিক ফেলানি তাকে হত্যা করা হয়, বিএসএফ এর গুলিতে নিহত হয় ফেলানি। এবং তার বাবা নুরুল ইসলামের ভাষ্য মতে, যখন তাকে গুলি করা হয় তখন এই মেয়েটি মইয়ে ছিল, কিন্তু আমরা কিন্তু যে ছবিগুলি দেখেছি এরপরে তাকে দেখেছি যে কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকতে, পাশে মইটি রয়েছে। এটা নিয়েও তার বক্তব্য আমরা শুনেছি যে তিনি বলছেন যে বিএসএফ তাকে মৃত্যুর পর তাকে কাঁটাতারের বেড়ায় আবারও ঝুলিয়ে রাখে। ওকে, আপনি যখন আপনার আত্মীয় স্বজনের কাছে আসেন এবং এত কাছে আপনার বাড়ি, 1.5-2 কিলোর মধ্যে আপনার বাড়ি, ফিরে এসে সবার কাছে বলেন যে এরকম গুলি করেছে আমার মেয়েকে, আচ্ছা, তারপর তারা আপনাকে কি বলছিল? তারা কি এগিয়ে গিয়েছিল সেখানে?
হ্যাঁ, এগিয়ে গেছে, আমার শালা বাবু গেছে, শালা বাবু যায় দেখে অ্যাঙ্গেলের সাথে লটকে থেছে। সে তো মানুষ না, তাহলে সে জানোয়ার, জানোয়ার। আমি অমি ঘোষের আমি সাজা চাই, এরকম জানি আর না হয় কোন মায়ের জানি বুক না খালি হয়, আমি এটাই আর সরকারের কাছে বিচার চাই। আমি কঠিন সাজা হোক অমি ঘোষের, আমি এটাই আমি সরকারের কাছে আবেদন করি, আমি আবেদন করি।
আমরা একটু ফেলানির মায়ের কাছে যাব, তবে কিছু এসএমএস পড়তে চাই। সজল তিনি লিখেছেন, বাবা মা আর আমরা 3 ভাই একসঙ্গে এই ঘটনাটি শুনছি, খুবই খারাপ লাগছে, আমরাও এর বিচার চাই। আচ্ছা, সাকির বনানী থেকে তিনি লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি মনে হচ্ছে ফেলানি যেন আমাদের পাশেই বসে শুনছে, খুব ইচ্ছে করছে ফেলানিকে হাসি মুখটা ফিরিয়ে দিতে, একরা স্বপ্ন ভরা চোখটাকে ফিরিয়ে দিতে। রাশেদ কুষ্টি থেকে এসএমএস করেছেন। সোমা দাবি করেছেন ফেলানির এই নির্মম হত্যাকাণ্ডের বিচার, এবং সৃষ্টিকর্তার কাছে তিনি দোয়া করেছেন ফেলানির জন্য, ফেলানির বাবা মায়ের জন্য। এরপরে ফেলানিকে নিয়ে একটা কবিতা তিনি লিখেছেন, ওলি গাজীপুর থেকে। ওলি, যদি সম্ভব হয় ফেলানিকে নিয়ে আপনার কবিতাটি আমাদের ফ্যান পেজে আপনি পোস্ট করতে পারেন। এরপরে তরিকুল ইসলাম লাকসাম থেকে তিনি লিখেছেন যে, ওই সময় পত্রিকাতে পড়ে আমার অনেক কষ্ট লেগেছিল, কিন্তু আজকে যখন ফেলানির বাবা মায়ের কাছ থেকে নিজ কানে ঘটনাটি শুনছি আরো বেশি কষ্ট হচ্ছে আমার। তরিকুল ইসলাম, আপনার এই অনুভূতির সঙ্গে আমি একমত। এই ব্যাপারটি আমারও ঘটছে, আমি তো প্রত্যক্ষ করছি এই দুজন মানুষকে, তাদের চোখ, তাদের চেহারা আমাকে দেখতে হচ্ছে, আমি দেখছি আসলে বিষয়টি কি। সো বুঝতেই পারছেন খুবই এই বছরের অন্ধকারের গল্পটি খুবই ইমোশনাল একটি এপিসোড হচ্ছে। যাই হোক, আমাদের সঙ্গেই থাকবেন। আফটারঅল এটা তো সত্যি, আমরা তো এটাকে উপেক্ষা করতে পারি না। ফেলানি আমাদেরই বোন, আমাদেরই মেয়ে। মহাকালী থেকে লিখেছেন আমাদেরকে আরো একজন বন্ধু আবির, তিনি লিখেছেন অন্ধকার গল্পের টিমকে ধন্যবাদ আজকে এই দুজনকে আজকে আনবার জন্য। বৃষ্টি রায়পুরা থেকে, সেই দালালের কি কোনো বিচার হয়েছে কিনা জানতে চেয়েছেন আপনার কাছে। সে দালালের মোশারফ যার নাম বলছিলেন, তার কি কোনো বিচার হয়েছে, সে কি বিচারের আওতায় এসছে?
না, এখন তো আওতায় নেই। আমি এইবার বলছি ভারতের আদালতে, বিএস আদালতে, যে যে দালালগুলি আমার মেয়েকে এরকম হাসাহাসি দেয়া, তাকে মোতের মুখের মধ্যে ফালে ঠেয়ে গেছে, সেই দালালগুলো যেন কঠিন সাজা হোক। আমি এটাই আবদার করছি এবার বারো সরের কাছে, যে এই এইসব দালাল অনেক বিপদে ফালিয়ে রাখে, কিন্তু এইসব দালাল রাখতে নেই দুনিয়াতে, কিন্তু অনেক মা বোনের ক্ষতি করছে এই দালালগুলা।
একটু ফেসবুকে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন এমডি সোহেল, দেশের বাইরে থেকে অনেকে জয়েন করেছেন আজকে, অনেক ধন্যবাদ যে যেখান থেকে মুহূর্তে শুনছেন ঢাকা এফএম 90.4। চলছে অন্ধকারের গল্প, আমি জুয়েল আপনার সঙ্গে প্রতি রবিবার রাত 10:30 আপনাদের জন্য আমাদের এই অনুষ্ঠান অন্ধকারের গল্প। আর আজকে তো ধন্যবাদ দিতেই হয় এমন একটি আয়োজনের জন্য, আজকের এই এপিসোডটির জন্য এবং প্রত্যেকটি এপিসোডের জন্য অন্ধকারের গল্পের টিমকে। প্রডিউসার সাদেক সামি রয়েছেন, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, জানাতুল ফেরদৌস শিপন এবং এই টিমে আরো অনেকে কাজ করেন, মুইন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। তারা পরিশ্রম করে প্রত্যেক এপিসোডে তারা আপনাদের জন্য এই আয়োজন করেন। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন ফেলানির বাবা নুরুল ইসলাম, মা জাহানারা বেগম। ইমাম হুসেন লিখেছেন যে তার বাবা মা এখনো বিচার পেল না, আমরা দোয়া করি তার বাবা মা সঠিক বিচার পাক। বিচারটা আসলে তার বাবা মায়ের দাবি না, আমাদের সরকারেরও দাবি ছিল এবং আমাদের দেশবাসীরও দাবি এই ফেলানি হত্যার সঠিক বিচার। এরপরে দেখতে পাচ্ছি আল মামুন, তিনি লিখেছেন অমিয় ঘোষকে নিয়ে তার বিচার হওয়া উচিত। জাহিদুল, তিনি লিখেছেন শুনে খুবই কান্না পাচ্ছে, আল্লাহ পাক যেন ফেলানিকে ভেস্ত নসিব করেন। আচ্ছা, আমান আহমেদ, তিনি লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি সোহেল রানা জিজ্ঞেস করেছেন যে বাবা ওই অবস্থায় মেয়েকে ফেলে চলে গেল কেন। নুর ইসলাম, আপনাকে প্রশ্নটি করেছেন সোহেল নামে একজন বন্ধু, ওই অবস্থায় আপনি কেন ওকে রেখে চলে গেলেন?
আমাকে গুলি অ্যাটাক করছিল, আমি ভাগছি না, তাই আমার মেয়ে, আমি কি আছে না, আমার মেয়ে আমি কোন দিন রেখে আসতাম না, খালি যখন আমার গুলি করতেন চিন্তা করলাম আমার আর পাঁচটা বাচ্চা আছে, আমি যদি আজকে মারা যাই এখানে তাহলে আমার বাচ্চাটা কে দেখবে, আমার আরো যে পাঁচটা বাচ্চা আছে কে দেখবে, সংসারটা আমার তছনছ হয়ে যাবে। সেই জন্য আমি কইছি আল্লাহ আমার, তুমি আমার ফেলানিকে দেখো, আল্লাহর কাছে সঁপে দিয়ে আমি খালি কোনো মতো ওখান থেকে সরে গেছি।
সৃষ্টিকর্তার হাতে সঁপে দিয়ে ওই অবস্থায় সেখান থেকে সরে আসে নুরুল ইসলাম। কি অসহায় অবস্থা তার, একবার চিন্তা করে দেখুন তো। আমি জানি আমাদের সঙ্গে আজকে অনেক বাবারাই এই মুহূর্তে শুনছেন, অনেক মায়েরাও শুনছেন, আপনার সন্তানকে এভাবে কেউ গুলি করেছে এবং সে একটা মুয়ে ঝুলে আছে এবং সেই অবস্থায় আপনি তাকে ফেলে চলে আসলেন সৃষ্টিকর্তার হাতে সঁপে দিয়ে, যে হে সৃষ্টিকর্তা তুমি আমার মেয়েকে দেখে রেখো। যে মেয়েটিকে তার বাবা নিয়ে আসছিলেন বিয়ে দেবার জন্য, তার একটা সংসার হবে, তার চোখে মুখে কত স্বপ্ন, তাই না? ছোট একটা বিরতিতে যাব, আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে। ফেলানির মা আজকে আমাদের সঙ্গে জাহানারা বেগম এবং ফেলানির বাবা নুরুল ইসলাম আজকে আমাদের সঙ্গে রয়েছেন অন্ধকারের গল্পে। আজকে আমাদের এই দুজন অতিথি সুদূর কুড়িগ্রাম থেকে আমাদের ঢাকায় ফেমে এসছেন। ফেলানির সেই সেই দিনের সেই ঘটনাগুলি, মৃত্যুদিনের সেই ঘটনাগুলি আজকে আমাদের সঙ্গে তারা শেয়ার করছেন, আরো অনেক গল্পই রয়েছে, সেগুলিও আমরা শুনবো। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ছোট একটা গান শুনবো ফেলানিকে নিয়ে, ওপার বাংলার কবির সুমন একটা গান বেঁধেছিলেন এবং একটা গান সেই গানটি আমরা এখন শুনবো। আমাদেরকে লিখুন যারা লিখতে চান 16260 এই নাম্বার SMS, আর যারা ফেসবুকে লিখতে চান facebook.com/dhakafm90.4 এ লিখে ফেলুন। আরো অন্ধকার গল্পের ফ্যান পেজ রয়েছে, সেখানেও লিখতে পারেন। যে কোনো প্রশ্ন আপনি অবশ্যই আমাদেরকে লিখতে পারেন। আর সেই ছবিটির কথা জানতে চেয়েছেন, সেই ছবিটি আমরা কখন পোস্ট করব দেখা যাক, কখন আমরা পোস্ট করি। আমাদের সঙ্গে থাকুন, আমাদের পেজে থাকুন, কিছুক্ষণের মধ্যে আমাদের পেজে আপনার সেই ছবিটি দেখতে পারবেন। চলুন শুনে আসি গানটি।
ওপার বাংলা এপার বাংলা মাঝখানে কাটা তার, গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি বলতো দোষটা কার। ওপার বাংলা এপার বাংলা মাঝখানে কাটা তার, গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি বলতো দোষটা কার। কেউ দোষী নয় ফেলানি খাতুন, PSF জানে ঠিক, পথ ভুল করে নিয়েছিল গুলি হঠাৎ তোমার দিক। ওপার বাংলা এপার বাংলা মাঝখানে কাটা তার, গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি বলতো দোষটা কার। কুসুর ছুটি পেয়েছে সেপাই, খুনিরা যেমন পায়, ভেবে দেখো মেয়ে ওই খুনিটাও বাংলায় গান গায়। তুমিও গাইতে গুনগুন করে হয়তো সন্ধে হলে, তোমারই মতন সেই সুর গুলো কাটা তার থেকে ঝোলে। শোনো BSF, শোনো হে ভারত, কাটা তারে গুনগুন, দোয়েল বসেছে যেখানে ফেলানি হয়েছে খুন। শোনো BSF, শোনো হে ভারত, কাটা তারে গুনগুন, একটা দোয়েল বসেছে যেখানে ফেলানি হয়েছে খুন। রাইফেল তাক করো হে রক্ষী, দোয়েলের অভিসা নেই, রাইফেল তাক করো হে রক্ষী, দোয়েলের অভিসা নেই, তোমার গুলিতে বাংলার পাখি কাটা তারে ঝুলবে। ওপার বাংলা এপার বাংলা মাঝখানে কাটা তার, গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি বলতো দোষটা কার।
This track was downloaded from FusionBD.com.
শুনছেন ঢাকা FM 90.4 মাই সিটি মাই টিউন, আমি জুয়েল আপনার সঙ্গে। রাত 11:42, আজ 4 জানুয়ারি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন 2011 সালের 7 জানুয়ারি বাংলাদেশ ভারত সীমান্তে BSF এর গুলিতে নিহত ফেলানি, ফেলানির বাবা নুরুল ইসলাম এবং তার মা জাহানারা বেগম, এবং প্রায় দীর্ঘক্ষণ তারা একটা জার্নি করে কুড়িগ্রাম থেকে আমাদের স্টুডিওতে এসেছেন আপনাদের জন্য, আপনাদেরকে তার মেয়ের গল্প শোনাতে। অনেক ধন্যবাদ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে লিখছেন, অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে রয়েছেন, ফেসবুকে লিখছেন, অনেক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। কবি সুমনের গানটি আমরা শুনছিলাম, ফেলানি খাতুন, সেও কিন্তু ওপারেরই একজন মানুষ, এবং এই ঘটনাটি কিন্তু স্পর্শ করেছে সারা বিশ্বের সবাইকে। এবং যখন বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে অনলাইনে এই ছবিটি যখন ছড়িয়ে পড়ে, সারা বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে এবং এর বিচার দাবি করে আসে সবাই। আমরাও করে এসেছি, আমাদের দাবি এখনো রয়েছে অব্যাহত, আমরা আশা করছি এই সঠিক বিচার আমরা পাব। আহ একটা গানের শেষে আমি একটা লিরিকের কথা বলতে চাই, যে এই গানটিতে আমরা শুনছিলাম, রাইফেল তাক করো হে রক্ষী, দোয়েল রভিসানি, তোমার গুলিতে বাংলার পাখি কাটা তারে চলবে। গানটি লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন কবির সুমন। সো কি আর বলবো, অনেকে লিখছেন, আজকে আমাদের ফেলানির বাবা মা এসছেন, এই মাত্র জয়েন করলাম, ওনারা কি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছিলেন নাকি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছিলেন? জাকারিয়া, জাকারিয়া আপনাকে ধন্যবাদ যে আপনি একটু দেরিতে হলেও জয়েন করেছেন। তারা ইন্ডিয়া থেকে তাদের দেশে বাংলাদেশে ফিরে আসছিলেন এবং ফেলানের বিয়ের উদ্দেশ্যে। আমি দেখতে পাচ্ছি অনেকে একটু দেরিতে জয়েন করেছেন, আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং যে কোনো প্রশ্ন যদি থাকে, অনেকে অনেক কিছু মিস করে গেছেন, সে প্রশ্নগুলি আমাদেরকে আপনারা লিখে পাঠাবেন 16260 এই নাম্বারে। আর ফেসবুকে লিখতে চাইলে facebook.com/dhakafm90.4। অনেকে ফেলানের সেই ছবিটা চাইছেন, সেই ছবিটা আমরা কিছুক্ষণের মধ্যেই পোস্ট করব। আমরা যে ছবিটা সবসময় দেখি না, অনেক রিয়ার একটা ছবি, ফেলানির দাঁড়িয়ে আছে একটা ছবি, এমন একটা ছবি, সো সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই পোস্ট করব। ইন দ্য মিন টাইম আমরা একটা ছবি, আমরা কয়েকটা ছবি আমাদের অন্ধকার গল্পের যে ফ্যান পেজ facebook.com/og90.4 এখানে আমরা পোস্ট করেছি, যেখানে রয়েছে ফেলানির কবরের পাশে মোনাজাত করছেন তার পরিবার, তার বাবা মা, ভাই বোন এবং তার মামা। আমরা কি এই মামার, আপনি কি এই মামার কথাটি বলছিলেন, যিনি গিয়ে সবার আগে দেখলেন যে ফেলানি কাটা তারে ঝুলছে? আচ্ছা, আমাদের এখানে একটা অ্যালবাম আমরা পোস্ট করেছি, ফেলানির কবরের ছবি সেখানে রয়েছে, কবরের পাশে এই অসহায় এবং অভাগা বাবা মা বসে আছেন। কাটা তারের উপরে ফেলানির ঝুলে থাকা সেই ছবিটা তো আমরা পোস্ট করেছি, ফেলানির মায়ের ছবি রয়েছে, তার ভাই বোনের ছবি সেখানে রয়েছে। সো যারা লিখছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন, অনেক ধন্যবাদ। আমরা আবারও আমাদের আপার কাছে যাই, ফেলানির মা জাহানারা বেগম। আমরা শুনছিলাম ফেলানির বাবা বলছিলেন যে ঠিক পার হবার মুহূর্তে ফেলানিকে গুলি করা হলো, বিএসএফ গুলি করল এবং তারপর তিনি কোন প্রকার আহত অবস্থায় কাটাতার বিয়ে তিনি টেনে হিসেবে নেমেছেন, সারা গায়ে ক্ষতবিক্ষত অবস্থায় তিনি আপনাদের বাড়িতে এবং তার বাড়িতে, আপনাদের বর্ডার থেকে আপনাদের বাসা খুব কাছে, সেখানে চলে গেল, তারপর আপনার ভাইকে সে জানালেন এই বিষয়টি। এটা তো গেল আমাদের দেশের অবস্থায়, আপনি তো তখন ইন্ডিয়াতে ছিলেন। আপনি বলছিলেন যে ঠিক ওই সময় আপনি একটা স্বপ্ন দেখেন এবং ভোরবেলায় আপনার স্বপ্নটি ভেঙে যায় এবং সেই স্বপ্নটি এমন ছিল, ফেলানির ছোট বোন কাজলকে কেউ হত্যা করছে তলোয়ার দিয়ে, এবং এই স্বপ্ন দেখবার পর আপনার ঘুম ভেঙে যায় এবং আপনি চিৎকার করে ওঠেন এবং তখন থেকে আপনার মনের মধ্যে একটা অন্য চিন্তা চলে আসে যে আমার মেয়েটি সুস্থ আছে তো, মেয়েটির বাবাটি সুস্থ আছে তো, যে মেয়েটিকে আপনি এত পরিশ্রম করে, এত মেহনত করে, টাকা জমিয়ে সেই মেয়েকে স্বর্ণের গহনা দিয়ে পাঠিয়েছেন বিয়ের জন্য, সেই মেয়েটি কেমন আছে?
আমি যখন স্বপ্নে দেখি তখন আমি সবার কাছেই জানাই যে আমি এরকম একটা স্বপ্নে দেখলাম, হয়তো আমার ফলানি, হয়তো ফলানির বাবার কিছু হয়েছে, এটা আর কি আমি সবাইকে জানাইলাম। আর অনেক কান্দাকাটি আর কি করতেছি আমি, তখন আমি আর কি ভিতরটা কোনো অস্থিরটা আমি ভাঙতেই পারতেছি না, যে এখন আমি ভিতরে ফাঁপাটা কিরকম করে কমাই, এটা আমি খুবই কান্দাকাটি করতেছি আর আল্লাহর কাছে করতেছি যে আল্লাহ তুমি আমার মেয়েকে নিয়ে যাও আর ফলানি বাবাকে নিয়ে যাও, তুমি ভালো মতেই ওনাকে পার করে দিও। আমি এটা আল্লাহর কাছে খুবই কান্দাকাটি করতেছি। করার পরে আমি আমার ভাইকে যখন মোবাইল করি যে ফেলানি, ফেলানির বাবা গেছে নাকি, আমার ভাই তখন সারা শব্দ আমাকে কিচ্ছু দেয় না, কিছু দেয় না।
কয়টার দিকে আপনি ফোন করেছিলেন?
আমি তখন ফোন করছি বেলা দশটার দিকে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
সাত তারিখে বেলা দশটার দিকে ফোন করছি, তখন আমার ভাই কোনো সারা শব্দই দেয় না, তার মানে একদিক দিয়ে
ফোন ধরছিল না,
ফোন রিসিভ হইতে কিন্তু আসতেছে কিন্তু রিসিভ করতেছে না, কিন্তু সাউন্ড গেতেছে কিন্তু কেউ কথা বলতেছে না। তখন আমি বললাম শালা আমার কপালে কি এরকম দুর্ভাগ্য আছে নাকি,
কারণ আপনি কোনো সঠিক খবরও পাচ্ছিলেন না। আচ্ছা, আপনি বলছিলেন ফেলানির বাবা নূর ইসলামের সঙ্গে মোবাইল ফোন ছিল ওই সময়টাতে, আপনার কাছে জিজ্ঞেস করি আপনার মোবাইল ফোনটার কি হয়েছিল?
আমি অফ করে রেখে দিয়েছিলাম, চিন্তা করলাম যদি ফেলানি মারা গেছে।
না না, ফেলানিকে গুলি করবার আগ থেকে আপনার স্ত্রী আপনাকে ফোনে ছিল?
দশটার সময় ফোন করেছে, দিনের দশটা।
আচ্ছা আচ্ছা, তারপর
তারপর ফোন অফ করে দিয়েছি আমি, চিন্তা যায় আজকে যদি ফোন করে যদি ফালানি মাকে বলি তাহলে তো ওইখানে মারা যেতে পারে ফালানি মা, ও যে ফালানি মা যদি মারা যায় তাহলে আরো পাঁচটা বাচ্চা আছে, তাহলে সব আমার কে দেখবো ওইগুলো বাচ্চা ওই পাশে আছে।
আচ্ছা,
সেই জন্য ফালানি মাকে আমি কিছু বলিনি গা, খালি বলছি যে তো আমি কিছু বলিনি, যে তারপর ওর ভাইয়ের কাছে ফোন করছে
আপা, তারপর বলেন
তখন কা আমার ভাই কোন সারা শব্দ দেয় না, না দেওয়ার পরে হঠাৎ করে আমি এসে মেন রোডের মধ্যে হঠাৎ করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে তখন ওইখানকার দেশবাসীরা আসিল, ওনারা আমাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে তখন
এটা ইন্ডিয়াতে,
হ্যাঁ,
কুচবিহারের সেই জায়গাটাতে,
না না এটা ওই বঙ্গাইগাঁও হইতে,
বঙ্গাইগাঁও, আচ্ছা আচ্ছা, আসামের মধ্যে,
হ্যাঁ বঙ্গাইগাঁও,
জি জি।
তখন কা ওনারা ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যাওয়ার পরে তখন আমার বাচ্চারা, এই যে আরো যে পাঁচটা বাচ্চা আছে, ওনারা এসে বলতেছে মা তুমি কান্দো কেন, মা তুমি কান্দো কেন। তা আমি বলতেছি যে মা আমি যে কিসের জন্য কান্দি তোরা সেটা বুঝবি না। হ্যাঁ, তখন বাচ্চাগুলো বলতেছে মা তুমি কান্দো না, হ্যাঁ হয়তো আমার আপা গেছে, হয়তো খবর আসবেই, হ্যাঁ তুমি কান্দো না। তো আমি বাচ্চাগুলোর বলতেছি যে এখন যদি এদেরকে সঠিক কথা বলি, কিন্তু আমার মনের বাক্য তো যেটা, যদি আমি বলি হয়তো বাচ্চাগুলো কান্দবে, হ্যাঁ ওই জন্য আমি ওদেরকে বলতেছি না, কিন্তু আমি পুরো চিকির পারতেছি। চিকির পারার পরে তখন কা বিকাল এই তিনটা সাড়ে তিনটার দিকে আমার ভাইয়ের কাছে আমি মোবাইল করলাম, মোবাইল করার পরে আমার ভাই ধরলো মোবাইলটা, ধরার পরে তখন বলে যে হ্যাঁ ফালানি আসছে। তা আমি বললাম যে ফালানি আসছে, তাহলে ফালানির কাছে মোবাইলটা দে আমি কথাটা শুনি। হ্যাঁ, তখন আমার ভাই বলতেছে এখন তো দেওয়া যাবে না, ফালানি যে ওর জেঠা আর ওইখানে গেছে গা। তা আমি বললাম ফালানি বাবার কাছে দে, কয় ফালানির বাবাও গেছে, ঠিক আছে আমি তোর সাথে কথা বলাবো, এরকম করে আমার ভাই বলতেছে। তখন আমি এরকম হইলাম যে শালা আমার নিজের মার পেটের ভাইও আমি বিশ্বাস পাইতেছি না,
মানে তারা যেটাই বলছে আপনার কেন জানি বিশ্বাস হচ্ছে না,
না
আপনার মধ্যে একটা ভয় এবং একটা সন্দেহ রয়েছে যে কেউ না কেউ কিছু একটা লুকাচ্ছে আপনার কাছে। জি,
আমি ওইটা আর কি সন্দেহ করে খুব কান্দাকাটি করতেছি। কান্দাকাটি করার পরে তখন কা আমার ভাইকে বললাম যে দেখ ভাই, তুই এরম ভাবে আমাকে কেন ছুপাইতেছস, হয়তো আমার ফালানি কিছু হয়েছে, তুই এইটাই আমাকে সঠিক বল। তখন আমার ভাই বলে যে আপা তোকে আর কি বলবো, তুই তো সব শুনতে পাইছিস। আমি বললাম না রে ভাই আমি কিছু শুনতে পাইনি, কিন্তু আমার ভিতরটা খুবই ক্লান্ত হয়েছে, তুই বল আমার মেয়ে কি হয়েছে। তখন আমার ভাই বলে যে না তোর মেয়ে কিছুই হয় নাই, তুই এখানে খুব কান্না, আমি মোবাইলটা করছি কিন্তু খুব কান্দাকাটি অবস্থায় করছি। তখন আমার ভাই বলে যে আপা তুই কান্দাকাটি করিস না, ওইখানে তোর মেয়ে যে সুস্থই আছে, কথা বলাবো তোকে দিয়া। তে আমাকে টাইম দিল রাত আটটার, আটটার টাইম দিল আমার ভাই। তা আমি এই আটটা পর্যন্ত অপেক্ষায় রয়েছি যে আমাকে আমার মেয়ের সঙ্গে কথা বলাবে, আমি শুনা সেন আমি সুস্থ থাকবো যে না আমার মেয়ে ঠিকই আছে।
ততক্ষণে আপনি জানেন না যে আপনার মেয়ে সেই পৌনে সাতটার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে?
হ্যাঁ, আমি এগুলা কিছু জানি না।
এবং সারাদিন আপনি চেষ্টা করছেন বাংলাদেশে আপনার ভাই এবং আত্মীয় স্বজন কারণ কারোর সঙ্গে কথা বলতে?
হ্যাঁ।
আচ্ছা, ওর বাবার সঙ্গে কি কথা হয়েছিল?
না,
দেশে আসবার পরে কথা
হয় না। না,
আপনি তো সেখান থেকে যাওয়ার পরে অসুস্থ হয়ে
পড়েন।
তখন আমার ভাই রাত যখন সাতটা বাজে তখন আমি আমার ভাইয়ের কাছে মোবাইল করলাম, করার পরে আমার ভাই বলতেছে এটা কিন্তু তার পরের দিনের ঘটনাটা। হ্যাঁ, ছয় দিনের দিন আসলো এনারা, সাত দিনের দিন এই মনে করেন যে রাত সাতটার দিকে ঘটনা এটা। তাই আমি বলতেছি ভাই বল এখন আমার ফালানি কোথায় আছে, দেখ আমি আজকে তিন দিন ধরে আমি অনাহারি আছি, তুই আমাকে বল যে আমার মেয়ে কোথায় আছে, আমি শুনতে পাইলে হয়তো আমি দুটা দানা আমার ভিতরে যাবে। কিন্তু ভাই তোকে আমি আমার মাথা খায় বল, তুই আমাকে সঠিক ঘটনাটা বল। তখন আমার ভাই কি করলো, মোবাইলটা কাইটে দিল, কাটে দিল। কাটার পরে তখন আমি বলতেছি আমার ভাই আমার সঙ্গে কথা বলতেছে না, মোবাইল কেন কাটে দিল। তখন আমার ভিতর আরো ভয় ঢুকে গেল যে তখন আমি নিজে নিজে ধারণা করতেছি হয়তো ফেলানি বাবা নাই, হয়তো ফেলানি নাই, এই জন্য ও আমার সাথে নুকাইছে কথাটা। তখন আমি বলতেছি হে আল্লাহ তুমি আমাকে যদি একটা পাখি হইতে দিতে আমি যাই দিয়ে আসতাম যে আমার ফেলানি কিরকম আছে ফেলানি বাবা কিরকম আছে, তখন আমি আল্লাহর কাছে খালি বলতেছি। এর মধ্যেই হঠাৎই আমার ভাইটা আবার মোবাইল দিছে, মোবাইল দেওয়ার পরে তখন কয় আপা তোকে একটা কথা বলবো কিন্তু তুই ওইখানে কোনো হাল্লা চিল্লা করবি না। হ্যাঁ, যখন ও কথাটা বলছে তখন আমি মোবাইলটা আমার হাতের থেকে পড়ে গেল গা, তখন আমার মনে দীর্ঘ বিশ্বাস আসলো যে আমার ফালানি দুনিয়ায় নাই। তখন আমার মনটার মধ্যে এটা দীর্ঘ বিশ্বাস আসলো,
কারণ এই যে এতটা সময় চলে যাচ্ছে আপনি আপনার মেয়ের কোনো খবর পাচ্ছেন না, সঠিক কোনো খবর পাচ্ছেন না যে আসলে কি হয়েছে, তারা ভালো আছে।
হ্যাঁ,
এবং এর মধ্যে আপনার মধ্যে একটা ধারণা ভয় তো ছিলই, সন্দেহ তো ছিলই, তো তখন আপনি মোটামুটি নিশ্চিত যে খারাপ কিছু হয়েছে।
হ্যাঁ হ্যাঁ, তখন আমার মনে সন্দেহ লাগলো যে আমার ফেলানি কিছু হয়েছে, এটি আমার মনের সন্দেহ, কিন্তু ফেলানির বাবার দিকে সন্দেহ হইল না। কিন্তু যখন আমার ভাই মোবাইলটা রাইকে আমাকে যখন বলল যে আপা তোকে একটা কথা বলবো, তখনই আমার মনে খুব দীর্ঘ বিশ্বাস আসলো যে আমার ফেলানি আমার দুনিয়ার দিকে চলে গেছে। তখন আমি মোবাইলটা হাতের থেকে আমার পড়ে গেল, পড়ে যাওয়ার পরে তখন আমার ভাই কি করলো আর মোবাইল আমাকে করলো না, করলো না। তারপরের দিন সকালবেলা আমি ফেলানির বাবাকে ধরলাম, ওনার মোবাইলটা তখন খোলা
8 তারিখের।
হ্যাঁ,
এবং যেদিন আপনার মেয়ের বিয়ের কথা,
হ্যাঁ হ্যাঁ
9 তারিখের কথা, 9 তারিখে আমি পুত্রছনে বলছি যে ফেলানি নাই দুনিয়াতে,
যখন
তিন দিন পরে,
আচ্ছা আচ্ছা 8 তারিখ পার হয়ে 9 তারিখে,
তিন দিন পরে
8 তারিখে তো আপনার মেয়ের বিয়ের কথা ছিল, আপনি তো জিজ্ঞেস করছিলেন কি অবস্থা তাদের।
হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো জিজ্ঞাসি কেউ আমাকে সারা শব্দ দেয়নি, সারা শব্দ দেয়নি। তারপরে আমি ফেলানির বাবার মোবাইলে মোবাইল করি, দেখি ওনার মোবাইল খোলা। তখন আমি ফেলানির বাবাকে বললাম যে দেখো তুমি সত্যি করে বলবা আমার মেয়ে কি হয়েছে। হ্যাঁ, তখন ফেলানির বাবা আমাকে বলে যে দেখো তুমি ওই জায়গায় সুস্থ আছো, তা আমি বললাম হ্যাঁ আমি সুস্থ আছি, তুমি বলো যে আমার মেয়ে কি হইল, আমি এটা বলতেছি ফেলানির বাবাকে। তখন ফেলানির বাবা কথা উপর থেকে আসে আবার ঢুক গেলে, আসে আবার ঢুক গেলে। তখন আমি ফেলানির বাবাকে বললাম যে দেখো তুমি যেতই নুকানের চেষ্টা করো কিন্তু আমি জানে পাইছি যে আমার মেয়ে এই দুনিয়ায় নাই। তখন আমি ফালানির বাবাকে এই প্রশ্নটা দিলাম, দেওয়ার পরে তখন ফালানির বাবা আমাকে বলে দেখো তুমি এখন আর কি করবা, হ্যাঁ আমি তো খুব আশা করে নিয়ে এসতেছিলাম কিন্তু আল্লাহ আমাদের ভাগ্যে রাখে নাই, কিন্তু আমি যে তোমাকে কথাটা বলবো কিন্তু বলার আমার ই হইতেছে না। তখন আমি আল্লাহর কাছে খুবই কান্দাকাটি করতেছি যে আল্লাহ আমার এরকম দুর্ভাগ্য কপাল, কিন্তু আমি মেয়েটা ছোটর থেকে লালন পালন করে মানুষ করলাম কিন্তু সে দম যাওয়ার টাইমে আমি তার পাশে থাকতে পারলাম না। তখন আল্লাহর কাছে আমি এইটাই আর কি বলতেছি। এর মধ্যে ফালানির বাবা আমাকে বলে যে তুমি ওখানে কান্দাকাটি করো না, কিন্তু এইভাবে দুর্ঘটনায় ফালানি যে মারা গেছে।
তখন ফেলানি বাবাই আপনাকে, নূর ইসলামই আপনাকে জানায় যে কিভাবে কি হয়েছে। জি, সুপ্রিয় শ্রোতা, একবার চিন্তা করে দেখুন যে ফেলানির মা ইন্ডিয়াতে বসে তার মেয়ের এই মৃত্যু সংবাদ শুনছে, এবং তার যে আকুতি ছিল যে আমার মেয়েটি যখন শেষ নিঃশ্বাস ছাড়ছিল তখন আমি আমি তার পাশে থাকতে পারলাম না। মানে মানুষের কত বড় দুর্ভাগা হলে এই এমন একটি ঘটনাকে, এমন একটি ঘটনার মুখোমুখি হতে হয়। এবং অন্য দেশে, ভিন দেশে তিনি রয়েছেন এবং তার স্বামীও ভিন দেশে, তার সন্তানটি কোথায় আছেন তিনি জানেন না, তিনি শুধু জানেন সে আর এই পৃথিবীতে নেই, তিনি মারা গেছেন। তারপর
তারপরে ওইটা জানার পরে
আপনার সন্তানরাও তো ছিল ফেলানির যারা ভাই বোন,
হ্যাঁ
তারা তো ওই সময়
আমার পাশে,
তারা তো জানলো তখনই জানলো নাকি
না? তাদেরকে আমি বলিনি।
তাদেরকে আপনি বলেন
না কেন? ওই যে আমার কাজুলি মেয়েটা, ও কিন্তু আমার ফেলানির খুবই পিপাসা ছিল, কিন্তু ওই
খুব মিল ছিল
ওই ফেলানি আমার কাজুলিকে উনি মানুষ করছে, ছোট থেকে উনি মানুষ করছে।
মোটামুটি ওর কোলে পিঠে কাজুলি বড় হয়েছে।
হ্যাঁ, ওই তিনটাই মনে করেন ওই ফেলানি মানুষ করছে, হয়তো ওনারা বাচ্চা হয়তো বললে পরে হয়তো ভিতরটা হাতাশ খেয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি একটা দুর্ঘটনা মনে রাখিয়া আমি ওদেরকে বলি নেই, কিন্তু নিজে নিজে চিপা রাখতেছি কিন্তু পারতেছি না। পারতে জেনে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করিয়া ফেলছি। হয়তো বাচ্চা একটা বড় আছে, সে বলতেছে মা তুমি খাও না কেন, আজকে চার দিন হয়ে গেল তুমি কিছু খাও না, মা তুমি তো বাঁচবা না। হয়তো আভা গেছে, হয়তো খবর একটা পাবই, কিন্তু আমি যে খবরটা পাইছি কিন্তু আমি এটা বলতেছি না, বলতেছি না। তখন আমার মেয়ে আমি আবার এক জায়গায় গেছি, যাইয়া আর কি এদের সাথে মোবাইল করব। এর মধ্যে আমার ভাই মোবাইল করছে, হ্যাঁ ওই মোবাইলটা আমার ছেলেটা ধরছে। ধরার পরে তখন ওই যে আমার বাবার যে বোন আছে ফুবু, উনি আর কি আমার ছেলেকে বলছে এই তোর যে বড় নানি আছে সে যে মারা গেছে, তোরা যে নিরামিষ মাছ টাছ খাইস না। হ্যাঁ তখন আমার ছেলে বলে যে আমাদের বড় নানি আছে, মাছ টাছ আমাদেরকে পাঁচ ভাই বোনকে খাইতে না করলো, মাকে তো খাইতে না করলো না, মার তো মা মারা গেছে কিন্তু আমার তো কেউ মারা যায় নাই। এটা আমার বড় ছেলেটা আর কি ধারণা করলো। ধারণা করার পরে আমি যখন বাসায় চলে যাই তখন আমার বড় ছেলে আমাকে বলে মা তুমি আমার মাতার উপর হাত থুয়া বলো যে আমাদের আপু কি হয়েছে। তখন আমি এখন ছেলের মুখের দিকে চাই, আমি বলতেছি বাবা এখন এখানে কান্দাকাটি করিস না, কান্দাকাটি করলে হয়তো মানুষের জানাজানি হবে, হ্যাঁ তোর আপু যে মারা গেছে। হ্যাঁ তখন আমার ছেলে কয় যে মা আমার আপু মারা গেছে কিন্তু তুমি আমাদেরকে এতদিন বলো নাই কেন, হয়তো আমরা চেষ্টা করে দেখতাম। আমি বললাম বাবা এটা দুই রাষ্ট্রের ব্যাপার। সেদিন আমার ছেলেদেরকে আমি বলি যে আমরা এই বাংলাদেশের লোক, আমি ভারতে থাকি। সেদিন আমি আমার এই যে আরো যে পাঁচজন আছে ওদেরকে বলতে দিই, কিন্তু এর আগে এনারা কেউ জানে না যে আমরা বাংলাদেশের লোক ভারতে থাকি। সেদিন আমার বড় ছেলেকে মেয়েকে আমি সবাইকে বলছি, বলার পরে আমাদের দুর্ঘটনা ঘটে গেল। এদিক দিয়ে এই তো বাংলাদেশের সরকার ওইদিকে ভারতে ঘোষণা করে দিল ফেলানির মা এবং ফেলানির আরো চার পাঁচ ভাই বোন আছে ওনারা বাংলাদেশী।
আচ্ছা
এখন ওইখানকার লোক আমাদেরকে ওইখানে থাকতে দেয় না, তার মানে এখন আমাদেরকে পারলেই ওই ভারতের বিএসএফ আমাদেরকে ধরে নিয়ে যাবে। এখন আমি সেই ভয়ে আমি আর কাউকে ফোন লাগাই না, ফোন না লাগাইয়া এখন ওই পাঁচটা বাচ্চা নিয়ে আমি ওইখান থেকে ছুটলাম, পাগলের নির্ভেষে আমি ছুটলাম পাঁচটা বাচ্চার জীবন হাতে নিয়ে। কিন্তু আমার পাশে কেউ ছিল না তখন, হ্যাঁ না ফেলানির বাবা ছিল, না ফেলানি ছিল, না আমার কোনো আত্মীয় অংশ ছিল, কিন্তু আমি শুধু পাঁচটা বাচ্চা নিয়ে ওই যে বাসায় ছিলাম ওইখান থেকে আমি রাতারাতি রওনা হইলাম। যে আমাদের
বাংলাদেশের উদ্দেশ্যে
না, বাংলাদেশে তো হাওড়া খেয়ে গেলাম।
আচ্ছা আচ্ছা ওখান থেকে আপনারা যে বাসে থাকতেন ওখান থেকে আপনারা পালালেন?
হ্যাঁ ওখান থেকে পালাইলাম। এখন আমাদেরকে ধরলে আমাদেরকে হয়তো মেরে ফেলতে পারে, এই ভয়ে পাঁচটা বাচ্চা নিয়ে ওইখান থেকে পালাই আসলাম। আসার পরে আমি অনেক দূরে গেছি, অনেক দূরে যাওয়ার পরে তখন মনে করেন যে তিন দিন কি চার দিন হয়, এরপরে ফালানির বাবা আমার কাছে মোবাইল করলো যে এরকম এরকম ব্যাপার, তুমি কোন জায়গায় যাইও না, হয়তো তুমি ওই জায়গায় পরিচয় দিও না বাংলাদেশি। তখন আমি ফালানির বাবাকে বললাম যে ওখানে তো পরিচয় দিছে বাংলাদেশি, কিন্তু আমি তো এখানে থাকতে পারতেছি না, পুলিশে তো আমাদেরকে খোঁজাখুঁজি করতেছে। তখন ফালানির বাবা বলল যে তুমি নুকাইয়া কোন জায়গায় থাকো, হ্যাঁ তারপরে আমি দেখতেছি কিভাবে তোমাদেরকে আনা যায়। এটুক ফালানির বাবা আমাকে সঠিক ঘটনা বলল। তারপরে আমি এই যে নুকাই 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 নুকাইয়া এইভাবেই রইলাম
ওই বনগাঁওতে।
হ্যাঁ
জি
বনগাঁওতে এই বাসায় থাকি ওই বাসায় থাকি, কিন্তু কেউ আমার সঠিক ঘটনা জানে না।
তখন তো আপনি বাংলাদেশে আসবারও চেষ্টা করছেন না, কারণ আপনারা ওখানেই থাকছেন, ওখানে আপনাদের ব্যবসা হয়েছে, আপনার ওখানে চায়ের দোকান ছিল, একটা পানের দোকান ছিল, তো আপনাদের ইচ্ছা করছে না বাংলাদেশে আসতে?
না বাংলাদেশে ইচ্ছা করছে আসার জন্য, কিন্তু আমার ইচ্ছা করছে খালি মেয়ের কবরটা দেখার জন্য।
জি
হ্যাঁ এটার জন্য আমি বাংলাদেশে আর কি বাচ্চা বাচ্চা নিয়ে যেভাবেই হোক আমি আসার চেষ্টা আর কি করতেছি।
আচ্ছা আচ্ছা
হ্যাঁ তবে ওই যে ফেলানি বাবাকে আমি মোবাইল করে বললাম, তো ফেলানি বাবা বললো তুমি ওইখানে কোন জায়গায় থাকো চুপে যাবে, আমি তোমার যে পরকারই হোক আমি নিয়ে আসবো, ফেলানির বাবা আমাকে বললো। তাই আমি পাঁচটা বাচ্চা নিয়ে ওই দোকানপাট সব আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ওই পাঁচটা বাচ্চা নিয়ে আমি ওইখান থেকে রওনা হইলাম
বাংলাদেশের উদ্দেশ্যে।
হ্যাঁ বাংলাদেশের উদ্দেশ্যে, বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হইলাম। তাই ফালানি বাবা বললো যে তুমি অমুক জায়গায় থাকো আর সরকারের মাধ্যমে তোমাকে নিয়ে আসা হবে। এটা ফালানি বাবা আর কি আমারে বললো। বলার পরে এই রুম করতে 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 মনে করেন যে বিশ বাইশ দিন গত হয়ে গেল। গত হয়ে যাওয়ার পরে তখন আমি ফালানি বাবাকে মোবাইল করলাম, হ্যাঁ ফালানি বাবা আমি এখন কই যাব, এই পাঁচটা বাচ্চা নিয়ে কই যাব, না এদিকে যাইতে পারতেছি না ওইদিকে যাইতে পারতেছি, এখন পাঁচটা বাচ্চা নিয়ে আমি কি করে খাবো। তখন ফালানি বাবা বলল যে দাঁড়াও আমি তোমাকে নিয়ে আসব। হ্যাঁ তে এদিকে যে এত বড় দুর্ঘটনা হয়েছে ফালানিকে নিয়ে, এই বাংলাদেশ চতুর স্থান হয়েছে, কিন্তু ফালানির বাবা আমাকে একটু জানায় নাই তখনকার। আমি ফালানি বাবা বলল
যে বাংলাদেশে সব মিডিয়াতে এই খবরটি এসেছে এবং সারা বিশ্বে এই খবরটি পৌঁছে গেছে যে সীমান্তে কাঁটাতারের বেড়ার উপরে একটা মেয়ে এইভাবে ঝুলে আছে লাশ হয়ে। তো আপনি আপনি যে এলাকায় থাকতেন ওই এরিয়ার কোন পত্রপত্রিকাতে এই খবরটি কি এসেছিল?
না ওই দিন আসে নাই, কিন্তু ফালানি মারা যাওয়ার 16 দিন বাদে টিভির মধ্যে, 16 দিন না 17 দিন বাদে টিভির মধ্যে দেখছি, কিন্তু নামটা আমি সঠিক শুনতে পারিনি। আমি টিভির মধ্যে বসা ছিলাম না, কিন্তু ওই লোকজন বলল কিন্তু নাম যে সঠিক দিতে পারে নাই।
আচ্ছা তারপর?
তারপরে ওই যে এখন ফালানি বাবা বলল এদিক দিয়ে
আমি সরকারের মাধ্যমে সরকারকে বলছি যে আমার কিছু, আমার এখন আমি সরকার অনেক কিছু বলছে, অনেক পাবলিকে বহুত কিছু আমাকে দিতে যাচ্ছে, আমি কিছু না কিছু নেব না। আমার শুধু আমাকে যদি বাঁচাতে চান, আমি তো অসুস্থ তখন বিছানার মধ্যে, বিছানাতে পড়া, হ্যাঁ আমাকে আমাকে যদি বাঁচাতে চান আর আমাকে যদি কিছু দিতে চান আমাকে ফালানি মাকে আইনে দেন, আমার পরিবার আইনে দেন, তারপর আপনারা যা বলবেন আমি তাই শিখে। পরে এই যে সরকারের মাধ্যমে আমি কত চেষ্টা করে সব বুদ্ধিমান করে সরকার আমাকে এই যে ফালানির মাকে পরিবার সুদ্ধা আইনে দিছে।
আচ্ছা এটা ফালানির মৃত্যুর কতদিন পর?
41 দিন পরে আইনে দিছে।
41 দিন পর, ৪১ দিন আপনার?
41 দিন আমি বিছানার মধ্যেই পড়াছিলাম।
আপনি তো অসুস্থ হয়ে পড়ে আছেন আর সন্তান হারা একটা মা, সে চেষ্টা করছে তার হিসাব করি তাহলে আমরা 10% ম্যাক্সিমাম 10%, বাকি 90% বুঝতে পারবার মতো ক্ষমতা হয়তো বা আমাদের নেই। একজন মায়ের অবস্থা ওই অবস্থায় সন্তান হারাবার পর কি হতে পারে? অনেকেই লিখছেন, ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা। আজকে আপনারা শুনছেন অন্ধকারের গল্পে, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী ফেলানির পিতা নুরুল ইসলাম এবং তার মা জাহানারা বেগম, যারা দীর্ঘপথ পাড়ি দিয়ে একেবারে কুড়িগ্রাম থেকে, প্রায় বাংলাদেশের সীমান্ত কুড়িগ্রাম থেকে আজকে ঢাকা এফএম স্টুডিওতে এসেছেন, এবং যে মেয়েটি মৃত্যু প্রায় 4 ঘন্টা সীমান্তের কাঁটাতারে ঝুলেছিল সেই দিনটি হচ্ছে 7 জানুয়ারি। আগামী 7 জানুয়ারি ফেলানি হত্যার 4 বছর পূর্ণ হবে এবং 2011 সালের এই দিনেই ফেলানি নিহত হয় বিএসএফ এর গুলিতে। সো আবারও একটু ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সঙ্গে রয়েছেন। অনেকে লিখছেন, অনেক ধরনের প্রশ্ন এসছে, আমরা সেগুলি পড়ব অবশ্যই। আপনারা লিখতে থাকুন 16260 এই নাম্বারে, যেকোনো প্রশ্ন যেকোনো মন্তব্য আপনারা করতে পারেন, এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন ফেলানির বাবা মা তাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, তাদেরকে বলবার মতো কিছু থাকে, অবশ্যই আপনারা লিখে পাঠাবেন, আমি পৌঁছে দিব আপনাদের মেসেজ। আর এমন একটি আয়োজনের জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমি জুয়েল, আমাদের যারা লিসনার তারা অনেকে ধন্যবাদ দিচ্ছেন। সো তাদের সবার পক্ষ থেকে আমরা একটু ধন্যবাদ জানতে চাই অন্ধকারের গল্পের টিমকে, প্রযোজক সাদেক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, জানাতুল ফিরদোস, শিপন, মুইন এবং যারা অন্ধকার গল্পের টিমে কাজ করেন তাদের সবাইকে, সুশান্ত কর্মকার আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার তাকেও ধন্যবাদ জানাতে চাই, এবং যারা রয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানের বাইরে এবং ভিতরে যারা কাজ করেন, পৃথা পৃথা, এই প্রশ্নটির উত্তর আমি আমি আসলে অপারগ, আমি প্রশ্নটি দিতে পারছি না, এবং উত্তরটি জানা থাকলেও হয়তো বা আমার পক্ষে এই প্রশ্নটির উত্তর দেওয়া পসিবল না। আশা করছি আপনি বুঝতে পারবেন। রায়পুরা থেকে বৃষ্টিদি লিখেছেন যে ভাই আমার চোখ দিয়ে পানি ঝরছে ফেলানির ঘটনাটি শুনে। সত্যি এই ঘটনাটি তো ওই সময় 2011 আমাদেরকে স্পর্শ করেছে এবং আমাদের সঙ্গে সঙ্গে বিশ্ববাসীকে স্পর্শ করেছে। আজকে এই ঘটনাটি যখন আবারও শুনছি সত্যি নিজেকে ধরে রাখাটা একটু কষ্টকর। আমাদের বোন এভাবে কাঁটা তারের বেড়ায় 4 ঘন্টা ঝুলে থাকল লাশ হয়ে, এবং মৃত্যুর আধা ঘন্টা আগ পর্যন্ত যে শুধু পানি পানি করছিল তাকে একটু পানিও দেওয়া হয়নি, এবং গুলিবিদ্ধ অবস্থায় সে ছিল মুয়ে। পরে তার পরিবার, তার মামা যখন তাকে আবিষ্কার করে সে একটা কাঁটা তারে, নুরুল ইসলাম দাবি করেছেন তার মেয়ে কাঁটা তারে ছিল না মৃত্যুর সময়। ভাইয়া, ফেলানির ঘটনাটি শুনে অনেক খারাপ লাগছে। আমার বাড়ি বি বাড়িয়া, আমিও দালালের মাধ্যমে ওমান। আচ্ছা যাই হোক, আপনার ঘটনাটি হয়তো বা আমরা চেষ্টা করব আপনার ঘটনাটি অন্য একদিন আমাদের অন্ধকার গল্প স্টুডিওতে আনতে, আপনার ঘটনাটি শুনতে। আমাদেরকে লিখেছেন স্বাধীন দেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা সবাই দোয়া করছি, সেটা তিনি জানিয়েছেন। ফেলানির লাশটা কখন হাতে পেয়েছিলেন, জিহাদ এই প্রশ্নটি করেছেন। ফেলানির মা তো 41 দিন পরে বাংলাদেশে আসলেন, এবং তখন তার মেয়েকে তো তিনি আর পাননি, ওই যে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিলেন বিয়ের জন্য, তারপর তো সেই তো শেষ দেখা। এরপরে এসে কবরে দেখতে হয়েছে, কবরে রয়েছে তার মেয়ে। তো মৃত্যুর কতদিন, আপনার লাশটা পেয়েছিলেন কবে?
আমি 3 দিন পরে লাশ পেয়েছি।
কাটাতারের বেড়া থেকে 4 ঘন্টা পরে তাকে নামিয়ে বিএসএফ নিয়ে যায়
পোস্টমর্টম করছে কুচবিহারে, এই ভারতে।
আচ্ছা আচ্ছা, সেখানে পোস্টমর্টম
করে লাশ দেন, তারপর দিন লাশ বিকালবেলা দিছে, তারপর দিন বিকালে 9 তারিখে বিকালবেলা দিছে।
আচ্ছা, ওকে জিয়াদ, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। ফেলানির বাবা মা, তিনি বলেছেন ফেলানির মা বাবা সহ হাজার শ্রোতাদের কাঁদালেন, দোয়া করি আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন, তারা যেন সঠিক বিচার পান। আচ্ছা, অনেকে এসএমএস করছেন, নামটি লিখছেন না, দয়া করে নামটি লিখবেন যারা এসএমএস করবেন 16260, এটা হচ্ছে নাম্বার। শুরুতে অবশ্যই আপনি নামটি লিখবেন এবং কোথা থেকে শুনছেন এই মুহূর্তে সেই জায়গাটির নাম লিখতে ভুল করবেন না। ফেসবুক রয়েছে আপনার জন্য, facebook.com/ঢাকা FM 90.4। এই মুহূর্তে মাহবুবুল আলম সোহাগ আমাদের সঙ্গে রয়েছেন ফোনে, তিনি একজন জার্নালিস্ট, সাংবাদিক। মাহবুবুল আলম সোহাগ, শুনতে পাচ্ছেন? আমি ঢাকা FM 90.4 থেকে জুয়েল বলছি, অন্ধকারের গল্প থেকে। কেমন আছেন এবং এত রাতে আপনাকে ফোনে নেবার জন্য দুঃখিত।
জি ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই?
জি আমরা ভালো আছি, এবং আজকে আমরা অত্যন্ত আবেগপ্রবণ এবং খুব ইমোশনাল একটি ঘটনা, ফেলানি হত্যাকাণ্ড নিয়ে কথা বলছি। তো আপনাকে ফোন দেওয়া যে কারণে, দয়া করে যদি একটু বলতেন ফেলানি হত্যাকাণ্ড এবং সেই সময়কার ঘটনাগুলি।
ধন্যবাদ ঢাকা FM কে যে এরকম একটি হত্যাকাণ্ড 4 বছর পূর্তি হচ্ছে 7 জানুয়ারি, আপনারা ফেলানির বাবা মাকে প্রথম বুঝি মিডিয়ার সামনে তারা আসলো। আমি সরেজমিনে গেছিলাম ফেলানির বাড়িতে, তখন আমি বাংলা নিউজে ছিলাম। ফেলানির বাবার সঙ্গে আমার কথা হয়েছে, আমি যে সীমান্তে মানে যে স্থানটাতে ফেলানিকে মেরে ফেলা হয়েছিল, বিএসএফ মেরে ফেলেছিলাম, ওই স্থানটিতেও গেছিলাম তার কাটার কাছে। তো টোটালি এই ঘটনাটা গোটা এলাকার জন্য খুবই কষ্টের, শুধু গোটা এলাকা বললে ভুল হবে, এটা আমাদের বাংলাদেশের জন্য খুব কষ্টের একটা ব্যাপার। ফেলানির বাবার সঙ্গে আমার কথা হয়েছে, ফেলানির মায়ের সঙ্গে কথা হয়েছে। ফেলানির বাবা এবং ফেলানির মায়ের সর্বশেষ আমাকে তারা বলেছিল যে আপনার মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই ফেলানির খবরটা যেন পাকা করে দেওয়া হয়। আমি আর কিছু চাই না, ফেলানির অনেকেই আসতেছে, আমার মেয়ের স্মৃতি যেন আজীবন আমার চোখের সামনে থাকে। আমি ফেলানির মায়ের এই অনুরোধটা ছিল যে আমি মৃত্যুর সময় আমার মেয়েকে দেখতে পারিনি, কিন্তু ফেলানির কবর দেখে আমি যেন শান্তি পাই।
জি, আপনি তো সেদিন ওই সময় ওই মুহূর্তে গিয়েছিলেন কুড়িগ্রামে, তো আপনি আসলে কি জানতে পেরেছেন? ফেলানির বাবা আমাদেরকে বলছিলেন যে তিনি যখন তাকে তার মেয়েকে রেখে আসেন সে ছিল মইয়ে, কিন্তু পরে কাঁটা তারের বেড়ায় থাকে, তো তার মামা তো এরপরে গিয়ে ব্যাপারটি টেক কেয়ার করে, এবং তিনি হয়তো বা তার বাবা তো নুরুল ইসলাম তো বিছানায় ছিল অসুস্থ অবস্থায়, তো তার মামার সঙ্গে যখন আপনার কথা হয়েছে, তিনি আপনি আসলে কতদূর জেনেছিলেন তার মামার কাছ থেকে?
একই কথা ফেলানির বাবা আমাকেও বলেছিল যে যখন ফেলানিকে মানে প্রথমেই মোয়ের মধ্যে উঠেছিল ফেলানির বাবা নুরুল ইসলাম, তারপর উঠেছিল ফেলানি, তো নুরুল ইসলাম যখন উপরের দিকে ছিল উনি হাত দিয়েই ফেলানিকে সামনে উপরের দিকে তুলছিল, এমন সময় বিএসএফ বুকের মধ্যে বন্দুক থেকে গুলি করেছে, এটা ফেলানির বাবা আমাকে বলেছিল এবং এলাকাবাসী অনেকেই বলেছে এই কথাটা। তো এই ঘটনার পুরোপুরি প্রত্যক্ষদর্শী ফেলানির বাবা। তো ফেলানির বাবা আমাকে এই কথাটা বলেছিল যে এটা বুঝি পৃথিবীর শ্রেষ্ঠ একটা দৃশ্য যে বাবার সামনে মেয়েকে হত্যা করা, জানি না এর চেয়ে কঠিন দৃশ্য পৃথিবীতে আছে কিনা। ফেলানি বাবা বললো যে যখন আমি পড়ে যাই তখন মানে এই পাশে যখন পড়ে যাই আমি তো বাংলাদেশের সীমান্তে, তখন ফেলানি পড়ে যাওয়ার কথা ইন্ডিয়ান সীমান্তে, কিন্তু ফেলানি কিভাবে ময়ের উপর এতক্ষণ ঝুলে থাকলো এই ব্যাপারটা আমি বুঝলাম না। তো উনি শীতের সকাল ছিল, খুব কুয়াশা ছিল, যে কারণে নিজেই প্রাণ ভয়ে এলাকাবাসীকে ডেকে চলে এসেছিল বাড়িতে। পরবর্তীতে উনি যখন জানতে পারে যে ফেলানি ওইখানে ঝুলে আছে, এটা উনিশ এলাকার অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, ফুলবাড়ির স্থানীয় সাংবাদিকরাও বলেছে আমাকে যে ফেরানি সেখানে দীর্ঘক্ষণ ঝুলেছিল, কিন্তু ফেরানির বাবা বলছে যে ঝুলে থাকার কথা সেখানে ছিল না, তার হয়তোবা বাংলাদেশ সীমান্তে না হলে ভারতের সীমান্তে পড়ে যাওয়ার কথা, কিন্তু ঝুলে থাকলো কিভাবে এটা উনি আসলে বুঝতে পারতেছে না এবং সঠিকভাবে বলতে পারেনি আমাকে যে ঘটনাটা কি ছিল।
আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ জনাব মাহবুব আলম সোহাগ, আপনি এত রাতে আমাদেরকে সময় দিয়েছেন।
সেই সঙ্গে ফেলানির বাবাকেও ধন্যবাদ যে শীতের এইরকম একটা সময় তারা কুড়িগ্রাম থেকে এসেছে।
আপনার সঙ্গে তারা আপনার সঙ্গে একটু কথা বলতে চান।
জি আপনার ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে বাসে রাখলা।
ধন্যবাদ আপনাদেরকেও, আপনারা অনেক ভালো থাকবেন এবং আপনার মাধ্যমে আমি ধন্যবাদ দিতে চাই জান্নাতুল ফেরদৌস শিল্পনাপাকে, যিনি এই পুরোপুরি ব্যাপারটি উনি দেখেছেন, আমার সঙ্গে একাধিকবার যোগাযোগ মানে কথা বলেছেন, কথা বলে আপনার নাম্বার চেয়েছিলেন উনি, আমি সেটি ব্যবস্থা করে দিয়েছি। আজকে আমি মনে হয় আমার যেটা মনে হয় যে পুরোপুরি কৃতিত্ব মানে শিল্পনাপাক
অনেক ভালো করছেন।
জি ধন্যবাদ আপনাকে মাহবুব আলম সোহাগ, ভালো থাকবেন। কথা ছিল সাংবাদিক মাহবুব আলম সোহাগ, যিনি ওই সময় এই রিপোর্টটি কভার করেছিলেন, ওখানে গিয়ে কথা বলেছিলেন। আমাদেরকে যারা লিখছেন একটু এসএমএস পড়তে চাই, আমাদেরকে লিখছিলেন শামীম রেজা, তিনি নবগঞ্জ থেকে, তিনি লিখেছেন জুয়েল ভাই ফেলানির কাহিনী শুনে আমার সত্যি খারাপ লাগছে। ওকে এ হক, তিনি লিখেছেন কাজীপাড়া মিরপুর থেকে। আচ্ছা আচ্ছা, আপনার এই দুশ্চিন্তা, আপনি একটা দুশ্চিন্তা প্রকাশ করেছেন যে এত রাতে অনুষ্ঠানটি শেষ হলে ফেলানির বাবা মা কোথায় যাবে। ধন্যবাদ আপনাকে, এটুকু আসলে অনেকেই ভাবেন না, আপনি ভেবেছেন এর জন্য ধন্যবাদ। যেহেতু তারা ঢাকা এফএম এর অতিথি হিসাবে এসছেন, আমাদের স্টুডিওতে এসছেন, অনুষ্ঠানের পরেও ঢাকা এফএম এর দায়িত্ব তাদেরকে নিরাপদে রাখা এবং নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়া। আশা করছি আপনি এবার নিশ্চিন্তে থাকতে পারবেন। সুব্রত চক্রবর্তী ফরিদপুর থেকে গেছেন, ফেলানির বাবা আচ্ছা আপনার থেকে যেই বিএসএফ যেই কনস্টেবল যে সিপাহী অমিয় ঘোষ যখন গুলি করছিল দূরত্ব আসলে কতটুকু ছিল? কি অবাক ব্যাপার, পাঁচ ছয় হাত যার দূরত্ব, সেই মেয়েটিকে একটা ছোট একটা মেয়ে, ১৩ বছরের একটি মেয়ে, তাকে কেন গুলি করতে হবে? আমি আসলে এর উত্তর খুঁজে পাচ্ছি না। আমি জানি না অমিয় ঘোষ আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা।
যদি একটা হা কিছু বলতো, কিছু বলে নাই কেন?
আপনাদেরকে আপনাদেরকে যদি একটু বাসি
দিত কি,
তাহলে তো আপনারা নেমে যেতেন,
কোনো একটা কথা কইতো আমরা ওখানেই খারে পড়তাম।
আপনারা নেমে যেতেন, আপনারা তো পার হতেন না, বাড়িতে ফিরে আসতেন।
কিছু বলে নাই
কেন? আমার কাছে এই প্রশ্নের কোন উত্তর নেই, আমি আসলে বুঝতে পারছি না কেন এমনটি হলো, ওই অমিয় ঘোষ কেন এই মেয়েটিকে কেন গুলি করলেন? একটা মেয়ে, যে মেয়েটি সোয়েটারে আটকে যাচ্ছে এবং তাদের ডাক শুনেছেন যখন মেয়েটি ভয় পাচ্ছে এই মই দিয়ে উঠতে, একটু উঁচু মই, সেই মেয়েটিকে মাত্র পাঁচ হাত ছয় হাত দূর থেকে কেন গুলি করতে হবে আমি জানি না। কি অপরাধ ছিল তার এবং এটাকে গুলি করবার মতো অপরাধ কিনা আমি জানি না। ক্ষমা করবেন সুপ্রিয় শ্রোতা, যারা জানবেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে এভাবে কেউ কাঁটাতারের বেড়া পার হতে গেলে এভাবে গুলি করার কোন নিয়ম অথবা আইন রয়েছে কিনা। তবে এটা অমানবিক, এটা আমি বলতে পারি, যেখানে তাকে নামিয়ে তাদেরকে আবারও ফেরত পাঠানো যেত।
সেটা না, সেটা না, আমরা আমরা দালালে উঠে দিচ্ছি, আমরা তো অনভুষ, দালালের টাকা নিয়ে আমাদের বেড়া উপরে উঠে দিচ্ছে, আমরা অনভুষ, আমরা জানি না। কিন্তু সে ধরতো, আমরা বাবুদের কাজ করছি, সে ধরে সাজা যেত, আইনে সাজা হইতো, সাজা দিত, তা তো আমি মেয়েটাকে নিয়ে আমি সুখে সংসার করে খাইতে পারতাম।
এবং ওই বিএসএফ সদস্য অমিয় ঘোষ পায়ে গুলি করেনি, গুলি করেছে বুকে। আমি জানি না আমাদের ফেলানের কি দোষ ছিল যাকে বুকে গুলি করতে হলো অমিয় ঘোষ। সুব্রত চক্রবর্তী লিখেছেন, সুব্রত চক্রবর্তী উত্তরটাই আমরা পেয়েছিলাম। তন্ময় মুচিগঞ্জ থেকে তিনি লিখেছেন, আমি এর আগেও বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনাটি সম্বন্ধে জেনেছি, কিন্তু তখন শুনেছি জেনেছি, বাট আজকে আমার খুব বেশি খারাপ লাগছে। আচ্ছা, এরপর নীরব তিনি লিখেছেন কুড়িগ্রাম থেকে, এত দূর থেকে নীরব আপনি আমাদেরকে শুনছেন, তিনি লিখেছেন আমরা কি এর বিচার পাব না? আচ্ছা, এই দেশ কি এর বিচার চাইবে না? বাংলাদেশ সরকার কিন্তু বিচারের জন্য বারবারই দাবি জানিয়ে এসেছে, বিজিবি বারবারই পতাকা বৈঠক করেছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বৈঠক করেছে বিচারের আওতায় আনবার জন্য। বিচার কিন্তু চলছে, এই মুহূর্তে বিচার কার্য স্থগিত, চার মাসের বিরতিতে রয়েছে, আবারও মার্চ থেকে আবারও শুরু হবে। কিছুদিন আগেও ফেরানির বাবা নুরুল ইসলাম সাক্ষ্য দিয়ে এসেছেন। রেজাউল পঞ্চগড় থেকে তিনি লিখেছেন, আমরা এর বিচার চাই এবং আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আমরাও সেই দোয়া করছি। মোহিত মগবাজার থেকে তিনি লিখেছেন যে, আচ্ছা নিশ্চয় মোহিত আপনি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন, আমরা আলোচনা করছিলাম। ইমরান তাজির তিনি লিখেছেন, এরপরে আচ্ছা তাজির তিনি লিখেছেন, আমি শুনেছি ফেরানির বাবা মই বেয়ে উঠেছিলেন, তা না হলে ফেলানির বাবা বাংলাদেশে আসবেন কেন? ফেলানির বাবার তো ভারত যাওয়ার কথা। আচ্ছা, তিনি যেটা বলছিলেন যে আপনি আগে উঠে পার হয়ে এসেছিলেন এবং আপনি উপরে ছিলেন এবং গুলি হবার পরে আপনি ওইদিকে না গিয়ে এদিকে, মানে ইন্ডিয়াতে তো থাকতে পারতেন, বাংলাদেশে আসলেন কেন? এটা তার ভিতরে একটা প্রশ্ন এসেছে।
যেমন আমার মেয়েকে দালালে ঘুমের মেয়ে উঠে দেয় উপরে, তোর আমি চিন্তা করলো যে মেয়ে ভারী মেয়ে, মোটা মেয়ে আমার, তাহলে একা যদি উঠে মেয়ে পরেও যেতে পারে, তখন আমি দালালের আমি মেয়ের হাত ধরে আমি উঠছি সাথে সাথে ওটার সাথে সাথে বিএসএফটা গুলি করলো। তখন আমি চিন্তা করলাম যে তোর আমি গুলি ধাক্কায় আমি পরে যেতে নিয়েছিলাম, গুলি মাঝে মানে দুই বেড়ার মাঝে গুলি ধাক্কায় পরে যেতে নিয়েছিলাম, গুলি শুনে আমার কান ভরা হয়ে গেছে, মানে এরম করছি তো পরে যেতে নিয়েছিলাম, উল্টা হয়ে পরে যেতে নিয়েছিলাম মাঝখানে। তখন মাঝখানে পরে আমি কি করছি, এটা মানে থাবা মারছে, থাবা মেরে পিছনে বেড়াটা যা আছে ওই বেড়াটা আমি ধরছি, ধরার পরে আমি সে বাঁচছি, নয়তো আমি মাঝখানে পরে গেতাম।
আজকে অনেকেই এই একই ধরনের প্রশ্নটি আমাদেরকে বারবার করছিলেন যে ফেলানির বাবা যখন ফেলানিকে গুলি করা হলো সে ইন্ডিয়াতে ইন্ডিয়ার বর্ডারে না এসে সে কেন বাংলাদেশের বর্ডারে চলে গেল? আসলে ওই মুহূর্তের অবস্থা আমরা এখানে বসে আজকে তিন বছর চার বছর পরে এসে আমরা আসলে বুঝতে পারবো না যে ওই অবস্থা, ওই পরিস্থিতি আসলে কি ছিল, এবং একজন বাবার জন্য এই পরিস্থিতিটা কতটা ভয়ানক এবং কতটা অসহায়ত্ব তাকে ধরেছিল, এটা আমরা একটু যদি অনুমান করবার চেষ্টা করি সো আমরা হয়তোবা কিছুটা আন্দাজ করতে পারবো। সো এই বিষয়টি নিয়ে দয়া করে আর কোনো প্রশ্ন করবেন না যে তিনি কেন ওই দিন ঘটনাটির পরে তিনি ইন্ডিয়ার বর্ডারে না পড়ে কেন বাংলাদেশের বর্ডারে গড়িয়ে পড়লেন। ধন্যবাদ যারা শুনছেন এই মুহূর্তে, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। যে কোনো প্রশ্ন করতে পারেন 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে, আর এসএমএস এর শুরুতে দয়া করে নামটি লিখবেন, কোথা থেকে শুনছেন সেই জায়গাটির নাম লিখতে ভুল করবেন না, আমরা চাই কে আপনি কোথা থেকে আমাদেরকে শুনছেন সেটা। সাইড টাঙ্গাইল থেকে তিনি লিখেছেন, আচ্ছা তিনি বলছিলেন যে সবসময় নাকি এই ধরনের ঘটনা ঘটে চলেছে সীমান্ত হত্যাকাণ্ড, ওকে সেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি কিন্তু যে হয়েছে। মিলি চাঁদপুর থেকে তিনি লিখেছেন যে ফেলানির কাহিনীটা শুনে আমার খুব কান্না পাচ্ছে, তিনি লিখেছেন যে ফেলানির বাবার মতো আমার ছেলেটাও আমার সামনে লাশ হয়েছিল। মিলি অত্যন্ত দুঃখজনক, বুঝতে পারছি ঘটনাটি, আমরা জানি না কি হয়েছিল সেদিন, হয়তো আপনি আমাদেরকে জানাবেন এরপরে। দেখতে পাচ্ছি আমি যখন ফেলানির নিউজটা পড়ি প্রথম এবং তখন আমি সাইপ্রাসের আচ্ছা লিমাসল সিটিতে ছিলাম, আমার রুমমেট ছিল ইন্ডিয়ান পাঞ্জাবি, তার নাম রনি, আমার চোখের পানি দেখে সেও কান্না করে, I feel really so bad. আচ্ছা আব্দুল সালাম ঢাকা নিউজ কার্টুন থেকে এস এম এস করেছেন। এই বিষয়টির সঙ্গে আমরা আসলে একমত। কিছুক্ষণ আগে আমরা কবির সুমনের গানেও কিন্তু সেটা দেখতে পেয়েছি যে যারা ইন্ডিয়ান, যারা ভারতীয় নাগরিক, তাদেরকেও কাঁদিয়েছে এই ঘটনা। শুধু একজন অমিয় ঘোষের জন্য তো আমরা ওই দেশের সবাইকে আমরা দায়ী করতে পারি না, পুরো বিএসএফকেও আমরা দায়ী করতে পারি না শুধু একজন অমিয় ঘোষের জন্য। সো আপনার এস এম এস টির জন্য ধন্যবাদ যে আপনার বন্ধু যিনি পাঞ্জাবি, যিনি ইন্ডিয়ান, আপনার এই ঘটনাটি আপনার সঙ্গে সেও একইভাবে।
আমি ইন্ডিয়ানকে দোষ দেই না, আমি ইন্ডিয়াকে দোষ দেই না, এক দেই অমিয় ঘোষকে, কারণ ও তো মানুষ না, ও তো জানোয়ার।
জি
আমি দোষ দিই অমিয় ঘোষকে, আমি ভারতের কোন দোষ দিই না, আমি দোষ দিই অমিয় ঘোষকে, ও তো মানুষ না, ও পশু, ওকে ওকে শাস্তি দেওয়া উচিত, ওকে সেরকম শাস্তি যেরকম মানে সারা বিশ্ব মানুষ জানে শুনে পায় যে না এই ফালানির বিচারটা সঠিক হয়েছে, অমিয় ঘোষের যেরকম এরকম মানুষ একটা কে মারার শাস্তিটা পেয়ে গেছে, এটা বিশ্ব মানুষ জানে শুনে জানে খুশি হয়, এটা আমার কাছে আপনার।
জি অবশ্যই আমরা দোয়া করি আপনার এই স্বপ্ন পূরণ হবে এবং আপনি আপনার মেয়ের, আপনার কন্যার, আপনার বড় মেয়ে ফেলানি হত্যার বিচার পাবেন। আচ্ছা ফারুক মিরপুর থেকে প্রশ্নটি করেছেন। ফারুক আমার মনে হয় আপনি কিছুক্ষণ আগে টিউন করেছেন ঢাকা এফএম। সো আপনি যে প্রশ্নটি করেছেন তিনি হচ্ছে যে সেটা যে এতগুলি চেকপোস্ট রয়েছে, এতগুলি স্থল বন্দর রয়েছে, সেগুলি দিয়ে না এসে কেন কাঁটাতারে বেড়া পেরিয়ে আসতে হলো? বৈধ পাসপোর্টটি না থাকায় তাদেরকে এই পথে অবৈধভাবে দেশে আসতে হয়েছিল। কারণটি ছিল ফেলানির বিয়ে তার খালাতো ভাইয়ের সঙ্গে। মুন্সিগঞ্জ থেকে তামিম তিনি লিখেছেন, আমরা তিন ভাই এবং আমাদের বাবা মা একসঙ্গে শুনছি শাহেদ 2500 থেকে। আচ্ছা না আপনিও নিশ্চয় আপনার এই উত্তরটি পেয়ে গেছেন, আমরা এর মধ্যে আলোচনা করেছি বিষয়টি নিয়ে। হাজিরা মুন্সিগঞ্জ থেকে তিনি লিখেছেন, ফেলানির জন্য খুব খারাপ লাগছে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি ফেলানির আচ্ছা ভেস্তবাসী হোক। আচ্ছা ধন্যবাদ আপনাকে। রুনা টুঙ্গি থেকে তিনি লিখেছেন, তারের বেড়াটা আসলে কতটুকু উঁচু ছিল? সীমান্তের যে কাঁটাতারের বেড়া সেটা তো যথেষ্ট উঁচু হয়, আমার কাছে সঠিক সেই ধারণাটি নেই আসলে উচ্চতায় কতটুকু। নূর ইসলাম, ওই উচ্চতা আসলে কতটুকু হবে আসলে আপনার? 6-7 মানে কয় ফিট হতে পারে বলে আপনার মনে হয়?
7-8 ফুট
হবে, আরো বেশি হবে?
6-7-7-8 ফুট হবে।
আচ্ছা আমার মনে হয় আর একটু বেশি হবে,
6-7-8 ফুট হবে।
ওকে, আমাদেরকে যারা লিখছেন ধন্যবাদ, আমি আবারও কিছু এসএমএস পড়তে চাই। আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে এসএমএস, আর যারা ফেসবুকে লিখছেন অনেক অনেক কমেন্টস, অনেক অনেক এসএমএস। আমরা ফেলানির ছবি পোস্ট করব কিছুক্ষণের মধ্যেই, যে ছবিটার কথা আপনারা বারবার বলছেন, অনেক রেয়ার একটা ছবি আমাদের কাছে রয়েছে ফেলানির। মানে আমরা তো ফেলানি বলতে আমাদের চোখের সামনে একটা কথাই, একটা ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেটা হচ্ছে কাঁটাতারে লাল সোয়েটার পরা আমাদের এই বোনটি, আমাদের মেয়েটি ঝুলছে। অসহায় এই ছবিটি ছাড়া আমাদের ফেলানের আর কোন ছবি হয়তো এর আগে খুব একটা দেখিনি আমরা, হয়তো অনেকেই দেখিনি, হয়তো বা কেউ কেউ দেখেছেন। তো এমন একটি ছবি আমরা আমাদের ফ্যান পেজে পোস্ট করব, দাঁড়িয়ে আছে ফেলানি, কথায় জীবিত ফেলানি। আমরা আবারও ফিরে যাই ফেলানের মা জাহানারা বেগমের কাছে। আপা আপনি তো আসলেন 41 দিন পরে এবং সরকারিভাবেই কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনারা সীমান্ত পার হয়ে আমাদের মানে আপনার দেশে আপনি ফিরে আসলেন, ওই দিনের ঘটনা যদি একটু বলতেন।
না আসলাম আইসা চৌধুরীহাট, যখন আসলাম তখনকার আইসা শুনতে পাই সবাই আর কি, ওই যে আমার কাজল, হ্যাঁ ওই 5টা ছেলে বাচ্চা নিয়ে আমি আর কি চৌধুরীহাট আসলাম। আসার পরে এতটুক যে ঘটনা হয়েছে এটা আমার ফালানি বাবা বলে নাই, যে আমার ফালানি কাঁটাতারে ঝুলে মরছে বা এই হয়ে মরছে এটা আমাকে বলে নাই।
এবং গুলি করেছে এরকম কিছু আপনাকে বলে
না?
আপনি জানতেন মারা গেছে?
হ্যাঁ আমি জানতাম যে মারা গেছে।
কিভাবে মারা গেছে জিজ্ঞেস করেননি?
না আমি এটা জিজ্ঞেসি হয়তো ইনি আমাকে বলে নাই,
আমি জানি যে বললে বাদে মা মা ফিট হয়ে পরে যেতে মরে যেতে পারে,
ইনি আমাকে বলে নাই,
অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি কিছু না বাড়িতে আসুক, এই জন্য আমি একটু জিনিসটা ইয়ে করে
রাখি,
সে তো মা মারা যেতে পারে, মারা গেলে তো আমার আরো ছোট ছোট বাচ্চা আছে, তাহলে আমার সংসারটা একবারে শেষ হয়ে যাবে।
ঠিক আছে আপা বলেন।
তখনকার আসলাম চৌধুরীহাটে, ইনি আর কি ওই যে মোবাইলে মোবাইলে যোগাযোগ করতেছে, তে আসলাম আইসা মোবাইল করলাম এর এখানে, তখন বলে কি তুমি চৌধুরীহাট আসো, আচ্ছা তুমি এক জায়গায় বসো, দেখবো তোমাকে লোকজন যায় নিয়ে আসবে। তা আমি আবার বললাম যে ওই জায়গায় যায় বসবো, আমি পাঁচটা বাচ্চা নিয়ে আবার বিএসএফ আমাকে ধরুক, কেনা বিএসএফ তোমাকে ধরবে না। হম, তাই সব বসলাম। আর বসার সঙ্গে সঙ্গেই কেউ এসে বলতেছে, এই তুমি কোথার থেকে আসলা? কেউ হিন্দি দিয়ে বলে, কেউ মনে কোন বিভিন্ন ভাষা দিয়ে বলে। বলার পরে আমি স্বীকার হই না যে দেখি কি মাহিত্যটা, এরা কেন এরকম করতেছে আমার সঙ্গে। হ্যাঁ, তখনকার ওই আমার ফেলানির ছবি দেখে, আর আমার মুখের দিকে দেখে, আর আমার কাজলের মুখের দিকে দেখে। হ্যাঁ, তখন আমার ভিতরটা এরকম ঠেকা ধরলো, আমি নিজে নিজে শোলটা খুব আমার ক্লান্ত হয়ে গেল গা। কিরে এত লোকজন আমার মুখের দিকে দেখে, আবার মোবাইলের দিকে দেখে, আবার আমার কাজলের দিকে দেখে, হয়তো এখানে কোনো ঘটনা আছে।
আপনার চেহারা এবং কাজলি ফেলানির ছোট বোন চেহারা খুব মিলছে।
হ্যাঁ হ্যাঁ, তে আমি এটা বলতেছি আর আমার ওই তিন বাচ্চাকে বলি, কিরে এরা এরকম করতেছে কেন? আর আমরা নামার সঙ্গে সঙ্গেই দুনিয়ার বিএসএফ আমাদেরকে ঘিরিয়া ধরলো, ঘিরিয়া ধরলো। তার মানে ওখান থেকে আমাদেরকে এক ঠ্যাঙ্গো হিলতে দিতেছে না, তা আমাদেরকে স্বীকার করায়। তখন ফেলানি বাবা তো আমাদেরকে বলে নাই যে কেউ তোরে যায় এজি গেলে তুই কিন্তু স্বীকার হোস, এটা কিন্তু ও বলে নাই। তা আমি এখন বলতেছি যে এখানে কি বলবো, কি বান হবে, হয়তো আমরা আবার দুর্ঘটনায় পড়তে পারি।
আপনি কিছুই জানেন না কি হয়েছে এবং কি বলা উচিত সেটাও তো আপনার আইডিয়া নেই
না। তখনকার একটা বিএসসি পয়সা আর কি হিন্দি দিয়ে আমাকে বলতেছে, হিন্দি দিয়ে বলতেছে, তা আমি আবার বাংলা দিয়ে বলতেছি যে দেখেন আমি এগুলা কিছু জানি না। হ্যাঁ, তখন হিন্দি দিয়ে বলে যে না তুমি ওরই মা। হ্যাঁ, ওর ফেস কাটিং আর তোমার ফেস কাটিং একই দেখা যাইতেছে। তখনকা ওই আমার ছোট মেয়েকে ফাঁকে ডাইকে নিয়ে যায়, বলতেছে যে এই এদিকে শোনো, হ্যাঁ কাজলিকে এদিকে শোনো, আচ্ছা এই যে ছবিটা, এই ছবিটা তুমি চিনো? তখন কাজলি একবার সিক্কির মারছে।
ছবিটা তো কোনো স্বাভাবিক ছবি ছিল না।
হ্যাঁ না,
লাশের ছবি,
লাশের ছবি ছিল, কিন্তু ওনারা ওই যে উল্টা এনেছে খালি মুখের দিকে দেখাইছে। তে ফালানি কাজলি একদম চিৎকার মারছে, চিৎকার মারে বলে মা আমাদের আপু যে মারা গেছে। হ্যাঁ, ওই দেখো ওদের মোবাইলে। তখন আমি ওখানে খুব কান্দাকাটি বাজাইলাম, কান্দাকাটি বাজানোর পরে তখন বিএসএফ এর কয় আপনি কি এতক্ষণ থেকে বলতেছি আপনি স্বীকার হন না, আর এই ছোট বাচ্চা মোবাইলে দেখে ও চিক্কি মারলার, আপনিও চিক্কি মারলেন? হ্যাঁ, আপনি স্বীকার হইতে আপনার কি হবে, আপনার তো কোনো ভয় নাই। তখন আমি বললাম যে ভয় নাই, ভয় যদি না থাকতো তাহলে আমার মেয়েটা তো এইভাবে মারা যেত না। হ্যাঁ, এই ভয়ের জন্যই তো আমি এই পাঁচটা বাচ্চা বাঁচানোর জন্য তো আপনাদের কাছে আমি স্বীকার করতেছি না। তখন ফালানির বাবার কাছে মোবাইলটা দিল, দেওয়ার পরে বলে কি ফালানির বাবা দেখো তো, ফালানির বাবা আবার মোবাইল না ধরে অন্য লোকের কাছে মোবাইল দিছে। দেওয়ার পরে তখন আমি কথা বললাম, কথা বলার পরে উনি বলল তুমি চুপচাপ থাকো, তুমি ওইখানে কিছু বললো না, হ্যাঁ আমরা তোমাকে নিশ্চিন্তায় নিয়ে আসবো। হ্যাঁ, এটা আমাকে মোবাইলে বললো। বলার পরে তখন দেখি দুনিয়ার বিএসসি আমাদেরকে গার্ড পাহারা দিতেছে যাতে আমরা কোনো জায়গায় যাইতে না পারি এরকম। তখন আমি ওইখানে বসে বসে খুব কান্নাকাটি করতেছি, তার মানে খুবই কান্নাকাটি করতেছি। কেউ এসে বলে কি এরই মেয়ে এভাবে কাটা তারের মধ্যে ঝুলিয়ে মারছে। হ্যাঁ, আবার কেউ এসে বলে কি আহা এরকম মার, এরকম মেয়ে। হ্যাঁ, তার মানে বিভিন্ন লোক বিভিন্ন ধারণার কথা বলে
এবং সবাই বিএসএফ সদস্য।
হ্যাঁ, তখন আমি ওগুলো শুনি আর খুব কান্নাকাটি করতেছি। করার পরে
ততক্ষণে কি আপনি বুঝতে পেরেছিলেন আপা যে ফেলানির মৃত্যুটা আসলে কি হয়েছিল?
হ্যাঁ, তখন আমি বুঝছি, তখন আমি বুঝছি যে আমার ফেলানির মৃত্যুটা এই দুর্ঘটনাতেই সে মারা গেছে। বা অবশ্য ছবি আছে মোবাইলের মধ্যে, আমি যে রঙা যে জিনিস দিছি সব ছবি মোবাইলের মধ্যে। তখন আমাকে দেখালো, তখন কিন্তু আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ তুমি আমার মেয়েকে না নিয়ে যাওয়ার বদল তুমি আমাকে যদি নিতে তবু আমি সহ্য করতে পারতাম, কিন্তু এই জ্বালা আমি এখন সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, আমি আল্লাহর কাছে খুবই কান্দাকাটি করতেছি বা আল্লাহর খুবই আমি তখন ডাকতেছি। ডাকার পরে তখনকার একটা বিএসসি ভাইসা বলে যে দেখেন হ্যাঁ ফেলানির মা আপনি এখানে কান্দাকাটি করেন না, হয়তো আপনার ফেলানির বিচারটা আপনি পাবেন। এটা বললো ভারতের বিএসসি বললো।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ তখন
মানে তাদের মধ্যেও আপনি দেখেছিলেন যে তাদের মধ্যে একটা খারাপ লাগা রয়েছে যে ঘটেছে।
হ্যাঁ ওনাদের মধ্যেও মনে করেন যে সবাই আর কি আমাকে দেখে সবাই কান্দাকাটি করছে, সবাই আফসোস করছে। হ্যাঁ লাস্টে আমার কান্দাকাটি দেখে একটা বিএসসি উনি এসে বলতেছে ফেলানিমা তুমি কান্দাকাটি করো না, হয়তো তোমার মেয়ে হয়তো তখন অমিয়া ঘোষের নাম জানলাম যে হয়তো উনি না জানার সত্ত্বেও ওনাকে গুলি করে মারা হয়েছে, কিন্তু এটার বিচার আপনি পাবেন। হ্যাঁ তখন আমাকে এইটুক সান্ত্বনা আর কি ওনারা দিল। দেওয়ার পরে আমি তখন নিজে নিজে মনে মনে চিন্তা করলাম শালা এই এরা দিবে আমার মেয়ের বিচার, হ্যাঁ এরা তো আমার মেয়ের বিচার দিবে না, এটা আর কি আমি নিজে নিজে বলতেছি কিন্তু পুরকাষ্ট বলি না। পুরকাষ্ট না বলে এখন এদিকে আইসা দেখি বাংলাদেশের পুলিশ ভারতের পুলিশ এক জায়গায় একদম পুরা মিটিং, তার মানে পুরা মিটিং হইতেছে। তখন আমি কই শালার, এই জন্যই তো আমি কোনো সারা শব্দ পাই না, আমার ফালানের এরকম দুর্ঘটনায় মারা গেছে কিন্তু আমাকে তো কেউ বলে নাই। হ্যাঁ এই জন্যই তো আমি কিছু জানিও না বা কিছু শুনিও নাই, তো এখন তো আমি সব দেখতেছি। ওই জায়গায় যখন আসলাম তখন ওই যে ফেলানি নিয়ে যে বাসায় রাত কাটায় যে এনারা ফেলানির বাবা বা ফেলানি, ওই বাসার মহিলাটা এসে আমাকে বলতেছে ফেলানির মা তুমি কি ফেলানির মা? আমি বললাম হ্যাঁ আমি ফেলানির মা। ইস তোমার ফেলানি যখন মারা গেছে
এইপারে আমাদের দেশে
না ওই ভারতেই বলতেছে যে ফেলানির মা তোমার ফেলানি যখন মারা গেছে তখন কত চিল্লাইছে মা মা পানি দাও পানি দাও, আমি মা আমি তোমাকে দেখতে চাই মা, তুমি আমাকে মরণের এখানে নিয়ে আসলা গেল মা। তখন আমি এরকম করে শুনতে পাই আমার বুকটা খুব ছিঁড়ে যায়, আমি বলি যে এখন আমাকে কি বলতে যেগুলা মহিলারা বলে যে আপনি কান্দাকাটি করেন না কিন্তু মেয়েটা এই সুস্থ সে চলে গেছে, কিন্তু আমি তখন বলছি শালা এরকমই দুর্ভাগ্য কবল আমার, আমি তখন পাশে থাকতে পারলাম না কেন, আমি দেখতে পারলাম না কেন। তখনকার ফেলানির বাবা আমাকে বলে যে বাংলাদেশের সরকার আমাদেরকে বিচার দিবে, এটা এটা ফেলানির বাবা আমাকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু আমি তখন খুবই কান্দাকাটি খুবই অবস্থা আমার খুব খারাপ ছিল। যখন আমি বলছি আমার মেয়ে ফেলানি বলছে মা পানি দাও মা পানি দাও, আমি কিভাবে চলে যাচ্ছি মা তুমি আমাকে দেখো মা, কিন্তু এটা আমি শুনতে পাই খুবই আমার দুর্ঘটনা মনের ভিতরে চাইবে গেছিল। ছোটর দিকে আমি তাকে মানুষ করছি, একটু যদি পানি চাইতো আমি চিল্লে পানি দিতাম, কিন্তু বরণটা আমি সে পানি চাইছে আমি তাকে পানি দিতে পারি নাই, সে আমার ছায়াটা দেখতে পারে নাই, কিন্তু আমি মাস দিয়ে কিরকম আওয়াগিনি আল্লাহর কাছে কত কান্দাকাটি করতেছি, যেহেতু আমার ফেলানির বিচারটা যেন আমি পাই বা এই দেশবাসী লোকজনেরা যান শুনতে পারে যেন আমার ফেলানির বিচার আমরা পাইছি, আমার মৃত মেয়ের ফেলানির আত্মাটা যেন শান্তি হয়। ভাই এই যে আমাদের গ্রামের লোক বা বিদেশের কত বিভিন্ন বিভিন্ন দেশের লোক আমার ফেলানির জন্য অপেক্ষায় রয়েছে, এই বাংলাদেশের সরকার ভারত সরকার বা আন্তর্জাতিক হিসাবে বিচারটা যেন আমাকে সঠিক করে দেয়, অমিয় ঘোষের যেন কঠিন শাস্তি হয় আমি যেন শুনতে পারি, আমার মেয়ের আত্মাটা যেন শান্তি হয় এই বিচারটা শুনে, আমার মেয়েটা যেন এটা শুনে যেন উনি ভীষ্টবাসী হয়ে যেতে পারে, এটা সবার কাছেই কামনা করি বা আশা করি আমাকে দিবে এই বিচারটা। ¶¶
একটি পরিস্থিতি মধ্য দিয়ে এই পরিবারটি, এই বাবা এই মা, তারা পার করেছে এমন একটি পরিস্থিতি যা খুবই মর্মান্তিক। এবং আজকে আমরা ফেলানের মায়ের যেই আকুতি, সেটা আমরা আমাদের সবার কানে পৌঁছে গেছে, লাখ লাখ মানুষের কানে পৌঁছে গেছে। বিচার চলছে, এই মুহূর্তে বিচার স্থগিত রয়েছে, আবারও মার্চ থেকে কার্যক্রম শুরু হবে। আবারও আমরা দেশবাসী সবাই দোয়া করছি এবং মনে প্রাণে চাইছি যে সঠিক বিচার ফেলানির বাবা মা ফিরে পাবে। ফেলানিকে তো আসলে ফিরে পাওয়া সম্ভব না, যেন এই হত্যাকাণ্ডের বিচারটি তারা পায়। আর একটি ছোট্ট চাওয়া রয়েছে যে ফেলানির কবরটি যেন পাকা করা হয়। এই চাওয়াটি তো আমরা খুব সহজেই আমরা পূরণ করতেই পারি ইনশাল্লাহ। অন্ধকারের গল্পের টিম হয়তোবা এবং ঢাকা এফএম দায়িত্ব নিয়েই এই এই কাজটি করে ফেলতে পারে, এবং আমরা আশা করছি অন্ধকারের গল্পের টিম এই দায়িত্ব নিবে, ঢাকা এফএম এই দায়িত্ব নিয়ে দিবে। ছোট্ট একটি চাওয়া, আর এই পরিবারকে যারা আরো কিছু জানাতে চান, এই পরিবারের পাশে এসে দাঁড়াতে চান, তারা আমাদেরকে SMS জানাতে পারেন, OG স্পেস দেন ফোন নাম্বার দিয়ে নামটি লিখে পাঠিয়ে দিবেন। আর আমাদের অন্ধকার গল্পের টিমে যারা কাজ করেন তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আসলে মাঝে মধ্যে মনে হয় রেডিওতে কাজ করে মাঝে মধ্যে নিজেকে খুব লাকি মনে হয়, মাঝে মধ্যে নিজেকে খুব আনলাকি মনে হয়। একদিক দিয়ে আমি ভাগ্যবান যে এই ঘটনাটি আজকে আমি খুব কাছ থেকে পুরোটা শুনতে পেলাম এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে শুনতে পেলাম। একদিক দিয়ে খুব খারাপ লাগাও রয়েছে যে তার মায়ের এই হাহাকার, তার মায়ের এই কান্না স্পর্শ করছে আপনাদের মতো করেই, এবং আমিও বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আমি ঠিক কি বলবো, কি বলে সান্ত্বনা দিব ওই মাকে আমি জানি না, এবং বারবার মনে প্রাণে চাইছি যে আল্লাপাক যেন ফেলানিকে যেখানে রাখেন ভালো রাখেন, তাকে আল্লাপাক বেস্ত নসিব করবেন। আর এই পরিবার তাদের সন্তান হত্যার বিচার পাবেন, এবং আদালত বিচার প্রক্রিয়ার প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে এবং নিশ্চয়ই আমরা সঠিক বিচার পাব ইনশাআল্লাহ। কিছু SMS পড়তে চাই। আর ফেলানির ছবিগুলি আমরা পোস্ট করেছি, অনেকে যে ছবিগুলির জন্য বারবার করে রিকোয়েস্ট করছিলেন যে কোথায় ছবি দিচ্ছেন না কেন, সেই ছবিগুলি আমরা পোস্ট করেছি আমাদের ফ্যান পেজে www.facebook.com/dhakafm90.4। আর এখানে গেলে আপনারা সেই ছবিগুলি পেয়ে যাবেন। এখানে আমরা তিনটি ছবি পোস্ট করেছি একই সঙ্গে একই স্ট্যাটাসে, সেখানে তিনটি ছবি আমি সেটা টপ করে দিয়েছি। আপনারা এই মুহূর্তে যারা ফ্যান পেজে রয়েছেন আপনারা আপনাদের পেজটিকে আরেকবার রিলোড দিবেন, রিফ্রেশ করবেন, তাহলে ছবিটি পেয়ে যাবেন। আর যারা এখনো জয়েন করেননি facebook.com/dhakafm90.4। ফেলানির তিনটি দুর্লভ ছবি আমরা এখানে পোস্ট করেছি। কিশোরী এই মেয়েটি দাঁড়িয়ে আছে এমন একটি ছবি, একটা কমলা রঙের সোয়েটার পরা, একটা কালো রঙের সালোয়ার, একটা কালো আকাশি রঙের একটা কামিজ, একই কালারের সঙ্গে মিলিয়ে একটি ওড়না, সেই সঙ্গে একটি মাফলার। নুরুল ইসলাম ভাই, আসলে এই ছবিটা ওর এই ঘটনাটি কতদিন আগের এই ছবিটা, আপনি তো দেখছেন এই ছবিটা দেখে বলতে পারবেন? আপনার কাছে একটু যাই আপা, এই ছবিটা একটু যদি দেখতেন। আসলে এই ছবিটা, আসলে এই ঘটনাটি কতদিন আগে তোলা এই ছবিটা? এটা তো ইন্ডিয়াতে তোলা একটা ছবি বোধ হয়, মনে পড়ছে ছবিটা দেখে? অনেক আগে, তাই না?
বহুত আগে,
আরো মানে খুবই ছোট অবস্থায়।
ফেলানি যখন মানে অল্প অল্প মানে খাড়া হয় তখন কিন্তু চেহারা পুরা ছিল।
জি জি, আমরা বারবারই এই বিষয়টি তার বাবা মার কাছ থেকে পেয়েছি যে এই মেয়েটি ছিল সুস্বাস্থ্যের অধিকারী এবং একটু বাড়ন্ত গঠনের ছিল, যার কারণে অল্প বয়সে তাকে দেখতে একটু বেশি বয়স মনে হতো। তো এমন একটি ছবি দেখে মনে হবে অনেক বয়স, কিন্তু আসলে এই ছবিটা তার মৃত্যুর অনেক আগে তোলা, যে কমলা রঙের যে সোয়েটার পরা যে ছবিটা। এরপরে যে ছবিটা আমি অনুরোধ করব নুরুল ভাই, আপনি এবং আপা, জানো আপা এই ছবিটা দেখবার দরকার নেই, গুলিবিদ্ধ ফেলানির ছবি, তার যেখানে গুলি করা হয়েছিল সেই সেই ছবি একটা রয়েছে। এরপরের ছবিটি মৃত ফেলানের একটি ছবি, অনেক ধন্যবাদ যারা আমাদেরকে শুনছেন, আমাদেরকে লিখছেন, এবং একজন বাংলাদেশি হিসাবে, একজন ভাই হিসাবে এই হত্যাকাণ্ডের যে ঘটনা, এটা আমাকে স্পর্শ করে, আমাকে কাঁদায় আপনাদের মতো, এবং আমার বিবেককে ক্ষতবিক্ষত করে, ঠিক আপনাদের মতো করে। আমি জানি আপনাদেরও একই অনুভূতি, এবং আপনাদের মতো করে আমারও চাওয়া যে আমাদের মাফ করে দিও ফেলানি।
This track was downloaded from FusionBD.com.
ফেসবুকে আমরা ছবিগুলি পোস্ট করেছি, চাইলে আপনারা দেখতে পারেন। এছাড়াও যারা আমাদেরকে লিখতে চান, SMS 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে। ডক্টর টিনিয়া ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, মা আপনি কাঁদবেন না, সবার মতো আমরা অপেক্ষা করছি ফেলানি হত্যার বিচার অবশ্যই হবে, আপনি কাঁদলে ফেলানির কষ্ট হবে। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটু ফোন কলে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে যুক্ত হবেন আমাদের একজন মানবাধিকার কর্মী, ভারতীয় মানবাধিকার কর্মী মাসুমের, যিনি কর্ণধার প্রধান কিরিটি রায়, তার সঙ্গে আমরা কথা বলব। হ্যালো দিদি, কেমন আছেন? হ্যালো,
হ্যালো,
ও দুঃখিত, কেমন আছেন দাদা?
ভালো আছি, বলুন।
জি, আমরা ঢাকা FM থেকে আজকে আমরা ফেলানির বাবা মাকে আমাদের অনুষ্ঠানের অতিথি হিসাবে নিয়ে এসেছি, এবং আমরা আজকে তাদের মুখ থেকে, তাদের কাছ থেকে সেই ঘটনার বিস্তারিত আমরা শুনছি। তো আপনারা এটা নিয়ে অনেক কাজ করেছেন আমরা শুনেছি, এবং এই হত্যার বিচারের যে দাবি যারা তুলেছিল, তাদের মধ্যে আপনাদের সংগঠন মাসুমও অন্যতম। তো এই ঘটনাটির সম্বন্ধে আমাদেরকে যদি একটু বলতেন।
আমাদের বলার এইটুকুনি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বা ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত, দুটি রাষ্ট্রই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে, কিন্তু এখানে নিয়মিতভাবে হত্যা লীলা চলছে। তার মধ্যে কয়েকটি অন্যতম এবং জঘন্য হত্যাকাণ্ডের মধ্যে ফেলানি একটি কম বয়সী মেয়ে, বাবা মার সঙ্গে ভারতে এসেছিল কাজকর্ম করতে, এবং তারপর সে ফিরে যাচ্ছে যখন, সেই সময় তাকে হত্যা করা হয় আমাদের এপারে কুচবিহারের বর্ডারে, আপনাদের ওদিকটা বোধ হয় ফুলবাড়ি বা এরকম কিছু নাম।
জি জি, ফুলবাড়ি।
হ্যাঁ, তো আমরা যোগাযোগ করেছিলাম ওর বাবার, আমি নিজেই যোগাযোগ করেছিলাম, বোধ হয় নূর বলে ভদ্রলোকের নাম, তারপরে লিঙ্কন বলে এক উকিল ছিলেন, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমরা সবরকম ভাবেই এগিয়ে গেছিলাম, কিন্তু তারপরে শেষ মুহূর্তে ওনাদের কাছ থেকে সহযোগিতা পাইনি আমরা, যার ফলে চূড়ান্ত যে স্টেপটি, সেই স্টেপটি নিতে আমরা ব্যস্ত হয়েছি অসহযোগিতার কারণে। আমরা চাই এই সীমান্ত মানুষের উপযোগী হোক, দুটো দেশই একসঙ্গে এক সময় ছিল, এবং আগে তো একটা দেশ ছিল, এপারে ওপারে প্রচুর মানুষের আত্মীয় স্বজন, তাদের যাতায়াত, ধর্মীয় কারণে, সামাজিক কারণে সমস্ত সব আছে, কিন্তু তাও এরকম ভাবে কিছু বেআইনি হত্যা চলেছে, নির্যাতন চলেছে, এটার জেনে রাখুন যে বাংলাদেশি মানুষদের যেরকম ভাবে হত্যা করা হয় এই সীমান্তে বিএসএফ এর দ্বারা, তার থেকে অনেক গুণ বেশি ভারতবাসী মানুষ, তাদেরই সেনাবাহিনী বা তাদের এই
দাদা, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে নুরুল ইসলাম এবং তার পরিবারের কাছ থেকে আপনার ওইভাবে সহযোগিতাটা আপনারা ওইভাবে পাননি, আপনারা যখন কোন পদক্ষেপ নিতে চেয়েছিলেন, তারপরে আসলে আপনাদের প্রথম পদক্ষেপটা কি ছিল এই ঘটনাটি জানবার পরে? আমরা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, আসলে মাসুম, বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম, আসলে প্রথম পদক্ষেপটা কি নিয়েছিল এই ঘটনার পরে?
আমাদের তৎক্ষণাৎ প্রতিবাদ করি, আমরা ওই এলাকায় টিম পাঠাই, আমরা যে তদন্ত হয় টোটাল রিপোর্ট আসে, দেখা যায় যে দালালদের মাধ্যমেই তারা ফিরছিলেন, তো একটা কাঁটাতারের বেড়া রাস্তার ধারে, সেখানে তারা মই লাগানো হয়, মহিলা গিয়ে এক এক করে সব উপরে যায়, একাধিক মানুষ ছিল, ফেলানি একা নয়, আরো অনেক মানুষ ছিল, দালালদের কাছ থেকে টাকা পায় বিএসএফ, বিজিবিও টাকা পয়সা পায় এবং তারা ওপরে ক্রস করে, কিন্তু ফেলানি যখন উপরে উঠে গেছে সেই সময় তার একটা ওড়নার কাপড় ওই কাঁটা তাদের বেড়ায় আটকে যায় এবং সেই সময় যে বিএসএফ এর লোকেরা পয়সা করে খেয়েছিল পার করে দিচ্ছিল, হঠাৎ অন্য লোকজন এসে যায় বিএসএফ এর এবং তারপরে গুলি চালিয়ে দেওয়া হয়।
আমরা জেনেছি দাদা, আমরা জেনেছি ঘটনাটি বিস্তারিত। আমাদের ফেলানির বাবা যেহেতু আমাদের কাছে ঘটনাটি কিভাবে ঘটেছিল ওই মুহূর্তের ব্যাপারটি তার কাছ থেকে আমরা শুনেছি। মাসুম আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছিল ওই সময় এবং এই মুহূর্তে মাসুম আসলে এই ব্যাপারটি নিয়ে কি কাজ করছে যদি একটু জানাতেন?
আমরা বহুকাল ধরেই ভারত বাংলাদেশে বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশে যে নির্যাতন চলছে বিএসএফ এর হাতে পুলিশের হাতে সেইগুলোকে নিয়ে আমরা কাজ করছি এবং মানুষের অধিকারের জন্য দুই সরকারের সঙ্গেই আমরা সহযোগিতা চেয়েছি। আমরা বারংবার তাদের কাছে অভিযোগ জানিয়েছি, বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শ্রীমতী দীপু মনির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথাও হয়েছিল, চিঠিপত্র সব যাতায়াত করেছিল, কিন্তু যে কোনো কারণেই হোক কি বাংলাদেশ সরকার কি ভারত সরকার দুপক্ষই এই ব্যাপারটিকে দুটো রাষ্ট্রের দুটো দেশের জনগণের মধ্যে সম্পর্ক যাতে ভালোভাবে থাকুক সেই ব্যাপারে যথেষ্ট পরিমাণে এগিয়ে আসার ক্ষেত্রে তারা সদর্থক ভূমিকা এখন অব্দি নেননি, এটা দুঃখজনক।
জি ধন্যবাদ কিরিটি রায় আপনাকে, আপনি কাজ করে চলেছেন এবং সবসময় পরিবারের পাশে থাকবেন, বিচার কাজ চলছে এবং আমরা আশা করব বিচার চলছে এবং এই মুহূর্তে স্থগিত রয়েছে আমরা যতদূর জানি। আমাদের নুরুল ইসলাম আমাদেরকে যতটুকু জানিয়েছেন সর্বশেষ কিছুদিন আগেও তিনি সেখানে সাক্ষ্য দিয়েছেন দ্বিতীয়বারের মতো, তো আপনারা এই বিষয় নিয়ে কাজ করছেন এবং আশা করছি আর এরপরও কাজ করে যাবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন। ধন্যবাদ। কথা হচ্ছিল ভারতীয় মানবাধিকার কর্মী কিরিটি রায়ের সঙ্গে, যিনি সেক্রেটারি হিসেবে কর্মরত রয়েছেন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুমে। তার সঙ্গে আমরা ফোনে কথা বলছিলাম আর ইন্ডিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কলকাতা থেকে আমাদের সঙ্গে কিরিটি রায়। অনেক ধন্যবাদ যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যি একটু ধন্যবাদ না জানালেই নয় যে দেশের বাইরে থেকেও অনেকে বিভিন্ন মানবাধিকার সংগঠন ফেলানির পাশে এসে দাঁড়িয়েছেন, তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তার পরিবার যেন সুবিচার পান সেজন্য তারা চেষ্টা করে চলেছেন। অনেকেই সাহায্য করতে চাইছেন, 16260 এই নাম্বার দেখতে পাচ্ছি SMS, যারা এই পরিবারের পাশে এসে দাঁড়াতে চান আমরা শুনবো এই পরিবারটি এখন কেমন আছে, তাদেরকে আমরা শুধু বলবো যারা আগ্রহী ফেলানির বাবা মা এবং ফেলানির আরো পাঁচ ভাই বোন এই মুহূর্তে রয়েছে তারা বোধহয় আর ইন্ডিয়াতে ফেরত যাবে না, এদেশে থাকবে, এদেশেই তারা থাকবেন এবং এদেশে কিছু একটা করবেন, কিছু একটা করছেনও হয়তোবা, তো তারা আমাদেরকে SMS করে জানাবেন 16260 এই নাম্বারে। শুধুমাত্র যারা আগ্রহী এই পরিবারটির পাশে এসে দাঁড়াতে চান তারা SMS এর শুরুতে লিখবেন OG স্পেস আপনার নাম স্পেস আপনার ফোন নাম্বার, ব্যাস এটুকুই। আমাদের টিমে যারা কাজ করেন অন্ধকারের গল্পে তারা আপনার সঙ্গে যোগাযোগ করে এই পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবার যে মাধ্যম সেটা আপনারা পেয়ে যাবেন তাদের কাছ থেকেই। আর ফেসবুকে আমরা ছবি দিয়েছি, সেই দুর্লভ তিনটি ছবি আমরা দিয়েছি, ফেলানির ছবি, একটি দাঁড়িয়ে আছে, একটি কিশোরী, এরপরে দুটি ছবি দেখলে আপনার মন খারাপ হতে পারে এজন্য আমরা দুঃখিত, তারপরও এই সত্যিটা আমরা গোপন রাখতে চাইনি, আপনাদের সামনে দেখাতে চেয়েছি। গুলিবিদ্ধ ফেলানি এবং তার হাতের একটু নিচেই একটা গুলির কাঁধের একটু নিচেই এরকম একটা গুলির বুকের একটু উপরে গুলিবিদ্ধ অবস্থায় মেয়েটি শুয়ে আছে রক্তাক্ত, এবং এরপরে রয়েছে মৃতদেহের একটা ছবি। এই ছবিগুলি আমরা পোস্ট করেছি আমাদের ফ্যান পেজে, আমাদের ফ্যান পেজটি হচ্ছে facebook.com/dhakafm90.4, অন্ধকার গল্পে একটি ফ্যান পেজ রয়েছে সেটা হচ্ছে facebook.com/og90.4। প্রিয় শ্রোতা, আপনারা আজকে শুনছেন অন্ধকারের গল্প এবং এই বছরের প্রথম এপিসোডে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে, বিএসএফ এর গুলিতে বলাটা আসলে ঠিক নয়, বিএসএফ এর একজন সৈনিক অমিয় ঘোষের গুলিতে নিহত কিশোরী ফেলানির জন্মদাতা পিতা নুরুল ইসলাম এবং তার মা জাহানারা বেগম স্টুডিওতে। এবং যারা কুড়িগ্রাম থেকে গত কাল রাতে রওনা দিয়েছেন এবং আজকে ঢাকা এসে পৌঁছেছেন, শুধু আমাদের ডাকে, আপনাদের ডাকে, আপনাদের কাছে তাদের সেই ঘটনাটি শেয়ার করবার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন। এবং যে মেয়েটি মৃত্যু প্রায় চার ঘন্টা সীমান্তে কাটাতারে যার লাশ ঝুলছিল, আর আগামী 7 জানুয়ারি, আজকে তো অলরেডি আমরা 5 তারিখে পদার্পণ করেছি, আর দুদিন বাদেই ফেলানি হত্যা 4 বছর পূর্ণ হবে। আমরা সবাই মিলে ওর জন্য অনেক দোয়া করব, অনেক অনেক দোয়া। আর একটু ধন্যবাদ দিই, আরও একবার ধন্যবাদ দিতে বাধা নেই, সাদেক সামি এই অনুষ্ঠানের প্রযোজক, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, জানাতুল ফেরদৌস শিপন যিনি মাহবুব আলম সোহাগ যার কথা বলছিলেন, আমাদের শিপন আপ্পা তিনি, এবং অন্ধকার গল্পের টিমে যারা কাজ করেন, মহিম, তারপর আর অনেকেই রয়েছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। রেজাউল সাভার থেকে, এরপর দেখতে পাচ্ছি ফয়সাল গুলশান এক থেকে, ফেলানের ছবি কে তুলেছিল ইনফরমেশন আমাদের কাছে নেই ফয়সাল, আমরা দুঃখিত আপনার প্রশ্ন উত্তর দিতে পারছি না, আমরা ছবিটা পেয়েছি বাট এই ছবিটা যে কে তুলেছিল তার আমরা তো বলতে পারছি না, তার বাবা মা বলতে পারবেন কিনা জানি না। আমরা যে কমলা রঙের সোয়েটার পরা দেখছিলাম নুরুল ইসলাম, এই ছবিটা কে তুলেছিল বলতে পারবেন?
ভারতের লোক আছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আপা জানার আপা
আমি এটা বলতে পারি না,
আপনি জানেন না ছবিটা কবে তোলা হয়েছিল? এই ছবিটা দেখেছেন আপনি এর আগে?
আমি দেখি নাই কিন্তু সবাই দেখছে।
আচ্ছা আচ্ছা, ছবিটি আমরা চেষ্টা করবো, আপনারা যেহেতু আজকে থাকবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রিন্ট করে আপনাদেরকে দিয়ে দিতে। ওকে, আর অনেকে লিখছেন ইনবক্সে, ফেসবুক ইনবক্সে দেখতে পাচ্ছি অনেক মেসেজ, অনেক অনেক মেসেজ এবং অনেক কমেন্ট। আজিম তিনি লিখেছেন, মানুষের জীবনের ছোট ছোট সুখগুলো এভাবে কেন হারিয়ে যায়? যদি প্রশ্নটি আমাকে করে থাকেন তাহলে আমি বলবো যে আপনি আমাকে কেন এই প্রশ্নটি করছেন, এই প্রশ্ন তো আমারও, দয়া করে এই ধরনের প্রশ্ন আমাকে করবেন না যে প্রশ্নের উত্তর আমার কাছে নেই, যে প্রশ্নের উত্তর সৃষ্টিকর্তার কাছে। আরো একবার জানিয়ে দিই, এই পরিবারটির পাশে যারা দাঁড়াতে চান তারা আমাদেরকে এস এম এস করে জানাতে পারেন 1626 এই নাম্বারে। এবং নুরুল ইসলামের বাবার এবং নুরুল ইসলাম ফেলানির বাবা নুরুল ইসলাম এবং জাহানারা ফেলানির মা, তাদের একটা ছোট্ট দাবি ছিল কিন্তু, যেটা হচ্ছে যে তাদের মেয়ের কবরটি পাকা হোক তারা খুব করে চাইছেন। তো আমরা তো দায়িত্ব নিচ্ছি, ঢাকা এফএম অবশ্যই পাশে দাঁড়াবে, তারপরেও যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান তাদের এই ক্ষুদ্র কিছু চাওয়াতে, যারা সাড়া দিতে চান আমাদেরকে এস এম এস করে জানাতে পারেন 1626 এই নাম্বারে। এস এম এস এর শুরুতে লিখবেন ওজি স্পেস নাম স্পেস ফোন নাম্বার। অনেক এস এম এস দেখতে পেয়েছি, অনেকেই সহযোগিতা করতে চাইছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে, আমাদের অন্ধকার গল্পের টিম মেম্বার যারা রয়েছেন তারা কাল থেকে ফোন করবেন এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে আপনি এদের পাশে এসে দাঁড়াতে পারবেন, কিভাবে খুব সহজে তাদের সঙ্গে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ রাখতে পারবেন, সবকিছু তাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন। আচ্ছা, ফেলানির বাবার মোবাইল নাম্বার জানতে চেয়ে আমাদেরকে এস এম এস করেছেন। আপনি অন্ধকার গল্পের যে ফ্যান পেজ সেখানে আপনি আপনার এই প্রশ্নটি লিখে ইনবক্স করুন, ওই অন্ধকার গল্পের ফ্যান পেজ অ্যাড্রেসটি জানি, সেটা হচ্ছে facebook.com/og90.4। এখানে গেলেই আপনি আমাদের পেজটি পাবেন, লাইক দিবেন, মেম্বার হবেন এবং ইনবক্সে মেসেজ করে এই প্রশ্নটি পাঠাবেন, আমাদের টিম আপনাকে ওর বাবার নাম্বারটি আপনাকে পোস্ট করবে, আপনাকে মেসেজে পাঠিয়ে দেবে রিপ্লাইতে। শরীরপুর থেকে রাসেল লিখেছেন, ভাইয়া আমার বাড়ি বর্ডার এলাকায়। আচ্ছা, তিনিও জানিয়েছেন যে এই ধরনের ঘটনা তিনি খুবই সত্যি দুঃখিত। অনেকে এস এম এস করেছেন, শুধু এটুকুই ফেলানির হত্যার বিচার চাই, শুধু এটুকুই। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন এনায়েত হোসেন মিরপুর থেকে, ফেলানির কাহিনীটা শুনে অনেক কাঁদছি, পরম করুণাময় আল্লাহর কাছে ফেলানির আত্মার চির শান্তি কামনা করছি, আমিন। মনির হোমনা থেকে তিনি লিখেছেন, মা আপনি কাঁদবেন না, আপনার কান্নায় সারা পৃথিবীর মানুষ কাঁদছে, আপনি আল্লাহকে ডাকেন। মনির, এই মা জাহানারা ইসলাম যেদিন তার বড় মেয়ে ফেলানিকে বিয়ের উদ্দেশ্যে স্বর্ণালঙ্কার পরিয়ে সুন্দর জামা কাপড় পরিয়ে বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে পাঠিয়েছিলেন, ঠিক সকাল 10টায় যখন বিদায় দিয়েছিলেন তখন থেকে তিনি আল্লাহকে ডাকছেন এবং আজও পর্যন্ত তিনি তার সৃষ্টিকর্তাকে ডেকে চলেছেন। মাইনুল ইসলাম তিনি এস এম এস করে জানিয়েছেন তিনি পাশে এসে দাঁড়াতে চান, ধন্যবাদ মাইনুল। তুফান রয় দিনাজপুর থেকে তিনি লিখেছেন যে তুফান জানিয়েছেন যে ভগবান তাকে স্বর্গবাসী করুক। দোয়া করুন সবাই। সাইফুল ইসলাম বিজয় ভবানীপুর ভৈরব থেকে, তিনিও সহযোগিতা করতে চান দেখতে পাচ্ছি। ইঞ্জিনিয়ার রায়হান রায় তিনি লিখেছেন, গত 2 জানুয়ারি শুক্রবার সকাল 11টায় আমি নওগাঁর ধামুইরহাট সীমান্তে গিয়েছিলাম এবং বিএসএফ গেটে গিয়েছিলাম। অনেক ভয় আর আশঙ্কা ছিল বারবার বিএসএফ এর, ওখানে যাওয়ার পর আমার ফেলানির কথা মনে হচ্ছিল। ওকে, নাইট প্রিন্সেস তিনি লিখেছেন, অমিয় ঘোষদের মতো যারা রয়েছে তাদের পৃথিবীতে, তারা যদি না পায় বিচার পরকালে নিশ্চয়ই তাদের এই শাস্তি তারা পেয়ে যাবে। আমাদের সঙ্গে কুড়িগ্রাম থেকে আমাদের একজন সাংবাদিক বন্ধু রয়েছেন, এই সাংবাদিক বন্ধুটির নাম হচ্ছে শাহিন, আমরা তার সঙ্গে কথা বলব। হ্যালো শাহিন বলছেন কুড়িগ্রাম থেকে। জি শাহিন বলছেন আপনি কুড়িগ্রাম থেকে? জি আমি ঢাকা এফএম থেকে বলছি, জুয়েল অন্ধকারের গল্প স্টুডিও থেকে। এত রাতে আপনাকে ফোন করবার জন্য একটু ক্ষমা চেয়ে নিই, এবং আজকে আমাদের সঙ্গে ফেলানের বাবা মা রয়েছে। তো এই ঘটনাটি তো আপনি আপনার এলাকায় ঘটনাটি ঘটেছে, আপনি নিজে প্রত্যক্ষ করেছেন, আপনি কাভারও করেছেন পত্রিকাতে, তো আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে ওই দিনের ঘটনা আপনার কিছু মনে পড়ছে কিনা। আমি দুঃখিত এত রাতে আপনাকে এই প্রশ্নটি করতে হচ্ছে, কিন্তু আমাদের সঙ্গে লাখ লাখ শ্রোতা রয়েছেন, তারা একটু যারা ওই এলাকার প্রতিনিধি তাদের কাছ থেকে শুনতে চান।
ওই দিনের ঘটনা অত্যন্ত ছিল মর্মাহত ঘটনা। তো মানে ভোরবেলার ঘটনা, ভোরবেলার যে পরিস্থিতি ছিল ওখানে ফেলানি যে কাঁটাতারের মানে আটকানোর খবরটি আমি পাওয়ার পরেই সেখানে ছুটে যাই, এবং ওখানকার যে পরিস্থিতি এবং এই লোমেন্স সংলগ্ন যে বাড়িগুলো আছে তাদের কাছ থেকে আমি শুনতে পারলাম, এবং তারা বসবাসকারীরাও জানালেন বলে এইরকম অবস্থা, ওই ফেলানি আত্মচিৎকার দিচ্ছিল পানি পানির জন্য, এবং বাবা আমাকে বাঁচাও বাঁচাও এই শব্দগুলো তারা ওই মুহূর্তে তারা পেয়েছিল। তো ওখানকার পরবর্তীতে আরো কয়েকজনের সাথে কথা বলা হয়েছিল, দালালদের খপ্পরে পড়ে কিন্তু ঘটনা মূলত এইরকম হয়ে গেছিল।
জি তো আপনারা তো এখনো পর্যন্ত এই পরিবারের সঙ্গে রয়েছেন এবং সব ধরনের আপডেটস জানেন, বিচার আবারও শুরু হয়েছে?
হ্যাঁ, বিচার শুরু হয়েছে, কিন্তু বিচারের মানে ওখানে যে মানুষের যে ওই সময়ের যে একটা যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই বিচারের পাওয়ার যে সুবিচার, সেই সুবিচার তো না পাওয়ার কারণে ওখানকার মানুষের যে মানে সীমান্তে লোম্যান্সের যে ঘটনা এটার কিন্তু নিয়ে বসবাসকারীরাও এখন কিন্তু সংকীর্ণ রয়েছে। এই কারণেই, কারণ প্রায় ঘটনায় ঘটতো এই সীমান্ত গুলোতে বিএসএফ গুলি করতো, গুলি করার পরে মারা যায় অনেক যুবক, অনেক স্কুল কলেজের ছাত্রও মারা গেছিল ফেলানির পরে। পরের বছরেই আবার আর এক ফুলবাড়ি ডিগ্রি কলেজের মকসিদুল নামের আরো স্টুডেন্ট ওখানে বিএসএফ গুলিতে মারা যায়। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর বিচার কোনো না কোনো একটা ফল মানে এই বসবাসকারী সীমান্ত বসবাসকারীরা একটা দেখতে চায়। তো এই নিয়ে একটা মধ্যেই যেহেতু বারবার পিছিয়ে যাচ্ছে বিচার, আর বিচারটা যদি ভালো বা একটা রেজাল্ট পায় তাহলে বসবাসকারীরাও একটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারবে, তারা লোম্যান্স যাবে কিনা বা লোম্যান্স গেলে গুলি হলে তখন তার একটা মানে চিন্তা ভাবনা করবে। এই সীমান্ত বসবাসকারীরা এইটাই একটা মানে দেখতে চাচ্ছে।
জি, আদালত এবং বিচার প্রক্রিয়ার প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে, এবং আমরা আশা করছি নিশ্চয়ই এই পরিবার তাদের সঠিক বিচারটি পাবে। আপনার কাছে শেষ প্রশ্ন, তাদের পারিবারিক অবস্থা এখন কেমন? আমরা তাদের কাছ থেকে জানবো, কিন্তু একজন সাংবাদিক হিসেবে আপনি আসলে কতটুকু জানেন এই পরিবারের পারিবারিক অবস্থা কেমন, এবং তাদের প্রতিবেশী তাদের আত্মীয় স্বজনের যে প্রতিক্রিয়া সেটা এখন কি অবস্থায় রয়েছে?
তো আপনি তো মানে আমরা ইতিপূর্বেই জানেন, সেটা হলো যেহেতু হতদরিদ্র পরিবার, হতদরিদ্র পরিবারের কারণে সে মানে এনডিএ গিয়েছিল কাজের সন্ধানে, কাজের সন্ধানে ওখানে বসবাস করছিল। তো এই সুবাদে যাওয়া আসা করত দূরদেশেই, তো মানে পারিবারিক পরিবার অত্যন্ত নাজুক অবস্থা, তাদের শুধু ভিটেচালা জমি খাউনি জমি নাই, ভিটেচালা যে জায়গাটুকু এইটুকু আছে, তো এইটা তার পারিবারিক অবস্থা। তবে ওই মুহূর্তে ওই যে স্বরাষ্ট্র মন্ত্রী তৎকালীন যখন আসছিল তাদের বাড়িতে, তো ওই সময় ওই সময় ওই এলাকার মানুষের একটা মানববন্ধন করছিল, বিভিন্ন অনুষ্ঠানও করছিল, তারা বলছিল বলে ফেলানির যে ইতিহাস এইটা একটা সৃষ্টি হয়ে থাক, এবং ফেলানির যে সড়ক নামকরণ করা হয়েছিল ওই জায়গায়, তো ওই সড়কগুলো এখন যদি কোনো সংস্কার করে নেই, এলাকার আত্মীয় স্বজন সবাই বলছিল একটা ফলানি রাস্তার যে নামকরণের কথা সেটা কিন্তু এখনো করা হয়নি।
ওকে ওকে ওকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সাংবাদিক বন্ধু শাহিন ভাইকে, কুড়িগ্রাম থেকে এত রাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, ভালো থাকবেন। এবং আমাদের সবার দাবি, দেশবাসীর দাবি, যারা আপনারা ওই এলাকার, যারা কুড়িগ্রাম জেলায় যারা রয়েছেন এরকম সাংবাদিক বন্ধুরা, তারা পরিবারের সঙ্গে থাকবেন এবং তাদের তার যেন ন্যায় বিচার পান, এই জন্য আপনারা পাশে থাকবেন। কথা হচ্ছিল কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন একজন সাংবাদিক বন্ধু, শাহিন তার নাম। আচ্ছা, আমরা কিরিটি রায় আমাদেরকে বলছিলেন, নূর ইসলাম ভাই আপনাকে একটু জিজ্ঞেস করি, কিরিটি রায় বলছিলেন যে ওই দিন নাকি আরো অনেকেই আপনাদের সঙ্গে পার হচ্ছিল, এটা কি ঠিক?
না,
ওই দিন শুধু আপনি এবং আপনার মেয়ে, আমি সেটা শুনেছিলাম, কিন্তু উনি কোথা থেকে ইনফরমেশন
পেয়েছেন? তারা তিনজন ছিল আর আমি আর শুধু মেয়ে, আর কেউ না।
আচ্ছা আচ্ছা, উনি আসলে বলতে চেয়েছিলেন যে এভাবে অনেকে পার হয় কিন্তু ওই দিন শুধু আপনি এবং ফেলানি ছিল, দুজনই ছিল,
আর কেউ না।
যারা আমাদেরকে লিখছেন 16260 এই নাম্বারে, তাদেরকে ধন্যবাদ। দীপু টাঙ্গাইল থেকে, তিনিও এই পরিবারের পাশে এসে দাঁড়াতে চান। মাহি নামে একটা মেয়ে আমাদেরকে এসএমএস করে জানিয়েছেন, জানার আপার কাছে লিখেছেন যে, মা আমি মাহি, আপনার মেয়ের মতো মা, আপনি কাঁদবেন না প্লিজ।
ধন্যবাদ। তো
আমি যে আমার কাছে জানতে চাইতেছে আমার মেয়ের মতো হইয়া, যে ওনারা জানা আমার পাশে থাকে, আমি তাদেরকে ধন্যবাদ দিলাম, আল্লাহ জানলেন তাদেরকে ভালো করে, কিন্তু ওনারা জানা আমাদের পাশে থাকে।
জি অবশ্যই, আমরা চেষ্টা করব সবসময় আপনাদের পাশে। দেশবাসী আজকে যারা শুনছেন এই মুহূর্তে ঢাকা এফএম 90.4 দেশে এবং দেশের বাইরে, তারা অত্যন্ত আবেগ আপ্লুত, তারা আবেগ প্রবণ হয়ে পড়েছেন এবং তারা সবসময় আপনাদের সঙ্গে ছিলেন, ফেলানির জন্য তারা কেঁদেছেন, সবসময় তাদের বিচারের দাবি কিন্তু তাদের সবার মধ্যেই ছিল, আমাদের এদেশের মানুষের মধ্যে, তারা তো ছিল, আজকে তারা আপনাদেরকে জানাতে পারছেন। এতদিন হয়তো আপনাদেরকে কোন জায়গায় এভাবে তারা লাইভ, কোন রেডিওতে, কোন টেলিভিশনে হয়তো আপনাদেরকে এভাবে পাইনি, আজকে তারা আপনাদেরকে পেয়েছে, এই জন্য তারা তাদের অনুভূতিগুলি আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। এবং আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, লাখ লাখ মানুষ আপনাদের পাশে রয়েছে এবং তাদের দোয়া রয়েছে,
তাদের ধন্যবাদ
এই আমাদের এই বোনটির জন্য, আমাদের এই মেয়েটির জন্য। শওকত, তিনি কুড়িগ্রাম থেকে এসএমএস করেছেন। সাইদা রুবি যাত্রাবাড়ি থেকে, তিনি লিখেছেন যে, ফিলানির বাবা মার জন্য কষ্ট হচ্ছে, আমি শুধু এটুকু বলবো যে এটা যদি সলভ না হয় তাহলে ভাই বোন তাদের কাছে ফিলানির মায়ের কান্না নয়, সারা বাংলা মায়ের কান্না। আমি খুব ছোট, আমি এবার জিএসসি পরীক্ষা দিয়েছি। আচ্ছা রুবি, অনেক ধন্যবাদ। খুব ছোট রুবি এই মেয়েটি, হয়তো বা ফিলানির বয়সেরই একটা মেয়ে। তিনি লিখেছেন যে, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, অবশ্যই আমাদের বোন ফেলানির জন্য। অবশ্যই রুবি, তোমাকে অনেক ধন্যবাদ,
আল্লাহ জানে ভালো রাখুক তার রুবিকে।
তুমি যাত্রাবাড়ি থেকে আমাদেরকে শুনছো এবং এই ঘটনা তোমাকে স্পর্শ করেছে, তোমার দোয়াতেও কিন্তু হয়ে যেতে পারে সেই বিচারটি, কাঙ্ক্ষিত বিচারটি। ওকে, ঢাকা এফএম। আচ্ছা মুকুল, তিনি লিখেছেন ফেলানির বাবা মায়ের মোবাইল ফোন নাম্বারটি চান। আমি আগেই বলেছি, যারা তাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাদের বিস্তারিত ঠিকানা, ফোন নাম্বার আমরা আমাদের অন্ধকারের গল্পের ফ্যান পেজে যোগাযোগ করতে হবে। আমাদের ফ্যান পেজ ইনবক্সে আপনি যদি প্রশ্নটি পাঠান মেসেজের মাধ্যমে, তাহলে হয়তো আপনাকে রিপ্লাইতে আমরা ফোন নাম্বারটি দিয়ে দিব। কোথাও কোনো কমেন্টটি ওপেন, কোথাও আমরা নাম্বারটি পোস্ট করব না। আপনি যদি সত্যি পেতে চান তাদের ঠিকানা, তাদের যোগাযোগ করবার কোন মাধ্যম, কোন নাম্বার, ইনবক্সে প্রশ্নগুলি পাঠাবেন, আপনাদের চাওয়াটা ইনবক্সে পাঠাবেন, আমরা রিপ্লাইতে ইনবক্সে পাঠিয়ে দেবো। শ্রীনগর থেকে এসএমএস করেছেন। এরপরে রিজাউল লিখেছেন, লোকমান আফরোজা আফরিদপুর থেকে, তিনি লিখেছেন যে, অন্ধকারের গল্প কবে কবে হয় আফরোজা? অন্ধকারের গল্প প্রতি রবিবার রাত 10:30 মিস করবেন না আশা করছি। আচ্ছা মাহি জিজ্ঞেস করছে, আচ্ছা এই প্রশ্নের উত্তর ওর বাবা মা হয়তো বা দিতে পারবে না, কারণ ওই জায়গাটাতে তার বাবা মা ছিল না। তারপর আমরা প্রশ্নটি করতে পারি। মাহি নামে আরেকজন বন্ধু সাভার থেকে জিজ্ঞেস করেছে যে, ও যখন গুলিবিদ্ধ অবস্থায় পানি পানি করছিল তখন আশপাশের লোকজন একটু কেউ কি সাহায্য করতে এগিয়ে যায়নি, একটু পানি তাকে খাওয়াতে পারেনি?
গেলে তো বিএসএফ গুলি করবে, সেই জন্য তো কেউ কাছে যেতে পারেন নাই।
আমাদের দেশের এই আমাদের এইদিকে যারা ছিল তারা কেউ যেতে পারেনি,
তার মানে বেড়াতে যে সীমানাটা আছে বিএসএফ দেখলে তো গুলি করে, এমনি দিনের বেলায় বিএসএফ দেখলে গুলি করে, দিনের বেলায় এরম বিএসএফ তো মনে হয় এই জন্য তো বিএসএফ।
মানে তারা কি এপারে থাকলে গুলি করে নাকি সীমান্তের ওইদিকে?
তাদের কোন সীমান্ত মনে হয় গেলে মনে হয় মাল জাল কোন না নিলো তাও দেখলে মনে হয় হাকাই মারে, হারাই হাকাই গুলি করে ফেলায়।
মানে কেন মারে বলে আপনার মনে হয়?
কেন মারে আমি এই জন্য তো বারো সরের কাছে আমি এটি আরদার যে বিএসএফ সদস্যরা কেন এত গুলি করে, কি দুষ করে? ভারতের লোক তো আমাদের বাংলাদেশে এসে ঘুরে যায়, আমার তো কিচ্ছু বলি না, তাদের কিচ্ছু বলি না। আমাদের লোক এত মারা ধরে বাংলাদেশ হলে আমাদের এই যে স্থানীয় লোকগুলো এত।
আচ্ছা, আমার মনে হয় এখানে যখন তারা সীমান্ত পার হয়, সীমান্ত পার হয়ে ওইদিকে যায়, তখনই বোধ হয় গুলিটা তারা করে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন দেখেছি যারা বিশেষ করে গরু আনা নেয়া করে বিভিন্ন বর্ডার দিয়ে, তাদেরকে হ্যাঁ যারা গরু চুরি করে পাচার করে, হ্যাঁ
মারতে পারে।
এখানে তো ইন্ডিয়ানরাও জড়িত এই এই গরুর চোরাচালানের সঙ্গে, তাই না?
ইন্ডিয়ার দালাল দুলে তো মেন, ওরা যদি দালালগিরি করা বন্ধ করে তাহলে কোন এরকম ঘটনা হবে না।
জি জি, তো আসলে কিছু যুক্তিসঙ্গত কারণ কিন্তু রয়েছে এর পেছনে, কিন্তু ফেলানির ব্যাপারটা আসলে কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। ১৩ বছরের মেয়েটির কি অপরাধ, তাকে গুলি করা হলো
পবিত্র মেয়েটা? আমি ঘরের ভিতরে মানুষ করে আমি দোকানদারি করছি আর কষ্ট করে মেয়ে আমি ঘরের ভিতরে মানুষ করে নিয়ে আসি, কোরআন শরীফ পড়া মেয়ে আমার, পবিত্র মেয়ে আমার,
এত ঠান্ডা এত শান্ত এই মেয়েটি, খুব বেশি কথা বলতো না, চুপচাপ থাকতো হাসতো।
আর মেয়ে ভাই বোনের সারাদিন রান্না বাড়া খাওয়াই তো, স্কুলে দেওয়া বাড়ে তো, এটাই আর ঘরের ভিতরে ফেলানি কাজ করছে সব সময়। সবাইকে রান্না বাড়া সবাই আজাদ যত্ন করতো তার ভাই বোনকে, আর কোরআন শরীফ পড়াশোনা করতো, আরবি পড়াশোনা করছে, সে ফুলের মতন পবিত্র মেয়ে।
তো এই শান্ত শিষ্ট এই লক্ষ্মী, এই মেয়েটির কি দোষ ছিল যে মাত্র পাঁচ ফিট দূর থেকে তাকে বুকে গুলি করতে হবে? যে মুয়ে আছে কাটা তারে বেড়াতে উঠছে ছোট্ট একটা মেয়ে, তার কি অপরাধ? সে কি চোরাচালানি ছিল? তার কাছে কি অনেক বড় কিছু ছিল লাগেজ? না, সে কোন অপরাধী? তার অপরাধ এটাই যে সে জানতোই না যে এভাবে বাংলাদেশে যেতে হবে, মানে কোনো কিছু বুঝুবার আগেই তাকে এভাবে মৃত্যুবরণ করতে হয়। ফারহা আবার এসএমএস করেছেন, আচ্ছা তিনি বলেছেন যে মা আপনি কাঁদবেন না, কারণ তিনি লিখেছেন যে আপনার মেয়ে আপনার বুকে রয়েছে এবং লাখো মানুষের বুকে রয়েছে এবং আল্লাহ পাক আপনার সহায় হবে। কাজী সামাদ তেজগাঁও থেকে এসএমএস করেছেন, আই ক্যান হেল্প হিম, আচ্ছা আপনি সাহায্য করতে চান। আরো একবার জানাই যারা এই পরিবারটির পাশে এসে দাঁড়াতে চান তারা চাইলেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এসএমএস এর শুরুতে লিখবেন ওজি স্পেস নাম স্পেস ফোন নাম্বার, ব্যাস এটুকুই। জনাব সামাদ, কাজী সামাদ আপনি তেজগাঁও থেকে এসএমএস করেছেন, আপনার এসএমএস এর শুরুতে লিখবেন ওজি স্পেস আপনার নামটি, তারপর আপনার ফোন নাম্বার লিখে এসএমএস টি পাঠিয়ে দিন, আমরা যোগাযোগ করব। ওকে, শামসুল হক রংপুর থেকে এসএমএস করেছেন, আমি কাল ঢাকা এসেছি, ফেলানি আমার বোন, আমার খুব কষ্ট হচ্ছে, বাবা মা আপনারা ফেলানির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বোন ফেলানিকে অনেক ভালো রাখে এবং ঢাকা ফোনকে ধন্যবাদ দিয়েছেন।
তাদেরকে ধন্যবাদ।
ওকে, বিভিন্ন কথা উঠে এসছে কিন্তু যে কেন তাকে হত্যা করা হল, ওদের অপরাধ হয়তো বা ছিল, ফেলানির বাবা নুরুল ইসলাম এবং ফেলানির অপরাধ ছিল যে বৈধ পাসপোর্ট না থাকায় অবৈধ পথে তারা সীমান্ত পাড়ি দিচ্ছিল, কিন্তু এই অপরাধের শাস্তি কি গুলি করা? গুলি করা এবং এরকম ছোট্ট একটা মেয়েকে গুলি করা কি সমাধান? আবারও বলছি বিচার প্রক্রিয়ার প্রতি আমাদের আস্থা রয়েছে এবং আমরা সঠিক বিচার পাব। আমরা আশা করব যে সীমান্তরক্ষী বাহিনী এক অমিয় ঘোষের জন্য এই বদনাম তারা মাথায় নেবেন না। যে অমিয় ঘোষ, আমি জানি না যে অমিয় ঘোষ কেন, তিনি মানসিকভাবে অসুস্থ কিনা নাকি কি কারণে, আমরা যতটুকু শুনেছি ফেলানির বাবার কাছ থেকে যে কিভাবে তার মৃত্যুটি হয়েছে, কিভাবে সে তার মেয়ে গুলিবিদ্ধ হয়েছে, সো আমার কাছে কোনো উত্তরই আসছে না। রাফি আনন্দ শাওন তিনি লিখেছেন, মা তুমি কাঁদবে, আমরা আছি তোমার পাশে, তুমি কাঁদবে না প্লিজ, বিচার তুমি পাবেই মা, তুমি লড়লে এবং আমরা ভালো থাকব। ওকে, আমি উপস্থাপকের সঙ্গে কথা বলতে চাই, প্রদীপ বর্মন ফরিদপুর থেকে। প্রদীপ, আমরা তো ফোন কল নেই না, আমরা ফোন কল করি, আপনি ঠিক কি বিষয়ে কথা বলতে চান আমি জানি না, আমার নাম জুয়েল, আপনি চাইলে অন্য সময়, আমি আরো অনেক সময় ঢাকা এফএম এ লাইভ থাকি, সেই সময় আপনি এসএমএস অথবা এখনো আপনি এসএমএস আপনার প্রশ্নটি যেটা নিয়ে কথা বলতে চান সেটা আপনি করতে পারেন আপনার প্রশ্নটি, ঠিক আছে? আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুকে করলে খুব ভালো হয়, যদি আপনার প্রশ্নটি অনেক বড় হয়, উত্তরও আশা করছি অনেক বড় দিতে হবে আমাকে, তো ফেসবুকে দিলেই প্রশ্নটি ভালো হয়। প্রদীপ বর্মন ফরিদপুর থেকে এসএমএস করেছিলেন, ওহাব নগাঁও থেকে এসএমএস করেছেন, অমিয় ঘোষের বিচার তিনি বলেছেন, এবং এমন বিচার হোক যেন আর কোন ফেলানিকে এভাবে চলে যেতে না হয়। আমরাও সেই প্রত্যাশায় রয়েছি, এবং আবারও বলছি, বারবার করে বলতে চাই, যেহেতু বিচারাধীন রয়েছে বিষয়টি, এবং দেরিতে হলেও বিচার শুরু হয়েছে, এবং নুরুল ইসলাম দুবার গিয়ে সাক্ষ্য দিয়ে এসেছেন, এবং তিনি বিস্তারিত বিএসএফ এর যে আদালত, নিজস্ব যে আদালত কুচবিহারে, সে আদালতে গিয়েছেন। বাংলাদেশের বিজেপি যারা পরিচালক, একজন পরিচালক যিনি গিয়েছিলেন, একজন পরিচালক মহোদয় এবং আরো অনেকেই গিয়েছিলেন তার সঙ্গে, এবং তারা তাদের দাবি, তাদের সাক্ষ্য দিয়ে এসছেন, এবং আমরা এই বিচার প্রক্রিয়ার প্রতি আমাদের পূর্ণ সম্মান, পূর্ণ আস্থা রয়েছে, এবং আমরা বিচার, সঠিক বিচার প্রত্যাশা করছি। এই মুহূর্তে স্থগিত মামলা কার্যক্রম, কিছুদিন পরে আবার মার্চ থেকে আবার শুরু হবে। বাবা মা অনেক ধরনের মন্তব্য করেছেন, অনেক বন্ধুরা অনেক ধরনের মন্তব্য করেছেন, তবে বাবা মার যে মন্তব্য ঢাকা এফ এম এর মাইক্রোফোনে তারা করেছেন, এই মন্তব্য আসলে একান্তই তাদের নিজস্ব বিষয়, এবং বিচার প্রক্রিয়া নিয়ে আমরা আসলে আর এর বেশি কোনো মন্তব্য করতে চাই না। আমাদের বোনের বিচার দাবি করতে চাই, আমাদের বোন হিসেবে, আমাদের মেয়ে হিসেবে, আমাদের কন্যা, ঠিক এই কারণে আমরা একটা বিচার দাবি করতে পারি। এছাড়া বিচার সুষ্ঠু হচ্ছে কিনা, স্বচ্ছ হচ্ছে কিনা, এটা নিয়ে আসলে ঢাকা এফ এম কোনো মন্তব্য করতে চায় না। আচ্ছা, এই মুহূর্তে কি অবস্থায় আছেন নুরুল ইসলাম? কিভাবে দিন কাটছে, কি করছেন?
বর্তমানে আমি দিন খুব কঠিন যাইতেছে দিন, আমি বাসায় আসা, পাঁচটা বাচ্চা পড়াশোনা করাইতেছে, টাকা নাই, কিভাবে চলাইতেছি আমি উপর আল্লাহ জানে, কষ্টের দিন কাটাইতেছি বর্তমানে। আমরা
ওই যে ঘটনাটির পরে আপনারা চলে আসতেন, আর কি গিয়েছিলেন ইন্ডিয়াতে?
না, যাইনি, আর সব তো আমি ছাড়ি আছি, ওখানে দোকানটা অন করতাম, আমি খালি হাতে আসছি, দোকানটা সব ফালে থেকে।
আর ইন্ডিয়াতে যাওয়া হয়নি?
না, আর ইন্ডিয়াতে যাবো না, আল্লাহ যদি এখন, আমি সরকার সহযোগিতা চাইছি, যে সরকার যদি আমার সহযোগিতা করে, তাহলে আমি এই বাংলা, আমার নিজস্ব বাংলাদেশে আমি থেকে যাব, আর আর কোনো জায়গায় যাবো না।
অবশ্যই আশা করছি সরকার আপনার পাশে
থাকবে। ছোট থাকতে তো আমি খাওয়া পাইনি, এই জন্যই আমি গেছি। আশা করি আমার সরকার সহযোগিতা করতেছে, আরো করবে। আমি সরকার কাছে
ধন্যবাদ, আপনার পাশে দাঁড়িয়েছে।
জি জি, সরকার আমার পাশে দাঁড়িয়ে আছে, আরো দাঁড়াবে, আমি এর আশা করি সরকার কাছে, আর সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার জানে আমার পাঁচটা বাচ্চা কাছে আছে, লেখাপড়া জানে সুযোগ করে দেয়, আর আমাদের পাশে জানে থাকে, আমি এরই আশা করি সরকারের কাছে।
অবশ্যই
সরকারের আমি কোনোদিন দোষ দিই না, সরকারও চেষ্টা লাগাইতেছে আমার মেয়ের।
আমরা সেটা প্রত্যক্ষ করেছি, সরকার এবং বিজেপি,
মাননীয় প্রধানমন্ত্রী, আমি খুব জানাইতেছি ধন্যবাদ
প্রধানমন্ত্রী,
আমার জানি মেয়ের সবাই,
সবাই যারা এই দেশের নেতৃস্থানীয় যারা রয়েছেন, তারা সবাই চেয়েছেন যে এটা সুষ্ঠু বিচার হোক,
সারা বিশ্ব মানুষই জানে যে ফালানি বিচারটা জানি সঠিক হোক, তারা এটি চাইতেছে, আর আমরাও চাইতেছি এটি, যে ফালানি বিচারটা সঠিক জানি হয়।
জি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু আমাদের সবারই একটাই দাবি, যে ফেলানি হত্যার বিচার আমরা চাই।
ভবিষ্যতে আর এরম জানি কোন মা বোনের এরম জানি কানতে না হয়, আমার মা যেরকম কানছে বাপ হইয়া।
জি অবশ্যই, না, এই পরিস্থিতি যেন কখনো কারোর সামনে না আসে। একজন মায়ের দিক থেকে যদি চিন্তা করি পরিস্থিতিটা কেমন, বিয়ের জন্য মেয়েকে পাঠালেন, তারপর মেয়ের কোনো খবর নেই,
হাতে ঠিক আছে নিয়ে নিয়ে গেল আমার মেয়েকে,
41 দিন পর এসে মেয়েকে দেখলেন কবরে। আর বাবার কথা তো আরো মর্মান্তিক, তার হাতে ধরা আছে মেয়েটি 5 ফিট দূর থেকে, তাকে রাইফেল দিয়ে তার মেয়ে 13 বছরের মেয়েটিকে গুলি করা হল, এবং সেই মেয়েটিকে ফেলে যখন গুলিটা করা হল, তখন চিৎকার করে ফেলানি ডাকছিল আব্বা, এবং যখন মেয়েটি পানি পানি করছিল, বাবা পানি না দিয়ে, পানি দেবার মতো অবস্থা তার ছিল, তাকে রেখে ওই অবস্থায় ময়ে রেখে আসছিলেন, এবং তারপর চারটি ঘন্টা
রোদের মতো শুকাইছে আমার মেয়ে, উল্টে করে পাখির মতন গুলি করে এই রোদের মধ্যে শুকিয়ে রাখছে মেয়ে, রোদের মধ্যে শুকাইছে আমার মেয়ে, হেঙ্গেলের সাথে কিরম ভাবে তার মধ্যে ঝুলে রাখছে রোদের মধ্যে, যেন মানুষ পাখি একটা শুকে শুকায়, যেন মা সুটকি করে ওরম সুটকি করছে আমার মেয়েকে রোদের মধ্যে শুকিয়ে।
সো আর কি বা বলার আছে, এই পরিবার আর কখনোই ইন্ডিয়াতে ফেরত যাবে না, যেখানে তাদের সংসার, তাদের কন্যা, তাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং সবকিছু ছেড়ে ছুড়ে তারা সেই পরিবার তাদের বাকি পাঁচটি সন্তানকে নিয়ে তারা এদেশে ফিরে এসেছেন। কুড়িগ্রামে তারা অবস্থান করছেন এবং সেখানে কিছু একটা করবার চেষ্টা করছেন। এই পরিবার আসলে পাঁচটি ছেলে মেয়ে নিয়ে টিকে থাকাটা একটু কষ্ট, তাদের জন্য কষ্টকর হয়েছে। বাংলাদেশ সরকার তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং নুরুল ইসলামের বক্তব্য অনুযায়ী তারা সবসময় দাঁড়াবে বাংলাদেশ সরকার, তিনি আশ্বস্ত হয়েছেন। এবং আমাদেরও কিন্তু একটা দায়িত্ব রয়েছে এবং আমরা চাইলেই পারি, খুব আহামরি কিন্তু কিছু না, একটু সদিচ্ছা, একটু চাওয়া যে এই বাবা মা পরিবারের পাশে একটু দাঁড়ায়। যারা এই ডাকে সাড়া দিতে চান তারা আমাদেরকে এসএমএস করে জানান, এসএমএস এর নাম্বারটি হচ্ছে 16260। শুধুমাত্র যারা ফেলানির বাবা মায়ের পাশে দাঁড়াতে চান, ফেলানির ভাই বোনের পাশে দাঁড়াতে চান, তারা এসএমএস শুরুতে লিখবেন ওজি, ও জি অন্ধকার গল্পের শর্টকট, ওজি স্পেস নাম স্পেস ফোন নাম্বার লিখে 16260 16260 এই নাম্বার এসএমএস করবেন। আর যারা ফেসবুকে লিখতে চান facebook.com/ঢাকাফোন90.4 ইনবক্সে জানাবেন। যারা সাহায্য করতে চান কোনো ফোন নাম্বার আমাদের কোন স্ট্যাটাস এর কমেন্টে কোনো ফোন নাম্বার পোস্ট করবেন না দয়া করে। অন্ধকার গল্পের যে ফ্যান পেজ সেখানে আরো বিস্তারিত, তাদের ফোন নাম্বার যদি চান তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি নিজে গিয়ে হেল্প করতে পারেন। আমাদের মাধ্যমে হেল্প করতে হবে কোনো কথা নেই, আপনি নিজে তার সঙ্গে যোগাযোগ করে আপনাকে আমরা চাইব যে আপনি নিজে গিয়ে এই পরিবারের পাশে দাঁড়াবেন। অন্ধকার গল্পের ফ্যান পেজে আমরা তাদের ছবি দিয়েছি, ঢাকা এফএম এর যে ফ্যান পেজ সেখানে আজকের এই অন্ধকার গল্পের এপিসোডের উপর ভিত্তি করে অনেকগুলি ছবি দিয়েছি। প্রথম পোস্টে তো তাদের স্টুডিও পিকচারটা রয়েছে, আজকে যারা ছিলেন ফেলানের বাবা নুরুল ইসলাম, মা জাহানারা বেগম ছবি তুলেছেন, জানাতো ফেরদৌস শিপন এই ছবিটা আমরা পোস্ট করেছি। এবং এরপরে যে পোস্টটি আমরা করেছি আমাদের ঢাকা এফএম এর ফ্যান পেজে ফেলানের কিছু দুর্লভ ছবি, কমলা রঙের সোয়েটার, অনেক সুইট, অনেক কিউট, সেই শান্তশিষ্ট ফুলের মতো দেখতে আমাদের এই বোনটি, আমাদের এই মেয়েটির ছবি রয়েছে ফেলানি। এবং এরপরের দুটি ছবি মর্মান্তিক, গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত ফেলানি এবং মৃতদেহ, মৃতদেহের একটা ছবি। সো অনেক ধন্যবাদ যেখান থেকে আজকে আমাদের সঙ্গে ছিলেন। জানার আপা আপনার কাছে যাই, ইন্ডিয়াতে তো আর ফিরে যাবেন না?
না, এখন আর ইন্ডিয়াতে ফিরে যাব না। এখন আশা করি যে বাংলাদেশের সরকার বা ভারত সরকার বা এই যে আন্তর্জাতিক হিসাবে ওনাদের কাছে আমি বিচারটা চাইছি, ওনারা যেন সুস্থভাবে বিচারটা করে দেয়। আর এই আমার পাঁচটা বাচ্চা, এটা তো বাংলাদেশের সরকার উনি সবসময় দেখতে চাইছে বা লেখাপড়ার খরচা এগুলাও উনি দিতে চাইছে বা আশা করি উনি দিবে। হ্যাঁ, উনি আমাদের পাশে আছে, উনারে আমি অনুরোধ জানাই উনি যেন সবসময় আমাদের পাশে থাকে।
জি, আপনি কি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের কথা বলছেন?
হ্যাঁ,
বাংলাদেশের রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার এই দাবিটি, ইনশাল্লাহ আমরা আশা করছি আপনার এই চাওয়া তাদের কাছে পৌঁছে যাবে। সরকার এবং যারা রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন আপনাদের এলাকাতে তারা তো থাকবেনই, আমরা যারা রয়েছি, আমরা যারা আপনাদের সন্তান, আপনাদের ভাই বোন রয়েছি, আমরাও যদি চাই আপনাদের পাশে এসে দাঁড়াই, তো আপনারা কি সেটা গ্রহণ করবেন?
আমার পরিবার আমার দেশ দেখতে চায়, তাদের জন্য আমি শুকরিয়া আল্লাহর কাছে, তাদের কাছে কান্দাকাটি করে বলবো যে আল্লাহ তাদেরকে ভালো রাখিছে।
আমার মেয়ের জন্য যে আমাদের পাশে এসে আমার সন্তান হিসাবে বা আমার ভাই হিসাবে দাঁড়াবে, আমি আল্লাহর কাছে সবসময় তাদের জন্য দোয়া করব। আমার মেয়েও ভিস্তবাসী যেন হয়, তারাও যান ভিস্তবাসী, আমার মেয়ের কেসটা বিচারটা পায় যেন তারাও আত্মাটা শান্তি পায়।
জি, আর এরপরে মামলার ডেট কবে যেতে হবে?
মামলার ডেট আমি করে নাই, আমাকে মনে হয় 17 তারিখে সাক্ষী দিয়েছি, রায় শোনাবে।
আচ্ছা, 17ই ডিসেম্বর নাকি নভেম্বর?
ডিসেম্বর, এই তো এক মাস 15 দিনই।
17 নভেম্বরে তাহলে আপনি সাক্ষ্য দিয়েছেন এবং আপাতত কার্যক্রম স্থগিত, কিছুদিন পরে আবার শুরু হবে। এবং আমরা শুনেছিলাম যে প্রথমে একটা বিচার হয়েছিল যেখানে অমিয় ঘোষকে খালাস দেওয়া হয়েছিল, পরে বাংলাদেশ সরকার এবং বিজেপি থেকে দাবি উঠে যে বিচারটি আবারও করা হোক। সো এই জন্য আমরা আমাদের দেশের জনগণ, আমরা বাংলাদেশ সরকার এবং বিজেপিকে ধন্যবাদ জানাই যে আপনাদের সদিচ্ছার কারণেই আবারও এই পরিবার বিচারটা পাওয়ার একটা আশা তারা করতে পারছে এবং ইন্ডিয়া থেকে বিএসএফ এর যারা মহাপরিচালক যারা হেডকোয়ার্টার্স এ রয়েছেন তারাও আপনাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা সঠিক বিচার করবেন, কারণ তারাও চাইছেন না একজন অমিয় ঘোষের জন্য তাদের মতো এই সুবিশাল বাহিনীর একটা বদনাম এবং দেশ এবং দেশের বাইরে সারা বিশ্বে এই ঘটনাটি ছড়িয়ে গেছে এবং তারা জেনেছেন। সো আমরা আশা করছি
আপনি, ভারতের আমি দোষী না, ভারত সরকারের আমি দোষী না, আমি দোষী ওই অমিয় ঘোষকে, ও তো মানুষ না, ও তো একটা জনহার, তার শাস্তি হোক, একটা কঠিন শাস্তি হোক, আমি এটাই চাই।
আচ্ছা, কুড়িগ্রামে আপনার কোথায় আপনাদের বাড়িটা?
আমার বাড়ি
নাগেশ্বরীতে,
নাগেশ্বরী থানা আর দক্ষিণ রামখানা কলোনিটাতে থাকি আমি, দক্ষিণ রামখানা কলোনিটাতে, পোস্ট অফিস নাকারগঞ্জ।
অনেকে জানতে চেয়েছেন যে কুড়িগ্রামে গিয়ে তাদেরকে কিভাবে খুঁজে পাবো, আমার মনে হয় কুড়িগ্রামে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের,
হ্যাঁ কুড়িগ্রাম যাকে বলবে যে ফালানিদের বাড়িতে যাবো, একদম ডাইরেক্ট দিকে,
খুবই সহজ,
সহজ, যে কোনো একটা বাচ্চা
যাবার জন্য খুবই সহজ, যে কুড়িগ্রামে
যে কোনো লোক
পৌঁছে কাউকে জিজ্ঞেস করলে আপনি পেয়ে যাবেন
যে কোনো লোক।
সো অনেকেই আমাদেরকে এসএমএস করে জানিয়েছেন তারা আপনাদের পাশে দাঁড়াতে চান, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনি সময় সুযোগ পেলে এই পরিবারের সঙ্গে দেখা করে আসবেন, তাদের সঙ্গে কথা বলবেন।
আমি ফেলানি জন্য সারা বাংলাদেশ সারা বিশ্ব মানুষের কাছে দোয়া করছে, আমি জানি এটা, আল্লাহ জানি তাদেরকে ভালো করুক, বহুত কাঁদছে এই ফেলানির জন্য। আমি কাঁদতে কাঁদতে আমার তো আগেই ছিল না, আমি তো মরে যেতে নিয়েছিলাম, একবার সয় আছে থেকে আমি বাঁচছি, আমি শেষ হইতাম।
আপা, যে বিয়ের জন্য পাঠিয়েছিলেন যে স্বর্ণালঙ্কার গুলি দিয়েছিলেন, ওটা কি পরিয়ে দিয়েছিলেন
নাকি
পরানো ছিল?
আমি কানের গুলো পরে দিলাম, ওর মা গুলো, আমি গুলো চুরি গুলো তুমি পরে দাও, ওর মা চুরি গুলো পরে দিল।
আমি
কইছি বিএসএফ আদালতে, বলছি যে এটা এটা ছিল, আমি পাইনি, এখনো পাইনি।
তো তারা কি বলেছে?
তারা বলেছে এটা এটা ছিল না, হ্যাঁ এটা এটা ছিল, আমাকে দেয় নাকি এখনো,
আলামত হিসেবে হয়তো তারা রেখে দিয়েছে,
এখনো দেয় নাকি,
যেহেতু যেহেতু বিচার চলছে, আপনারা হয়তো বিচার পরে আপনাদের এই জিনিসগুলি পেয়ে যাবেন,
ওগুলো এখনো দেয় নাই আমাদেরকে।
কাজলি কি করছে? ফেলানির ছোট বোন
পড়াশোনা করতেছে,
স্কুলে যায়,
হ্যাঁ পড়াশোনা হাতে নেবে,
উনি এখন আল্লাহর কাছে প্রার্থনা করছে যে আমি যেখানে আমার বয়স মনে করেন যে ছয় সাতে হবে, আমি যেন কোরআন পাঠ করতে পারি, আমার আপন নামে যেন আমি খতম করাইতে
পারি,
এটা পাঠ উনি আমার কাছে বলছে। আমি উনিকে হাফজি মাদ্রাসায় ভর্তি করছি,
বলছে যে আমি আগে ফার্স্ট খতম আমি ফালানির নামে দেব
ইনশাল্লাহ, সে তার শিক্ষা চালিয়ে যাবে এবং তার স্বপ্ন পূরণ
করবে। হ্যাঁ, এই যে সে এই যে আজকে মনে হয় কোরআন হাতে নিবে,
নিবে, হ্যাঁ
মাশাআল্লাহ। নূর আলম গাজীপুর থেকে তিনি লিখেছেন যে আমরা অনেকেই শুনছি ভাই, আমরা একটু জানতে আগ্রহী। আচ্ছা, অনেকেই দেরিতে জয়েন করেছেন, জানিয়ে রাখি যারা দেরিতে জয়েন করেছেন পুরোটা শুনতে পারেননি, তারা আমাদের এই এপিসোড ডাউনলোড করে শুনে নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। এই ধরনের আপডেটস কবে কখন আপলোড করা হচ্ছে জানতে আমাদের পেজগুলিতে থাকবেন, আমরা সেখানে জানিয়ে দিব। তিনি জানতে চেয়েছিলেন, আমি জানি উত্তরটি, যে যেই দালালের হাত ধরে ফেলানি এবং তার বাবা সীমান্ত পাড়ি দিচ্ছিলেন, সে দালাল ইন্ডিয়ান নাকি বাংলাদেশ? ইন্ডিয়ান, সে ভারতীয় দালাল ছিল,
ভারতীয়,
তার নাম ছিল মোশারফ।
তিনজন ছিল, মোশারফ গঞ্জু।
আচ্ছা, এলিফেন্ট রোড থেকে একটা এসএমএস পেয়েছি আমরা, ঠিক আপনার নামটি জানি না, আপনি আপনার অর্গানাইজেশনের নাম লিখে পাঠিয়েছেন, যোগাযোগ করবো আপনাকে, আপনার সঙ্গে ধন্যবাদ। জামাল রঞ্জু, তারাও তারা যোগাযোগ করতে চান এবং তিনি লিখেছেন তারা মোবাইল ফোনে আমাদের ফ্যান পেজটি ব্রাউজ করছেন, ছবিটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, একবার রিফ্রেশ দেন তাহলে হয়তো দেখতে পারবেন। আমি আপনাদের বন্ধু ইয়াকুব নরসিংদী থেকে, মা বাবা আপনারা কাঁদবেন না, আমাদের বোনকে যে মেরেছে সে তার সঠিক বিচার করবে, আল্লাহ পাক নিশ্চয়ই তার সঠিক বিচার করবে। ফারা নোয়াখালী থেকে তিনি লিখেছেন, অন্ধকার গল্পকে ধন্যবাদ আপনাদের এই ঘটনা তুলে আনবার জন্য এবং আপনাদের পাশে দাঁড়াবার জন্য। সত্যি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আমাদের সবার পক্ষ থেকে। আজকে আমরা যতটুকু শুনলাম ফেলানিকে নিয়ে, এতটুকু আমরা এর আগে জানতাম না। আমাদের সঙ্গে অনেকেই জানিয়েছেন যে এতটুকু তারা জানতেন না। পত্রপত্রিকায় এবং বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি বিষয়টি, শুনেছি যে এভাবে হয়েছে, বাট এত বিস্তারিত আমরা শুনিনি। সো আপনাদেরকে ধন্যবাদ, এত কষ্টে এত ঠান্ডার মধ্যে আপনার কুড়িগ্রাম থেকে ঢাকায় এসছেন। তো
তবে মনের ভিতরের কথা আজ পর্যন্ত আমি উগড়াইতে পারিনি, আজকের সেদিন আমি মনের কথা বললাম। আমি যাতার কাছে আমি বলতে পারিনি এই কথাগুলো।
আমাদেরকে আপন মনে হয়েছে।
হ্যাঁ,
আপনার সঙ্গে আরো অনেক আপনজন রয়েছে, লাখ লাখ আপনজন রয়েছে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন।
তাদেরকে ধন্যবাদ আমি
এবং তাদের ভালোবাসার
ধন্যবাদ জানাই।
তাদের
ভালো থাক,
জি সবসময় থাকবে,
আল্লাহ জানে তাদেরকে ভালো করে। আমি দোয়া করি।
ওকে আপা, সবশেষে আপনি কি বলবেন? আজকে লাখ লাখ মানুষ আপনাকে মা বলেছে, আপনাকে বোন বলেছে, কি বলবেন আপনি সবাইকে?
আমি সবাইকে, সবার জন্যই আমি দোয়া করতেছি। আমার সঙ্গে যে আমার জন্য ই করতেছে তার কাছে আমি খুব ই করতেছি, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে। আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি, আমার পাশে যেন তারা যেরকম সারা দিছে আমি তাদের জন্য দোয়া আল্লাহর কাছে করব।
জি, আমরাও ঢাকা এফএম আপনাদেরকে কথা দিতে চাই যে এদেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আপনাদের পাশে থাকব। আশ্বস্ত করতে চাই যে সবসময় আপনি আমাদেরকে, আপনারা, আপনাদের পরিবার আমাদেরকে পাশে পাবেন। এবং অনেক ধন্যবাদ আসবার জন্য। আজকে তো থাকবেন, কাল নিশ্চয়ই রওনা দিবেন। জি ধন্যবাদ। এত রাতে আপনাদেরকে আর জাগিয়ে রাখবো, অনুষ্ঠানের সময় প্রায় শেষ, 1:28 এই মুহূর্তে সময়। শুনছিলেন 90.4 ঢাকা ফেমের আজকের অন্ধকার গল্পের যে এপিসোডটি ছিল সেটা হচ্ছে ফেলানিকে নিয়ে। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর একজন সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত কিশোরী ফেলানির পিতা নুরুল ইসলাম এবং মা জাহানারা বেগম আজকে আমাদের স্টুডিওতে এসেছিলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে কুড়িগ্রাম থেকে আজকে ঢাকা ফেমের স্টুডিওতে এসেছেন, অন্ধকার গল্পের প্ল্যাটফর্মে এসেছিলেন। তাদের কন্যা ফেলানিকে কিভাবে হত্যা করা ছিল, হত্যা করা হয়েছিল, কিভাবে কি হয়েছিল, সবকিছু তারা আজকে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আগামী বুধবার 7 জানুয়ারি ফেলানি হত্যার 4 বছর পূর্ণ হবে এবং আমরা সবাই মিলে সেদিনকে, সেদিন তো আমরা দোয়া করব, আমরা সবসময় ফেলানিকে আমরা দোয়া করব। আর সেদিনকেই আসলে উদ্দেশ্য করে আজকের এই এপিসোড, প্রায় 4 বছর হয়ে গেল, ঠিক ওই দিনটিকে উদ্দেশ্য করে আমাদের
প্রত্যেক বছরই 7 জানুয়ারিতে কি করি, মেয়ের বছরে কি করি।
জি আমরাও অবশ্যই আমরা, এবং আমি ফেসবুকে আমি দেখছিলাম যে অনেক ধরনের ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে, আমরা ফেলানির ভাই বোন, ফেলানি আমাদের বোন, এরকম অনেক নামে অনেক ধরনের ফ্যান পেজ রয়েছে। সো নিশ্চয়ই আপনারাই জানেন যারা ফেসবুকে থাকেন, নতুন করে কিছু বলবার নেই। সবশেষে ধন্যবাদ আরও একবার অন্ধকার গল্পের টিমকে, প্রডিউসার সাদেক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, জানাতুল ফেরদৌস শিপন এবং পুরো অন্ধকার গল্পের টিমকে, ঢাকা এফএম কেও যারা ধন্যবাদ জানিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ। ঢাকা এফএম সবসময় চেষ্টা করেছে এই ধরনের বিশেষ কিছু আপনাদের জন্য উপহার দেবার জন্য। ঢাকা এফএম এই জানুয়ারিতে, জানুয়ারির 1 তারিখে 3 বছর পার করে, সফলভাবে 3 বছর পার করে 4th বছরে পদার্পণ করেছে। এই 3 বছর আপনাদের ভালোবাসা আদায়ের জন্য আমরা চেষ্টা করেছি, আপনারা ভালোবেসেছেন, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। প্রতি বছরই আপনাদের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান, শুধুমাত্র বিনোদন না, বিনোদনের সঙ্গে সঙ্গে এমন অন্ধকারের গল্পের মতো অনেক অনুষ্ঠান, ভালোবাসার বাংলাদেশ, ভুল ছবি ভুল, আকাশ ছোঁয়ার গল্প, এরকম অনেক অনুষ্ঠান আপনাদের জন্য আরও আনব। আমরা আনতে সবসময় সচেষ্ট, আমরা কাজ করে চলেছি, শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাদের প্রয়োজন। আমাদেরকে ভালোবাসবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, দোয়া করবেন ঢাকা ফেমের জন্য, আমরা যারা কাজ করি আমাদের জন্য, আমরা যেন সুস্থ থাকি, আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছেন যাদের উৎসাহ উদ্দীপনা এবং যাদের সাহসের কারণে আমরা বিভিন্ন স্বপ্ন দেখতে পারি, তাদের জন্য দোয়া করবেন। আজকে এই বিদায় নিচ্ছি আমি জুয়েল, অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এফএম 90.4 এর সঙ্গে থাকুন। যেতে যেতে আরো একবার জানাই যে ফেলানির বাবা মায়ের কথাগুলো একান্তই তাদের নিজস্ব বক্তব্য এবং এর জন্য ঢাকা এফএম দায় বহন করছে না। বিষয়টি যেহেতু বিচারাধীন, এ বিষয়ে ঢাকা এফএম এর পক্ষ থেকে আমরা এবং অন্ধকারের গল্পের টিম আমরা কোনো মন্তব্য করতে চাই না। যাই হোক, কথা হবে আবারও অন্ধকারের গল্পে আগামী রবিবার রাত 10:30 অন্য কোন অন্ধকারের গল্প নিয়ে। আর আমি জুয়েল তো আসছি আগামীকাল রাত 11:30 ভুল ছবি ভুল নিয়ে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করুন আমাদের ফেলানির জন্য। আর যেতে যেতে আরো একবার ফেলানিকে বলতে চাই, আসলে বারবার বললেও এই বলাটা আসলে শেষ হবে না। তারপর বলি ফেলানি বোন, তোমার যে হত্যাকাণ্ড, তোমার যে চলে যাওয়া সারা বিশ্ববাসীকে কাঁদিয়েছে এবং আজ আমাকে কাঁদিয়েছে, আমাদের সঙ্গে যারা ছিল লাখ লাখ মানুষ তাদেরকেও কাঁদিয়েছে এবং এই ঘটনা আমাদেরকে বিবেকে ক্ষতবিক্ষত করেছে। সবশেষে আমাদেরকে মাফ করে দিও ফেলানি। ভালো থাকুন, ঢাকা ফেমের সঙ্গে থাকুন, সবাই যে যেখান থেকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, শুভরাত্রি।
Fulani, a 15-year-old girl killed on Friday, 7 January 2011, this year at 6 a.m. International border number 947, between 3rd and 4th pillar of Anandapur, Fulbari, India.
This track was downloaded from FusionBD.com.